This track was downloaded from FusionBD.com.
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বুধবারের রাতে হ্যালো 8920-তে। আর জিকি প্রিয় আপনার জন্য চলে এসছে এবং লাখো শ্রোতা এই মুহূর্তে কান পেতেছেন এবিসি রেডিও FM 89.2 এ। হ্যালো 8920 মানেই জীবনের গল্প, হ্যালো 8920 মানেই কোন একজন বন্ধু আসবেন তার জীবনের বিভিন্ন রকমের ঘটনা অঘটন এবং সবকিছু মিলিয়েই আজকের দিনে তিনি কেমন আছেন একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তার যে জীবন গাথা সেই জীবন গাথাকে তিনি তুলে ধরবেন। সেই জায়গাটিতে আমরা যাব, তবে যাবার আগে যে কথাটি আপনাকে বলতে চাই, হ্যালো 8920-তে আপনি আসতে পারেন আপনার জীবনের গল্প বলার জন্য, তা সে যে গল্পই হোক না কেন। নিয়মটা খুবই সহজ, দুইভাবে হতে পারে, একটি হচ্ছে ফেসবুক আর একটি হচ্ছে ফোন নাম্বার। আমি প্রথমে ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আমাদের ফোন নাম্বার হচ্ছে 9115668। আমি আবারও বলছি 9115668। আপনি যদি মুঠোফোন থেকে ফোন করেন তাহলে 02 যোগ করে নেবেন, তাহলে ব্যাপারটা তার সেরকম যে 02 9115668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে বলবেন, বলার পর আপনি যে গল্পটি বলতে চান আপনার জীবনের গল্প সেখানে খুব দুই মিনিটের মধ্যে সংক্ষিপ্ত করে বলবেন আপনার কি বলার আছে এবং বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর প্রিয় শ্রোতা, যে পেজটির কথা আমি একটু আগে বলছিলাম, আমাদের হ্যালো 8920 সবচাইতে আলোচিত পেজ, এবং এখানে গিয়ে আপনি যোগ দিলেই হ্যালো 8920 যাবতীয় তথ্যাবলী, আমাদের গেস্টের সঙ্গে যোগাযোগ, আমাদের পুরনো অনুষ্ঠানগুলো ডাউনলোড, ওখানে থেকে লাইভ শোনা যাবতীয় তথ্যাবলী আপনি এই পেজটি থেকে পেয়ে যাবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আরেকটি উপায়ে আপনি আমাদের পেজটি খুঁজতে পারেন, সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সার্চ অপশনে গিয়ে লিখবেন আরজে কিবরিয়া, আরজে স্পেস KEBRIA। বানানটা আমি আবারও বলছি আরজে স্পেস KEBRIA। এটা দিয়ে খোঁজ করলে আপনি যে পেজটিতে 3 লাখের ওপরে মেম্বার পাবেন, আমি আবারও বলছি 3 লাখের ওপরে যে পেজটিতে আপনি মেম্বার পাবেন আরজে কিবরিয়া নামে, সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। ওখানে গিয়ে দেখবেন যে আজকের অতিথিকে নিয়ে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে, আপনি লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। প্রিয় শ্রোতা, আমরা চলে যাব আজকের অতিথির কাছে, প্রথমে আমি তাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি হ্যালো 8920 এসেছেন এবং আপনি আপনার জীবনের গল্প বলার জন্য এখানে নির্বাচিত হয়েছেন। আপনি প্রথমে আপনার নামটা একটু বলবেন?
রুমা দাউদ।
আচ্ছা, রুমা দাউদ। রুমা দাউদকে আমরা রুমা নামে তো সম্বোধন করবো পুরো অনুষ্ঠান জুড়ে, কিন্তু রুমার কাছে আমার প্রথম জানতে চাওয়া হলো যে হ্যালো 8920 শোনা হয়?
হ্যাঁ,
শোনা হয়। এটাকে নিয়মিত শুনেন আপনি?
নিয়মিত।
আচ্ছা, তাহলে তো আপনি জানেনই যে আমাদের কিছু বেসিক ইনফরমেশন দরকার হয় প্রথমে গেস্টের, আপনার বয়স, আপনার পড়াশোনা, আপনি কোথায় থাকেন একটু যদি আমাদেরকে একটু বলতেন।
আমার রানিং এজ চলতেছে 28, লেখাপড়া করেছি ইন্টারমিডিয়েট পর্যন্ত এবং এখন থাকতেছি বাড্ডাতে।
আচ্ছা, 28 বছরের বয়সী রুমা আজকে আমাদের সঙ্গে রয়েছে, যিনি বাড্ডা থেকে এসছেন, তার জীবনের গল্প আমরা শুরু করছি। আপনি কোথা থেকে শুরু করতে চান?
ছোটবেলা থেকে। আমরা 3 ভাই বোন, 2 বোন 1 ভাই, আমি মেঝো, আমার ছোট ভাই। আমাদের ছোটবেলার শুরুটা আমার নানা বাড়ি মহাখালী থেকে। তো ছোটবেলা থেকে আমি একটু চঞ্চল প্রকৃতি, আমি গাছে চড়া বা এত দুষ্টমির মধ্যে যা থাকে ওগুলো সবকিছু আমার মধ্যে ছিল। আমি আমার ইমিডিয়েটলি বড় যে বোন, আমরা 2 বোন টুইন যমজ,
ওর নাম
সুমা,
রুমা এবং সুমা। আচ্ছা,
হ্যাঁ, আমরা 2 বোন রুমা সুমা, আমরা 30 মিনিটের বড় ছোট।
30 মিনিটের বড় ছোট?
হ্যাঁ,
30 মিনিট তো অনেক সময়, বলা যেতে পারে যে আপনার আম্মাকে আপনারা অনেক পেইন দিয়ে দুনিয়াতে এসেছেন।
হ্যাঁ, তবে আমাদের 2 বোনের মধ্যে এতটুকু পার্থক্য, আমি একটু চঞ্চল, ও আবার একটু শান্ত, অনেক শান্ত।
আগে কে?
আমার বোন সুমা, ও আগে।
সুমা আপনার 30 মিনিটের সিনিয়র।
জি।
ওকে,
তো যাই হোক, আমাদের বাড়ি থেকে TNT কলোনি যেতে হাতে গোনা 5 থেকে 7 মিনিট সময় লাগতো।
জি।
আর আমাদের বাড়িতে ওই সময়টাতে আমরা 4 জন ছিলাম এক বয়সী, আমরা 2 বোন, আমার সেজো খালা, আমার মামা। তো একদিন যেটা হয় যেটা আমরা চারজন মিলে আর কি টেন্টি কলোনিতে যাই, তো ওখানে গিয়ে পেয়ারা গাছে উঠি, আমি গাছে উঠি, ওরা নিচে ছিল। তো যার বাড়িতে গিয়ে আমরা গাছে উঠি, ওই লোকটা আমাকে তাড়া করে, তাড়া করলে ওরা দৌড় দিয়ে চলে যায়, আমি ধরা পড়ে যাই। তো উনি আমাকে কি করলো, কানে ধরে ঠাস ঠাস করে গালে আর পিঠে দুটা থাপ্পড় দিয়ে দিল।
কত বয়স তখন?
চার পাঁচ এরকমই হবে।
আমি একটু আমার শ্রোতাদেরকে বলতে চাই, প্লিজ যারা ছোট মানুষ ওরা গাছ থেকে ফল চুরি করে খাবে, এটা ছোটদেরকেই মানায়, বড়দেরকে মানায় না। এবং ছোটরা যদি এরকম কাজ কখনো করেও, ওদেরকে আপনি যদি মোরাল লেসন দিতে চান তাহলে এইভাবে না, একটু অন্যভাবে একটু আদর করে তাকে বুঝিয়ে বলতে হবে। প্লিজ গায়ে হাত পায়ে চট দেবেন, এটা একেবারেই খুবই খারাপ লাগে, এটা করা উচিত না। হ্যাঁ, তারপর
তো ওইখান থেকে তো মার খেয়ে আমি বাসায় চলে আসলাম। মাছ পথে এসে বাড়ির কাছে একটা আমাদের নানা হন, উনি সম্পর্কে, ওনার একটা আম গাছ ছিল, আমরা ওই আমতলায় গিয়ে সবসময় ডানটককে খেলতাম।
ডানটককে?
হ্যাঁ।
এটা কি জিনিস?
এটা হচ্ছে একটা গাছের ডাল, বড় থাকবে আর একটা ছোট থাকবে।
ওকে,
বড়টা দিয়ে ছোটটা বাড়ি দিলে ওইটা দিয়ে
উপর দিকে উঠবে।
হ্যাঁ, উপর দিকে উঠে।
উপর দিকে ওঠার পরে কি হবে?
ওইটাকে আমরা পিটাই,
যতদূর দিতে পারি।
ডানটুকি খেলতে অনেক সময় যখন আমরা বাড়িটা দিতাম, হয়তো কারো মাথায় গিয়ে লাগতো। তো ওদিন হচ্ছে ম্যাকে কাহিনী, আমাদের বাসা দিয়ে এক গোয়ালা ছিল, তো ওই দাদার মাথায় গিয়ে লাগছে। তো দাদা গিয়ে আমার নানার কাছে বিচার দিছে। তো যেদিন আমি দুষ্টমি করতাম বা আমার বাসায় বিচার যেত, ওদিন আমাকে খেতে দিত না,
অন্যভাবে শাস্তি দিত।
এটা যাক, এভাবে আমাদের লাইফটা চলে। এক সময় হয় যেটা, সেটা হচ্ছে আমার নানার সাথে আমার বাবার একটা ব্যবসায়িক দ্বন্দ্ব হয়, টাকা পয়সা নিয়ে কথা
কাটা।
হ্যাঁ, তো ওই মুহূর্তে আগে আমার বাবা কয়েকদিনের মধ্যে আমাদেরকে নিয়ে নানা বাড়ি থেকে উত্তরা আমাদের বাড়িতে শিফট করেন। কিছুদিন পরে আমাদের দুই বোনকে একটা স্কুলে ভর্তি করে দেন। তো ওই স্কুলে সকালে মা নিয়ে যেত, আবার সকালেই নিয়ে আসতো, 9টা থেকে 11টা ক্লাস। আমার স্কুল থেকে বাসায় আসা যাওয়ার পথে অনেকগুলো ডোবা পড়তো, সকালে দেখতাম যে অনেকেই মাছ ধরতেছে, দেখে চলে যেতাম, মার সঙ্গে থাকতো, আমরা এখানে নামতে পারতাম না। মা ক্লাসে দিয়ে চলে আসলে কোন রকম দুইটা ক্লাস করতাম, দুইটা ক্লাস করে আমরা দুই বোন স্কুল থেকে চলে আসতাম। আমার বড় বোনটা ও আগে নামতো, আমাদের স্কুলে জানালাটা ছিল সম্পূর্ণ টিনের, তো ও আগে জানলা দিয়ে নেমে যেত, ও কাছে বই দিয়ে দিতাম, পরে আবার আমি নামতাম।
প্রচন্ড দুরন্ত শৈশব যেটাকে বলা চলে।
হ্যাঁ, আবার ওইখানটায় যেতাম, ওইখানে গিয়ে কতগুলো কচুরি পানা তুলতাম, কচুরি পানা তুলে ওইখানে আমি আমার দুই বোনের বইগুলো ওইখানে রেখে ডোবা পানিতে নামতাম, একজনের স্কার্ট খুলতাম, দুই বোন দুদিক থেকে ধরে মাছ ধরতাম। ছোট ছোট পুঁঠি মাছ,
তারপরে চমৎকার একটা মিল আছে। এবং এই যারা মাছ ধরেন তারা জানবেন যে মাছ ধরা আসলে কতটা নেশা হতো। স্কুল থেকে ফিরে দৌড় দিয়ে বড়শিগুলো নিয়ে খালের পাড়ে বসে যেতাম, এবং সবচেয়ে কষ্ট লাগতো যে যখন দেখতাম যে সবাই মাছ ধরতে পারছে কিন্তু আমার বড়শিতে দেখা গেল এক ঘন্টা পর একটা টুপ দিল, টান দিলাম, এতটুকু একটা চ্যাং মাছ। চ্যাং মাছ চেনেন আপনি?
আমরা দুই বোন এখান থেকে মাছ ধরতে ধরতে অনেক সময় দেখা যেত যে স্কুলের বই আর নাই, তো যখন নাকি খেয়াল হতো বইয়ের কথা, দৌড় দিয়ে আবার সেই ডোবা, ডোবার এখানে গেলে বই নেই। মা তো বাসায় গেলে পিটাবে, কি করবো? পরে আমার বোনকে বলতাম একটা কাজ করি, কি আমার পেটে ব্যথা, তুই মাকে বলছি মা রুমা তো পেটে ব্যথা, স্কুলে বই রেখে আসছে
ভুলে।
হ্যাঁ, তো দুই হাত দিয়ে পেট চেপে বাসা যেতাম, মা বলতো কি হয়েছে, মা না খুব পেটে ব্যথা, স্কুলে দুটা ক্লাস করে চলে আসছে, তো বই কই, মা বই তো স্কুলে রেখে আসছি। আরেকটা নেশা ছিল যেটা আমার, সেটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে একটা পুকুর ছিল মেম্বার কাকার, ওনার আবার 70 থেকে 90টা হাঁস ছিল। আমি কি করতাম মাঝে মধ্যে, আমি দেখতাম যে হাঁস ডিম পাড়তেছে পড়ে যাবে, আস্তে করে ওদের পিছনে গিয়ে হাত দিয়ে রাখতাম,
বিউটিফুল ফিলিংস।
ডিম পড়তো, তো ডিম নিয়ে আমি একদিনে আমার মাকে দিই যে মা আমি ডিম আনছি, কোথায় পেয়েছো এতগুলো ডিম, চুরি করছো? না মা চুরি করি নাই, তাহলে কাকার হাঁসগুলো যে ডিম পারো ওইখান থেকে আনছে। তো মা গিয়ে ওদিন খুবই তো রাগ করছে, বলছে আর কোনদিন এরকম করলে তোমার হাতে রক কেটে ফেলবো, কারো জিনিস আনা ভালো না। তো ওই মাছ ধরার নেশাটা আমাদের মধ্যে থাকতো। তো একদিন আমরা দুই বোন মাছ ধরতে নামছি সবার সাথে, তো আমি দেখতেছি যে কাদার ভেতর দিয়ে একটা মাছ যাচ্ছে
কিলবিল করে।
কিলবিল করে। তো আমি ভাবছি যে ওইটা হয়তো শিং মাছ বা বাইং মাছ। তো বাইং মাছ আর শিং মাছ ধরার নিয়ম তো আমি জানি, মাথায় ধরতে হয়। আমি আবার ওইটা মাথার মধ্যেই ধরছি, হাতের উপর নেওয়া বোনকে বলছে সোমা দেখ আমি একটা বাইং মাছ ধরছি। আমার বোন দেখে যে এটা মাছ তো না, সাপ।
সাপ
সাপ ধরা সাপ ছিল এটা, একদম ছিটকে দূরে ফেলাই দিছি। ফেলে দিয়ে আমি ওইখানে সিনসারা পড়ে গেছি।
আচ্ছা,
তো কাকা এরা সবাই মিলে আমাকে আমাদের বাসায় নিয়ে আসছে, মাথায় পানি দিছে, একটু যখন জ্ঞান আসছে ওদিন থেকে আমার জ্বর ছিল।
ওকে, প্রচন্ড দুরন্ত শৈশব। এখানে সাপ নিয়ে বলতে চাই, ঢোড়া সাপ অনেকেই চিনবেন না, বিশেষ করে শহরের ছেলেমেয়ে যারা আজকে হ্যালো 920 শুনছেন। মজার বিষয় হচ্ছে যে আমি একদম হলপ করে বলতে পারি, গ্রামের একেবারে দশটা ছেলে মেয়েকে যদি বাছাই করা হয় তাহলে দশ জনের একদম কমন শৈশব হচ্ছে এটা। আর ঢোড়া সাপ হচ্ছে এমন একটা সাপ যেটা সাধারণত পানিতে এই বিভিন্ন পুকুরে থাকে, ওনাকে পাগারও বলে, এবং এগুলোর আসলে বিষ নেই। এটা নিয়ে এক ধরনের মিত আছে যে আসলে ঢোড়া সাপেরই নাকি বিষ ছিল, সেই বিষগুলো নাকি শিং মাছ নিয়ে নিয়েছে, মাগুর নিয়ে নিয়েছে, একটু একটু করে,
যার জন্য বিষ নাই।
মজার গ্রামীণ মিতগুলো।
যাই হোক, আর ওই তখন থেকে যে ভয় জিনিসটা এটা এখন আমার ভিতরে কাজ করে,
মানে ভয় প্রথম আপনার। ওকে, প্রিয় শ্রোতা, আপনাদের এই পর্যায়ে একটু আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আজকে আপনারা রুমা দাউদের জীবনের গল্প শুনছেন, যাকে আমরা অনুষ্ঠানে রুমা বলে সম্বোধন করছি। রুমার জীবনের গল্প আমরা শেষ পর্যন্ত শুনব, তবে এই মুহূর্তে সবাইকে অনুরোধ করবো আমাদের ফেসবুকে চলে আসার জন্য। রুমাকে নিচু রেডিও স্ট্যাটাস এবং রুমার যাবতীয় ডকুমেন্টস ছবি ওখানে দিয়ে দেওয়া হবে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আর আরেকটু উপায় আপনি খোঁজ করতে পারেন, আপনি যদি ফেসবুকে থেকে থাকেন আপনি খোঁজ করবেন আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে আপনি যে পেজটিতে 3 লাখের ওপরে মেম্বার পাবেন সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। ওখানে যান, লাইক দিন এবং আমাদের মেম্বার হয়ে যান হ্যালো 8920। হ্যাঁ,
তো যাই হোক, তখন থেকে আমি আর পুকুরে নামি না, আমি একদম শান্ত একটা মেয়ে। এর মধ্যে ক্লাস 5 যখন পড়ি তখন বৃত্তিতেই, আমি বৃত্তি পরীক্ষা চলছিল তখন, আমি অঙ্ক পরীক্ষাটা দিয়ে আসছি, আমার ইংরেজি পরীক্ষা তার পরের দিন। আমাদের বাড়িতে বড়ই গাছ ছিল, অনেক বড় একটা,
টকবড়ি।
তো আমি স্কুল থেকে এসে আমার স্কুল ড্রেস খুলে আমি বড়ই গাছে উঠি। তো ওই মুহূর্তে আমার মা একটা লাকড়ি দিয়ে আমাকে গাছে ঢিল দেয়। তো মার ওই ঢিলটা দেয়াতে আমি খুব তাড়াতাড়ি করে নামতে গিয়ে আমি পা পিছলে পড়ে যাই। আর ওইখান থেকে পড়ে গিয়ে আমার বাম পায়ের তালু থেকে একটা টিন ঢোকে, টুকরা টিন একদম উপর দিয়ে বের হয়ে যায়। আমি অনেক বড় একটা ব্যথা পাই। তো পরের পরীক্ষাগুলো আমি আমার বাবার কোলে করে স্কুলে যেতাম, এবং বাবা আমার বেঞ্চে বসতো, বাবার কোলে বসে আমি লিখতাম, কারণ আমি পা ই করে লিখতে পারতাম না, পাটা ঝোলাইতে পারতাম।
একদিক থেকে
মজা ছিল,
বাবার কোলে বসে পরীক্ষা দেয়া।
তো বাবার কোলে বসে, এটাই আর কি। যাই হোক, আমি বাবার কোলে বসে পরীক্ষা, খুব একটা নার্ভাস ছিলাম। রেজাল্ট যখন বেরোয় আমি ভয়ে স্কুলে যাই না, ফেল যদি করি একটা কেমন বান্ধবীরা কি বলবে স্কুলে গেলে, দিলি তো। আব্বা যখন স্কুলে গেছে, আমাদের হেড স্যার ছিলেন, উনি আমাদের খুব আদর করতেন, দুই বোনকে খুব আদর করতেন। তো স্যার বাবাকে দেখে বলতেছে যে ভাই স্কুলে আসতে হবে না, আপনি আগে মিষ্টির দোকানে মিষ্টি নিয়ে আসেন। বাবা বলছে কেন, বুঝেন নাই, আপনার মেয়ে তো বৃত্তি পাইছে, আপনি মিষ্টি নিয়ে আসেন। তো আমার বাবা শুনে সে সঙ্গে সঙ্গেই বাজারে যায়, গিয়ে মিষ্টি এনে, মিষ্টি কিনে আমার স্কুলে সব টিচারদেরকে দেন, বাসায় নিয়ে আসেন। তো বাবা বাসায় এসে উনি সরাসরি বলে নাই যে আমি বৃত্তি পাইছি। আমার বাবা বাসায় ঢুকছে একদম মুখ কালো, আমার বাবাকে দেখে আমি খুব ভয় পেয়ে গেছি। আমি বলছি মা আমি বৃত্তি পাই নাই। পরে খুব কান্নাকাটি করতেছে আমার ঘরে বসে, পরে মাকে বলছে যে ও বৃত্তি পাইছে। তো মা আমার কানে কানে বলে কি যে রুমা তুই কিন্তু বৃত্তি পাইছিস। আমি এমন জোরে একটা আর কি মারে ধরে যে লাভ দেব না, জোরে চিক্ষুর দেব, আমি কিছু বুঝতে
পারতেছি।
এত একটি আমি একদম থ হয়ে গেছি যে এত কষ্ট করছি। তারপর আমি হাই স্কুলে ভর্তি হই, আমার সেকেন্ড ক্লাস যেটা। এখানে একটা কথা আমার না বললে হয় না, যেটা আমি যখন হাই স্কুলে পড়ি তখন থেকে এখন আমি যে রুমা, আমার এই প্রত্যেকটা পদে পদে যার অবদানটা বেশি আমার বাবা আমার পরে, সে হচ্ছেন আমার স্যার। আমার স্যার উনি এখন জীবিত নাই, আল্লাহ ওনাকে ব্যস্তবাসী করুক, ওনাকে আমি এখনো শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, আহসানুল্লাহ মাস্টার এমপি।
আহসানুল্লাহ মাস্টার এমপি তো বিখ্যাত মানুষ।
হ্যাঁ, উনি আমার স্যার ছিলেন। তো উনি খুব আদর করতেন, আর যখন স্যারের কাছে পড়তে যেতাম স্যার সবসময় বলতেন যে দেখ যে জীবনে চলতে গেলে আর বাঁচতে গেলে সবসময় নীতি আর আদর্শ এই দুইটা জিনিস ঠিক রাখবে, দেখবে আল্লাহ তুই কোথাও আটকাবে না। তো স্যার সবসময় দেখে বলতেন যে সেটা তুমি তিনটা কাজ করবা না, কোনো মানুষের পেটে লাথি দিবা না, বা কখনো কারো ক্ষতি করবা না, দেখবা তোমারও ক্ষতি হবে না। আমি আজ পর্যন্ত এই তিনটা কাজ করি না। যখনই আমি নামাজ পড়ি আমি আল্লাহর কাছে একটা কথা বলি, আমার দুই হাত দিয়ে তুমি মানুষের ক্ষতি করাইও না, যদি পারো কারোর জন্য যাতে করতে পারি আমি, আমাকে ওই ক্ষমতাটুকু দিও।
চমৎকার।
তো যাই হোক, আমি ক্লাস এইটে যখন পড়ি তখন আমি বৃত্তি দেই আবার। তো ওই মুহূর্তে যে একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে আমার সাথে আমার বান্ধবী আছে একজন, ওর নাম রুমা। ও আমাদের বাসার পাশাপাশি বাসা। তো রুমা একজনের সঙ্গে অ্যাফেয়ার করে, স্বপন ভাই। তো স্বপন ভাইয়ের সঙ্গে রুমা দেখা করবে। তখন আমাকে বলছে যে একটা কাজ কর, তুই আজকে সেকেন্ড ক্লাস করার পরে ছুটি নে। কিভাবে ছুটি নেব? স্যারকে বলতে, স্যার আমার পেটে ব্যথা, বাসায় চলে যাব, এ কথা তুই বল, তাহলে স্যার ছুটি দিয়ে দেব।
ওকে।
তখন আমি স্যারকে বললাম যে স্যার আমার তো খুব পেটে ব্যথা, আমি ক্লাস করতে পারতেছি না। স্যার বলছে তোমার বাসার পাশে কে থাকে? স্যার আমার সঙ্গে রুমা থাকে। ঠিক আছে, তুমি রুমাকে নিয়ে চলে যাও। তো রুমাকে নিয়ে আমি বের হয়ে চলে আসলাম, স্বপন ভাইকে আমাদেরকে নিয়ে একটা বেবি ট্যাক্সি করে আমরা সোজা এয়ারপোর্টে চলে গেলাম। তখন তো এয়ারপোর্টে একটা পার্ক ছিল, তো ওইখানে গিয়ে আমরা বসছি একটা ফাস্টফুডে বসে আমরা কথা বলতেছি। যাক, ওই মুহূর্তে আমার ফুফাতো ভাই বাবুল ভাই ও ফাস্টফুডের দোকানে গেছে। আমার ভাই তো এখানে দেখে আমার বাসায় ফোন দিল আমার মাকে, মামি রুমা কোথায়? রুমা তো স্কুলে ক্লাস করতেছে। রুমা তো স্কুলে না, রুমা এয়ারপোর্টে একটা ছেলে সহ। মা বা স্কুলে খবর নিয়ে দেখলো যে আমি স্কুলে নাই। বাসায় যাবো, আমাকে বলো যে তোর স্কুল ছুটি হয়েছে কখন? আচ্ছা মা, সবসময় যে সময় হয় ওই সময় যে ছুটি হয়েছে। তো পড়াটা দেখা আমাকে, তো আগের দিনে যে পড়াটা ছিল ওই পড়াটা আমাকে আমি দেখাইছে, আর যে দুটা ক্লাস করলাম ওই দুটা ক্লাসের পড়া আমি দেখাইছি। তো তুই কি আমাকে সত্য পড়া দেখাইছিস? এটা কি ঠিক পড়া? আমি বলছি কেন মায়ের কথা বললেন কেন? কয় না, তুই তো মনে আজকে ক্লাস ফাঁকে দিছিস। যাই হোক, আমার মা বলতেছে যে বাবুল তোকে দেখছে এয়ারপোর্টে।
তখন আপনারা উত্তরাতে থাকেন?
তখন আমরা, হ্যাঁ, উত্তরাতে থাকি আমাদের বাড়িতে। তো যাই হোক,
বাড়ি মানে কি আপনাদের নিজের বাড়ি?
হ্যাঁ, নিজের বাড়ি। যেহেতু মার কাছে ধরা পড়ে গেছে, মিথ্যা কথা বলবো না।
আপনার বাবা কি করতেন?
আমার বাবা একজন ব্যবসায়ী ছিলেন।
ব্যবসায়ী ছিলেন, ওকে। হ্যাঁ, তারপর?
তো মা, আমি একটা ক্লাস ফাঁকে দিয়েছি সত্য, তবে সেটা আমার জন্য না। কার জন্য? মা, আমি রুমার জন্য ক্লাসটা ফাঁকে দিয়েছি।
রুমাকে কি চিনতো?
হ্যাঁ, রুমাকে চিনতো, কারণ আমাদের বাসা পাশাপাশি বাসা। তো যাই হোক, মাকে আমি সত্য কথা বলছি, বলার পর মা আমাকে এতটুকু বলছে, মা দেখো যা তুমি করছো আজ কি করছো, আর কখনো ক্লাস ফাঁকে দিবা না।
তখন আপনি ক্লাস এইটে পড়েন?
আমি ক্লাস এইটে পড়ি, বৃত্তি কোচিং করি তখন। তো যাই হোক, আমার কোচিং শেষ, পরীক্ষা চলতেছে, আমি পরীক্ষা দিচ্ছি। এই মুহূর্তে একদিন হঠাৎ করে আমার বাসায় খবর আসলো যে আমার বাবা মাথা ঘুরে পড়ে গেছে হসপিটালে। সবাই তাড়াহুড়ো করে হসপিটালে চলে যায় বাবার কাছে। দুই দিন থাকার পর বাবাকে বাসায় নিয়ে আসি। তো বাবা তখন সমস্যা হচ্ছে, বাবা গলা ব্যথা করতো। তো ডক্টর বলছে যে হয়তো বা এটা টনসিলের জন্য হয়। তো আমার ক্লাস এইটে যখন আমি বৃত্তি পরীক্ষাটা দিই, তখন আমি ওই বাবার দিকে দৌড় দিতে গিয়ে আমার ওই পড়াটার ই করতে পারিনি,
কনসেন্ট্রেট করতে পারিনি।
তো এইটের বৃত্তি পরীক্ষাটা আমি খুব খারাপ করি।
আচ্ছা,
আমি মাত্র তখন 10 মার্কের জন্য আমি বৃত্তি পাই না। এটার জন্য মনটা খুবই খারাপ ছিল, আমার বাবা মা দুজনের মন খুব খারাপ ছিল। আর ছোটবেলা থেকে আমি একটু ঝগড়া করতাম বেশি,
ঝগড়াটে।
হ্যাঁ, ঝগড়াটে। এই ঝগড়াটার জন্য সে স্বপ্ন দিয়েছে আমাকে, সে একজন ভালো অ্যাডভোকেট বানাবে।
মানে আপনার বাবা এটা স্বপ্ন দেখতেন যে মেয়ে ঝগড়াটা যেহেতু, সুতরাং তাকে ভালো অ্যাডভোকেট বানাবে।
ওকে যদি আমি এই লাইনে পড়াই তাহলে ও এটা খুব ভালো করতে পারবে।
আমি ঠিক জানি না যে আপনার বাবা এরকম কেন ভাবলেন বা অ্যাডভোকেটের এরকম ঝগড়াটা হয় কিনা, তবে আপনার বাবার ভাবনাটা আপনার জায়গা থেকে যেরকম রেসপেক্টেবল, আমাদের জায়গা থেকে সেরকমই শ্রদ্ধা।
এটাই আর কি। তো সেকেন্ড টাইম আমরা আরেকদিন খবর পাই যে আমার বাবা একদম শেষমেশ রাস্তায় পড়ে আসছে।
আচ্ছা,
তো তখন ভর্তি করার পর ডাক্তার আমার বাবাকে বলে যে আমার বাবার গলায় কয়েকটা টিউমার পাওয়া গেছে। তো বলে যে ভাবি যদি আপনি 24 ঘন্টার মধ্যে অপারেশন না করেন, যে কোনো একটা টিউমার ফেটে গেলে উনি কিন্তু বাঁচবেন। তো তখন ডাক্তার বলে যে আপনি একটা কাজ করেন, ওনাকে একটা বায়োপসি পরীক্ষা যেটাকে এখন বলে, তো এই পরীক্ষাটা করতে দিলাম আমার বাবাকে। পরীক্ষা করার পর ধরা পড়ে আমার বাবার ক্যান্সার হয়েছে। তখন বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসা নেই।
কত সাল থেকে বলছেন এটা?
1998 ধরা পড়ে। ওই মুহূর্তে আমার নানা, ওনারও ব্লাড ক্যান্সার ছিল আমার নানার, উনি মাদ্রাজে একটা হসপিটালে দেখাইতেন। তো আমার নানা আমাকে বললো যে একটা কাজ করো, জামাইকে নিয়ে তুমি ওইখানেই চলো। তো যাই হোক, আমার মা বাবাকে নিয়ে চলে যায় ঢাকাতে। আমরা তিন ভাই বোন থাকি, মা বাবাকে নিয়ে ঢাকা মাদ্রাজ এরকম যাতায়াত। 9 শেষে দিয়ে আমার বাবা যখন ক্যান্সারটা খুব গাঢ় হয়ে যায়, বাবা একদম বিছানায় পড়ে যায়,
খেতে পারতেন না, কিছু
কিচ্ছু খেতে পারতো না। তখন আর কি আমাদের দুই বোনের লেখাপড়া চালানো খুব কষ্ট হয়ে যাচ্ছিল আমার। তখন আমার মা দুজনকে ডাক দিয়ে বললো যে দেখো তোমাদের দুজনের পর আমি চালাইতে পারবো না, তাহলে তোমার বাবার পিছনে ছোটাছুটি করতে পারবো না, তোমরা যে কোনো এক বোন পড়ো। আমার বড় বোন তখন বলল যে মা ও রুমা পড়ুক, আমি তাহলে পড়াটা স্টপ করে দেই। তো যাই হোক, আমার বোনের পড়াটা স্টপ করে দেয়, আমি ম্যাট্রিক পরীক্ষা দিই। আমার ম্যাট্রিক পরীক্ষাতে রেজাল্ট খুব ভালো আসে। পাশ করে বের হওয়ার পরে ওই বছর আমি কলেজে ভর্তি হইনি, ভর্তি হতেই পারি না, আমার ফ্যামিলি তো এরকম স্কোপ ছিল না যে কলেজে ভর্তি হব। তো যাই হোক, আমার বাবা দেশে চলে আসলো, ডাক্তার মাকে বলে যে ভাবি আপনি ওনাকে নিয়ে একদম গ্রামের বাড়ি চলে যাবেন, কারণ ওনার যে অবস্থা উনি যে কোনো একটা দিন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, ঢাকায় রাখার দরকার নাই। যাই হোক, আমার মা বাবার সঙ্গে গ্রামে থাকে, আমরা মহাখালীতে থাকি।
এই মোমেন্ট আমি একটু জানতে চাচ্ছি, এই কারণে যে ক্যান্সারের একটা পেশেন্ট একটা বাড়িতে থাকা, মানে ওই বাড়ির এনভায়রনমেন্ট যে কতটা টাফ হতে পারে, কতটা ভয়াবহ হতে পারে, কতটা কষ্টের হতে পারে, প্রিয় শ্রোতা যাদের হয়নি আল্লাহ মাফ করুক, ইভেন ইউ ক্যান ইমাজিন। আমি একটু জানতে চাই আপনার কাছ থেকে, আপনাদের বাবা যখন এরকম অসুস্থ, তখন কি আপনারা বুঝতে পেরেছিলেন যে আপনার বাবার জন্য আপনাদের কিছুই করার নেই এবং একটা সময় বাবা যে কোনো মুহূর্তে মারা যেতে পারে?
আমরা একদম শেষে, কারণ তখন আমার বাবা উনি পলিটিক্স করতেন, তো আমার বাবাকে যে কেউ যদি দেখত বলতো যে উনি ডিফেন্সের হাই লেভেলের কোন অফিসার। তো আমার বাবা যখন ক্যান্সারটা একদম গাঢ় হয়ে ধরা পড়ে, আস্তে 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 আমরা দেখি যে আমার বাবার সেই বডি ফিটনেস আর নেই, তা হাত পা দেখতাম খুব কান্না পেত আমাদের। তো যাই হোক, আমার বাবা শেষ পর্যন্ত 2000 সেপ্টেম্বরের 5 তারিখে মারা যায়। আমাদের বাড়ির পেছনে বাবাকে কবর দেওয়া হয়েছে কাঁঠাল গাছের তলায়। আমার বাবা একটা গাছ ছিল, বর্ষরে 4টা কাঁঠাল ধরত, বাবা খুব শখ করা গাছ, এটা ইন্ডিয়া থেকে উনি কিনে আনছিল গাছটা। 4টার বেশি কখনোই গাছে কাঁঠাল ধরে নাই, এখনো না, ওই 4টা কাঁঠাল এখনো ধরে, আর ওই কাঁঠালগুলো আমাকে খেতে পারি না। এটা যখন কাঁঠালটা পাকে তখন এটা নষ্ট হয়ে যায়। একটা ব্যাপার যেটা, আমার বাবা যখন মাটি দিয়ে আমার বাসায় চলে আসি, 3-4 দিন বাবা মিলাদ পড়ানোর পর থেকে আমরা যেটা দেখি, আমার বাবার যে ভাইরা ছিল আমার চাচারা, তারা কেউ আমাদের সঙ্গে কথা বলতো না, কেমন যেন ব্যবহার করতো আমাদের সঙ্গে। তো যাই হোক, ওই মুহূর্তে আমার নানুরা আমাদেরকে ঢাকা নিয়ে আসে, নানা বাড়িতে থাকে, এখান থেকে নানা ফ্যামিলিতে থাকে, নানা ফ্যামিলিতে চলতে থাকি। তো এক সময় যেটা নিজে থেকে কিছু করার জন্য চেষ্টা করি আমার ফ্যামিলির জন্য, যে আমি কিছু করি, তো ওই সময়টা থেকে 2003-এর কথা আমি চাকরি খুঁজতে শুরু করি আমার জন্য। কয়েক জায়গায় আমি চাকরির জন্য যাই, কয়েকটা শোরুমে যাই, তখন আমাকে কেউ চাকরি দেয় না, সবাই বলে মেয়েটা ছোট। আমাদের বাসায় ভাড়া থাকতেন একটা আন্টি, তো মুন্নি আন্টি আমাকে বলে একটা কাজ করতে পারেন, আপনার নানিকে বা আপনার মামাদেরকে বলবেন না, আমি একটা চাকরি নিয়ে দেবো আপনাকে। আমি বলছি হ্যাঁ বলেন, তাহলে বলবো না। আমি কোথায়, গার্মেন্টস এর। তো পরের দিন আন্টি আমি করবো, আপনি আমাকে নিয়ে চলেন, ঠিক আছে কালকে সকালে আপনি আমার সঙ্গে যাবেন। তো আমি আন্টির সঙ্গে চাকরিতে যাই, ওখানে গিয়ে আমার চাকরি হয়, যে একটা পোস্ট ছিল হেল্পার, তো ওইখানে আমি চাকরি করি।
কিসের হেল্পার এটা?
এটা ছিল যে একটা মেয়ে কার মেশিনে কাজ করবে, ওর সামনে আমি কাজ করব।
ওকে।
আর আমি যেহেতু পড়ালেখা জানি, ওরা আমাকে ওই কাজগুলো করতে দেয় নাই, ওরা আমাকে যেটা দিত সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন নাম্বার ছিল কাপড়ের, এগুলো আমাকে মিলাইতে দিত। তো যাই হোক, ওইখানে আমার চাকরি হয় 700 টাকা বেতন। চাকরি করতেছি, আমার মা 2-3 দিন ফলো করলো যে আমি সকালে যাই রাতে আসি, এই তো চাকরিটা কিরে আমাকে একটু কল। তো মা আমি তো দেখলাম কোথাও চাকরি পাই নাই, তো আন্টি আমাকে এটা নিয়ে দিছে, তোমরা কোনো রাগারাগি করো না, আমি করতে থাকি আর চাকরি একটা ভালো জায়গায় খুঁজতে থাকে। পর আমার মা একটু রাগারাগি করে, তারপর আমি বোঝানোর পরে মা আর কিছু বলে না। আমার
চাকরি করাটা কি দরকার ছিল এই সময়টাতে আপনাদের ফ্যামিলির জন্য? খুব বেশি
দরকার ছিল।
আচ্ছা, তো তখন আপনার বয়স কত?
14-15 এরকম।
14-15 বছর বয়সে আপনি একটা হেল্পারি জব করছেন, 700 টাকা
বেতনে
প্রতি মাসে।
তো যাই হোক, ওইখানকার যা আন্ডারে আমি কাজ করতাম, মঞ্জু মামা, তো উনি আমাকে একদিন বলতেছে যে তুমি তো লেখাপড়া জানো, তোমাকে আমি অন্য একটা কাজ শিখাই দেই, তুমি এই কাজটা করো, এটা করে তোমার স্যালারিও ভালো দেবে, তুমি ভালো চলতে পারো। কি কাজ? কোয়ালিটির কাজ, তোমাকে আমি সবকিছু শিখিয়ে দেবো। তো মঞ্জু মামা আমাকে সবকিছু শিখিয়ে দিল। তো একদিন হঠাৎ বলছে রুমা তুমি কালকে ওই অফিসে লোক নিবে, আমাদের পাশে একটা গার্মেন্টস শপ, তো তুমি ওই অফিসে গিয়ে ইন্টারভিউ দিবা, আমি এখানকার একজনকে বলে রাখছি তোমার কথা। তো তুমি বলছো তুমি কিবরিয়া, ওখানে এক ভাইয়া ছিল কিবরিয়া ভাইয়া ছিল, তো বলছো তুমি ওনাকে গিয়ে খোঁজ করবা, তো উনি তোমাকে নিয়ে যাবে। তো আমি গিয়ে সকালে গেটে গেলাম, গিয়ে বললাম যে কিবরিয়া ভাই আমি মঞ্জু মামা আমাকে পাঠিয়েছে, তো উনি আমাকে নিয়ে গেলাম। হ্যাঁ আমি জানি। তো উনি ভিতরে নেওয়ার পরে যেটা হয় যে আমাকে ওখানে ইন্টারভিউ নেয়, টিকে যাই। তো উনি আমাকে বলল যে ঠিক আছে তোমাকে আমি প্রথম অবস্থায় 2200 টাকা স্যালারি দেবো, 2200 টাকা স্যালারি পাবা, 200 টাকা হাজিরা বোনাস পাবা, আর ওভারটাইম পাবা তুমি।
ওকে।
তা আমি 700 টাকা থেকে 2200 টাকা স্যালারি,
অনেক টাকা।
তো ওই চাকরিটা আমি করতে থাকি, প্রতি মাসে আমার 4,500-5,000 টাকা স্যালারি ওঠে কোনো কোনো মাসে। আমাদের মধ্যে আর সংসার ওই অভাবটা নেই।
ওকে।
এর মধ্যে যেটা আমার বাবা মা যাওয়ার পর আমার ইমিডিয়েটলি যে বড় বোনটা ছিল সুমাপা, ওর বিয়ে হয়ে গেছে।
ওকে,
আমাদের তিনজনের সংসার খুব ভালোই চলতেছে। তো যাই হোক, আমি আবার এখানে আরেকটা যেটা কাজ হলো, আমাদের অফিস যে বাইং হাউস থেকে যে বাইরগুলো আসতো, তো ওইখানকার এক ভদ্রলোক আমাকে বলছে যে রুমাপ্পা তুমি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে আপনি আরেকটু ভালো কিছু চেষ্টা করতে পারেন। কি সেটা? আপনি যে কোনো একটা বাইং হাউসে আপনি গিয়ে একটু ট্রাই করে দেখতে পারেন। তো ওই ভাইয়াটা আবার আমাকে একদিন একটা অ্যাড্রেস দিল উত্তরা একটা বাইং হাউসে, বলছে আপনি এখানে যান, এখানে একজন বাইং কিউসি নেবে, আপনি ওইখানে গিয়ে একটু ট্রাই করে দেখেন, আপনি টিকে যাবেন, যেহেতু আপনার সব কাজ জানা আছে বোঝা আছে। তো যাই হোক, আমি ওই ইন্টারভিউ দেওয়ার জন্য আমি মহাখালী থেকে আমার বাসা থেকে বের হই। এটা ছিল 2003 সেপ্টেম্বরে। সকালে বের হয়ে আমি বাসে উঠি, বাসে উঠে আমাদের গাড়িটা খিলক্ষেত ফ্লাইওভার এখানে যখন যায় তখন গাড়িটা নষ্ট হয়ে যায়।
ওকে,
মহাখালী থেকে খিলক্ষেত পর্যন্ত আমার পাশে একটা মেয়ে বসা ছিল, ও মেয়েটার সঙ্গে আমি কথা বলতে বলতে আসি। আমরা এখানে দাঁড়াই, আরেকটা গাড়ি এলে আমরা গাড়িতে উঠবো। তো ওই মুহূর্তে যেটা হয়, দুইটা গাড়ি আমি দেখতেছি যে দুইটা গাড়ি আসতেছে, একটা একটা ওভারটেক করবে। তো পেছনে যে গাড়িটা ছিল ওই গাড়িটা সামনের গাড়িটাকে ওভারটেক করতে গিয়ে আমাদের পাশে আমরা যারা দাঁড়ানো ছিলাম তাদের সবাইকে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে গেল,
এক ধরনের একটা অ্যাক্সিডেন্ট।
হ্যাঁ, সাথে যে মেয়েটা ছিল, তো ওই মেয়েটাকে দেখলাম যে মেয়েটা ওইখানেই নাই, ও মারা গেছে।
মারা গেছে?
তো যখন দেখলাম যে মেয়েটা মারা গেছে তখন আমার আর জ্ঞান নেই, আমি আর কিছু বলতে পারবো না। তো যাই হোক, ওইখান থেকে আরেকটা যেটা হলো, আমার তখন মাথার চুল ছিল খুব অনেক বড়, অনেক বড় একটা খোপা হতো মাথায়, আমার মাথার খোপাটা খুলে গিয়ে রাস্তায় ছড়ায় যায়। তো খোপাটা খুলে রাস্তায় ছড়ায় যায় তখন আরেকটা মাইক্রোবাস চাকার সাথে আমার চুলটা পেঁচায় যায়। ও আবার আমাকে খিলক্ষেত থেকে আপনার যশুমতি রোড পর্যন্ত টেনে নিয়ে যায়। যখন যশুমতি রোড এখানে যায় ক্রসিং এর আগে র্যাব অফিসের সামনে, তো ওইখানকার কয়েকজন ডিউটিরত র্যাব আর পুলিশ ওরা আমাকে বের করে দেখে যে গাড়ির ভেতরে দুই দিকে আমি বাড়ি খাচ্ছি, চাকার দুই সাইডে বাড়ি খাচ্ছি।
আপনার তো স্ম্যাশ হয়ে যাওয়ার কথা, ব্লেন্ড হয়ে যাওয়ার
কথা, একদমই অবস্থা। তো যাই হোক, ওরা আমাকে ওইখান থেকে কেটে কেটে বের করে, বের করে ওরা আমাকে ঢাকা মেডিকেলে দিয়ে দেয়। বাসায় চার দিন যায় না, আমার মা তো খুব টেনশন, এখানে আমি এক রাত কোথাও বাইরে থাকি,
মানে আপনার সাথে যোগাযোগ নেই, কোনো
যোগাযোগ না, ফোন তখন তো ফোন ইউজ করি না। তো চার দিন পরে যেটা হয় যে একটা পত্রিকাতে একটা অ্যাড দেয়
আপনার নিখোঁজ,
না আমি যে হসপিটালে, হসপিটাল থেকে ওরা একটা অ্যাড দেয় পত্রিকাতে।
ওকে ওকে,
তো ওইখানে আমার চেহারা যে অবস্থাটা ছিল ওইটা দেখে কেউ বোঝার মতো না যেটা আমি। আমার মা বারবার আর কি করতেছে যে মেয়েটাকে খোঁজ নেওয়ার দরকার, খোঁজ নেওয়ার দরকার। তো ওই মুহূর্তে নাকি আমার চার দিনের মধ্যে আমার নাকি একদিন সেন্স আসে একটু, তো আমি নাকি তখন আমার বাসার অ্যাড্রেস বলি ডক্টরের কাছে। তো তখন ওই চার দিন পরে ওরা যেটা করলো, দুজন মহিলা পাঠাইছে আমাদের বাসায় মহাখালীতে। তো ওরা বললো যে এটা কি রুমাদের বাড়ি? আমাদের বাড়ি থেকে বলছে হ্যাঁ। ও আজকে চার দিন ঢাকা মেডিকেলে পড়ে আছে রোড অ্যাক্সিডেন্ট করে। আমার মা ওইখানে গিয়ে দেখে যে হ্যাঁ ঠিক, আমি ওইভাবে বারান্দায় পড়ে আছে, আমাকে বারান্দায় কর্নার ফেলে রাখছে, আমার দেখে চেনার মতো নাই, আমার বাম সাইড সম্পূর্ণটাই ঝসে গেছে রোডের ইয়েতে, মাথা থেকে পা পর্যন্ত আমার সম্পূর্ণটাই একদম থেতলে গেছে।
প্রিয় শ্রোতা, আমরা এরকম একটি মোমেন্টে আমরা আবারও আপনাদেরকে বলতে চাই যে আমাদের ফেসবুকে একটি রেডিও স্ট্যাটাস দেওয়া আছে রুমাকে নিয়ে। আপনার যদি কোনো প্রশ্ন থাকে, কমেন্টস থাকে, আপনি রুমাকে করতে পারেন, এবং রুমার জীবনের গল্প আজকে আমরা পুরোপুরি তুলে ধরার চেষ্টা করছি হ্যালো 8920 তে। আশা করছি আপনারা শেষ পর্যন্ত শুনবেন, ধৈর্য ধরেই শুনবেন, কারণ হ্যালো 8920 এমন কোন জীবনের গল্প প্রচার করে না যেখান থেকে আপনি চাইলে কিছু শিখতে পারবেন না। প্রিয় শ্রোতা, আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পরে আপনি লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। হ্যাঁ রুমা, তারপর?
হ্যাঁ, যাই হোক, ওইখান থেকে আমার মা আমাকে বাসায় নিয়ে আসার পর আমি বাসায় ছিলাম কয়েকদিন। কয়েকদিন থাকার পর আমার গায়ের মাংসতে একটা পচন ধরে যায়, খুব বিশ্রী একটা গন্ধ বের হতে থাকে, একটা পানি পড়তে থাকে। তো তখন আর কি আমাকে আবার মেডিকেলে নিয়ে এসে ভর্তি করে আমার মা উত্তরাতে। সেখানে আমি ছিলাম 9 মাস 27 দিন। আমার ফেসে দুইটা সার্জারি করা হয় এবং আমার পায়ে তিনটা সার্জারি করা হয়। তো যাই হোক, যখন 9 মাস পর যখন আমি হসপিটাল থেকে বাসায় চলে আসি, তো বাসায় এসে আমি আরো এক বছর হাঁটতে পারি না। এর মধ্যে যেটা হয়, আমার মা, আমি, আমার ভাই, নানা বাড়ির ফ্যামিলিতে থাকি, টুটকাট কথা শুনতে হয়, কারণ তখন আমার মামা বিয়ে করে ফেলছে, মামি আছে বাসায়।
এক ধরনের অবহেলিত আপনার ফ্যামিলিতে?
আমার এটা খুব খারাপ লাগতো।
আপনাদের তো উত্তরাতে বাড়ি ছিল তাই না?
হ্যাঁ, এখানে বাড়িটার মধ্যে যেটা হয়, আমার বাবা যখন মারা যান, আমার বাবার একটা লোন ছিল ব্যাংকে,
ওই লোনের কারণে আপনাদের বাড়িটা খোয়াতে হয়েছে? ওহো, তারপর?
তখন থেকে আমি চাকরির জন্য চেষ্টা করি আবার। তো এরকম করতে করতে একদিন এই পত্রিকাতে একটা অ্যাড আসে, যেটা তো যাই হোক আমি ওইখানে যাই সিভি নিয়ে। তো যাওয়ার পর ইন্টারভিউ যখন আমাকে ডাকে, আমি তো একদম খুব নার্ভাস ছিলাম, চাকরিটা হয় কি না হয় আল্লাহ জানে। তো যাই হোক, সব থেকে মজার ব্যাপার যেটা হলো যে অটোমেটিক ওইখানে প্রায় 200 ছেলে মেয়ে ছিলাম আমরা, ওইখান থেকে 30 জন ছেলে মেয়ে নেওয়া হয়েছে, তাদের মধ্যে আমি একজন আন্টিকে গেছি। তো যাই হোক, আমার জব হলো আমি এখানে ডিউটি করি। জব চলাকালীন সময় আমাদের অফিসিয়াল একটা প্রবলেমের জন্য 2 মাস আমাদের ডিপার্টমেন্ট অফ থাকে। তো ওই 2 মাস আমরা কেউ আর অফিসে যাই না, বাসায় থাকি। তো আমি বাসায় থেকে কি করব? তো ভাবলাম যে হয়তো বা ছোটখাটো যে এনজিও গুলো থাকে, আমি এখানে কাজ করতে পারি ঘরে বসে না থেকে। তো আমি একটা এনজিও তে যখন জব নেই, আমি 2 মাস এখানে কাজ করি। সালটা ছিল 2006 নভেম্বর ডিসেম্বর। তখন দেখলাম যে আমাদের অফিসটা ওই যেটা বন্ধ হয়েছিল প্রবলেমের জন্য, ওটা 2 মাস না, ওটা 3-4 মাস সময় লাগবে। তো আমি এখান থেকে চাকরিটা ছাড়িনি। তো যেটা হয় যেটা, এর মধ্যে আমার বড় বোন আবার আমাদের কাছে চলে আসে, ওর ফ্যামিলির একটা প্রবলেম।
বড় বোন মানে আপনার 30 মিনিটে যেটা বলেন?
হ্যাঁ, ও সুমাপা। তো ওর মেয়ে আমাদের এখানে চলে আসে, আমরা 2 বোন মা ভাই 4 জনের সংসার।
আমার একটা মেয়েও ছিল।
হ্যাঁ, ওর একটা মেয়ে ছিল। তো
মানে ফ্যামিলিটাকে আপনিই দেখতেন না করতে বলা যায়?
তখন আমি দেখতাম ফ্যামিলি।
আপনার ছোট ভাইটা তখনও কিছু করে
না? তো যাই হোক, আমার বোন বলছে দেখ আমি বাসায় বসে কি করবো, তাতে আমি একটা জব নেই। তো আমাদের বাসায় এখানে একটা এনজিও ছিল। তো একদিন ওই এনজিও তে সিবি অ্যাপ্লাই করলো, ওকে ইন্টারভিউতে ডাকে। তো ইন্টারভিউ দেওয়ার পর ওনারা ভেতরে আর কি একজন রেফারেন্স চায়, আমার বোনের তো এটা ছিল না। তো ইন্টারভিউ শেষ করে ওখান থেকে বের হয়ে আসতে অফিস থেকে, ওইখানেই একজন লোকের সঙ্গে পরিচয় হয়, ভদ্রলোকের নাম সবুজ। তো যাই হোক, ওইখানে আমার বোনের সঙ্গে কথা হয় যে কি ব্যাপার কি ব্যাপার, আমি এখানে চাকরির জন্য আসছি। তো যেসব থাকেন কোথায়, যে আপনাকে খুব চেনা চেনা মনে বললো, আমাদের বাড়ি মহল্লাতে। তো যাপা আমি ওইখানেই ভাড়া থাকি।
আপনার বোন বলছে তাকে?
না, সবুজ সাহেব আমার বোনকে বলতেছে।
ওকে, সবুজ সাহেবের সাথে রিলেশনটা কি? মানে
অফিস থেকে ও ইন্টারভিউ দিতে গেছে,
ওই অফিসেই সবুজ কাজ করে?
হ্যাঁ, ওই অফিসেই ও কাজ করে। ওইখান থেকে আমার বোনের সঙ্গে পরিচয়। তো একদিন সকালে আমার ভাগ্নি আমাদের পাশের বাড়ির 2টা বাচ্চার সঙ্গে খেলা করতেছে রাস্তায়। তো আমি আমার ভাগ্নিকে নিয়ে দাঁড়ায় আছি আমাদের বাড়ির গেটের সামনে, ওই লোক অফিসে যাবে, আমাদের বাড়ির সামনে দিয়ে যাতায়াত করে আর কি। সে আমাকে দেখলো, দেখে আমার বোন মনে করে সে আমাকে বলছে আপা ভালো আছেন?
টুইনদের ক্ষেত্রে ঝামেলাটা হয়, হ্যাঁ এটা খুবই স্বাভাবিক।
ভাইয়া আপনি ভুল করতেছেন। ভুল করছেন? হ্যাঁ, আপনি সম্ভবত আমার বড় বোনকে চেনেন, আমাকে চেনেন না। আপনি দাঁড়ান, আমার বোনকে আমি ডেকে দিচ্ছি। আমি আমার বোনকে ডেকে দিলাম। তো যাই হোক, আমার ওদিন চলে গেল উনি অফিসে। তার 2-3 দিন পরে আমার বোনের ওই ইন্টারভিউর জন্য আবার ডাকলো যে ভেতরে একজন রেফারেন্স লাগবে যার। তো সবুজ সাহেব আমার বোনের রেফারেন্স হয়, যে আপনি ভেতরে যদি কাউকে চান আপনি আমার নামটা বলেন আর আমার ফোন নাম্বার দেন, তাহলে আমাকেই ডাকবে। ওনার ফোন নাম্বারটা দিয়ে আসে আমার বোন। তো ওই থেকে আর কি আমার বোনের সঙ্গে তার কথা হয়। সে যখনই আমাদের বাড়ির সামনে দিয়ে যেত, আমার বোনের সঙ্গে কথা বলে যেত। তো একদিন সকালে সে আমাকে দেখছে। তো উনি আমাকে দেখে বললো কি যে একটু আপাকে ডেকে দিবেন, আমি কথা বলবো। তা আমি আমার বোনকে ডেকে দিয়েছি। উনি আমার বোনকে বললেন যে আপা আমি আপনাকে একটা কথা বলবো। যে কি কথা বলেন? কাপা আমি এখন বলবো না, অফিসের তারা, আমি রাতে বাড়ি ফেরার পথে আপনার সঙ্গে দেখা করে যাব। তো ওই দিনই রাত 11টা বাজে সে আমাদের বাসায় আবার আসছে। তো আমাকে বলছে যে সুমাপা না ওনার বোন? যে আমি সুমাপা না, আমি আপার বোন, দাঁড়ান আমি আপাকে ডেকে দিচ্ছি। তো আমি ওনাকে দেখছি ওই সকালে একবার, আর আরেকদিন রাতে যখন ওনার অফিস থেকে বাসায় যায় আমার বোনের সঙ্গে দেখা করতে আসে, তখন একদিন রাতে দেখছি খুব অন্ধকারে, কারেন্ট ছিল না আমাদের বাড়িতে ওই দিন। উনি যখন যায় তখন কারেন্ট আসছে। তো আমি পেছনের সাইডটা দেখছি আমি ওনার, আর ছায়াটা দেখা হয় আমার। তো যাই হোক, উনি ওই দিন আমার বাসায় যেটা আমার বোনকে বলেন সেটা হচ্ছে, আমার বোনকে বলছে যে আপা আপনি তো এখানে ব্যাচেলার থাকি, তো আমার বাড়িতে থেকে আমার বিয়ের জন্য মেয়ে দেখতেছে আমার ফ্যামিলি থেকে, এবং আমার বাবা মা বলে দিচ্ছে তুমি ঢাকায় কোনো মেয়ে পছন্দ হলে তুমি বিয়ে করতে পারো, সমস্যা নাই। তো আপনার বোনকে আমার পছন্দ হয়েছে, আপনারা আবার বলেন তাহলে আমি বিয়ে করতে চাই।
সবুজ
সবুজ বোন বলছে দেখেন আমার ফ্যামিলি তো গার্জিয়ান আছে, আমি সঙ্গে কথা বলি। আপনি কথা বলেন, কথা বলে 7 দিন পর আপনি আমাকে জানান।
আচ্ছা আচ্ছা।
আমার বোন বাসায় বিয়ের কথা তোলে, যখন আমার মা আমাকে বিয়ের কথা বলছে আমি বলছি মা আমি ছেলেকে বিয়ে করবো না। কেন তুমি বিয়ে করবো না? মামা একটা সমস্যা আছে, কি মা যেটা দেখতে হয়তো শর্ট, আমার কাছে ভালো লাগে নাই। আমার আবার একটা ইয়ে যেটা ছিল সেটা হচ্ছে আমি আমার স্টুডেন্ট লাইফে কারোর সঙ্গে আমি অ্যাফেয়ার করি নাই, বাট যখন থেকে আমি এই লাইফটা বুঝি তখন থেকে আমি আমার নিজের মনে মনে আমি একটা ছেলেকে আমি নিজে কল্পনা করে রাখছি যে আমি যদি এরকম একটা ছেলে আমি কখনো পাই তাকে আমি বিয়ে করব। বাট আমি তার আগে কারোর সঙ্গে আমি অ্যাফেয়ার করব না,
এরকম একটা প্ল্যান আপনার মাথার মধ্যে সবসময়
এটা আমার ইয়াতে ছিল। তো আমি সবসময় কল্পনা করতাম যে আমি যাকেই বিয়ে করি না কেন সে দেখতে খুব সুন্দর হবে।
প্রত্যেকটা মানুষের মনের মধ্যেই বোধহয় জিনিসটা থাকে,
দেখতে খুবই সুন্দর একটা মানুষ হবে, চুল গ্রোথ হবে খুব ঝরঝরা।
ঝরঝরা মানে কি? মানে
একদম ঝরঝরা থাকবে,
মাথায় উড়বে,
খুব ঘন চুল থাকবে মাথায়, ঠোঁট সে কোনো নেশা পানি করবে না, বিসিগারেট খাবে না,
ঠোঁটনি
করে খুব সুন্দর থাকবে,
নিজান ক্লিন থাকবে আর কি। যারা সাধারণত স্মোক করেন যেসব ছেলেরা, আমি ঠিক জানি না, এক ধরনের গল্প এরকম শোনা যায় যে স্মোক না করলে নাকি স্মার্ট হওয়া যায় না, হোয়াট এভার, আমি জানি না ওই ফিল্ডটা কে কবে নাগাদ দিয়েছিল, কিন্তু স্মোক করলে আর অনেক সময় লিপে এই জাতীয় সমস্যাগুলো হয়ে যায়, ব্ল্যাক হয়ে যায়। ওকে, হ্যাঁ, তো আপনি বলছিলেন যে পরিষ্কার থাকে, তারপর
যাই হোক
আর কি আর কি লাগে? আমরা জানি একটা মেয়ের কাছ থেকে একটা ছেলেকে কিভাবে চিন্তা করে,
খুব হাস্যোজ্জ্বল হবে,
লাইক সালমান খান।
আর সব থেকে যেটা, সে মিনিমাম 5 ফিট 10 থেকে 8 হবে।
আমি কোন কারখানা আছে, মানে মানুষ বানানোর কোন কারখানা যেখানে পিটিয়ে পুটিয়ে মোটামুটি লম্বা করে বানানো যায় রেডিমেড? প্রত্যেকটা মানুষের মনেই না এরকম ইমাজিনেশনের জায়গা থেকে এইরকম একটা অবয়ব থাকে, যখন একটা ছেলে একটা মেয়েকে চিন্তা করেন ঠিক একইভাবেই এরকম সুন্দর করেই চিন্তা করেন, এবং একইভাবে মেয়ে একটা ছেলেকে চিন্তা করে ঠিক একইভাবেই চিন্তা করে। যাই হোক, আপনার সেই চিন্তাধারার সাথে কতটা সবুজ মেলে এটাই হচ্ছে
প্রশ্ন। তো আমি আবার এভাবে কল্পনা করতাম এর জন্য, কারণ আমাদের ফ্যামিলিতে অ্যাফেয়ার যে বিয়েটা এটা কেউ মেনে নেয় না। আমার ইয়া ছিল যে আমি কারোর সঙ্গে অ্যাফেয়ারও করবো না, আর আমার ওই হেডেকটা মাথায় থাকবে না। তো যাই হোক, আমার মা বোন তো আমার ফ্যামিলিকে বললো, আমার মামা রাজি না। তো আমার মা নানু বলছে দেখ ছেলেটা খুবই ভালো, তোর আগে একবার দেখ, দেখে তারপর সিদ্ধান্ত নেয় যে বিয়ে দিবি কি দিবি না, দেখলে তো বিয়ে হয় না।
ওকে,
তো যাই হোক, আমার মামা ছেলেটাকে দেখলো, সে দেখার পরও সে না,
সে পরিবার থেকে না। ওকে,
ও সব দিকে ফিট, ছেলে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, 3 ভাই শিক্ষক, ও ডিগ্রি কমপ্লিট করছে, ভালো একটা জব করে। তারপর আমার মামা রাজি না, কেউ রাজি, শুধু আমার মা বোন আমার বড় নানু।
জি, আপনার ব্যাপারটা কি ছিল?
আমি তো না, আমি ওই রাতে অন্ধকারে দেখছি।
রাতের অন্ধকারে দেখেছেন, আপনার পছন্দ হয়নি?
পছন্দ হয়নি।
কেন পছন্দ হয়নি? কারণ আপনার ইমাজিনেশনের সাথে
মিলে না,
ছেলেটা মিলে।
তো যাই হোক, 2-3 দিন পরে আর কেউ আমার বোনকে ছোট্ট একটা কাগজে ওর ফোন নাম্বারটা লিখে দিয়ে গেল, বলে আপা রুমাকে বলবেন আমাকে একটু ফোন করার জন্য। তো আমি ফোন করবো না, মা বলছে দেখ দেখলে তো বিয়ে হয় না, দেখলে তো তুই কথা বল লোকটার সঙ্গে। তো যাই হোক, ভদ্রতা স্বরূপ তাকে আমি ফোন করলাম, ভাইয়া কেমন আছেন, সালাম দিলাম। বলার পর সে বলে যে আমি আপনার সঙ্গে একটু কথা বলবো, তো ফোনে বলতে যাচ্ছি না, আমি আপনার সঙ্গে দেখা করে বলবো।
ওকে প্রিয় শ্রোতা, এই দেখা করার জায়গাতে আমরা ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 এ, আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে, রয়েছে আর জি কিবরিয়ার টিম, শাকিল, খালিদ, লোবান এবং সাফরিন। প্রিয় শ্রোতা, আমরা সংবাদের জন্য ছোট্ট একটা বিরতি নিচ্ছি। এই বিরতির মধ্যে আপনাদের সবাইকে আমরা রিকোয়েস্ট করছি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাওয়ার জন্য, কারণ হ্যালো 8920 আজকের এই 70তম পর্বে আপনাদের সবাইকে যেটা বলতে চাই, হ্যালো 8920 সামনে আরো কিছু পরিবর্তন নিয়ে আসছে, এবং সেই পরিবর্তনের অংশীদার হওয়ার জন্য সবাইকে আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করছি, সবাই প্লিজ বি মেম্বার অফ হ্যালো 8920। যারা এখন পর্যন্ত হ্যালো 8920 মেম্বার হননি তাদের সবাইকে আমরা বলব পেজে চলে আসুন, আমাদের ফেসবুক পেজ, আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আর একটি পদ্ধতিতে আপনি আমাদেরকে খোঁজ করতে পারেন আরজে কিবরিয়া নামে, ফেসবুকে গিয়ে আপনি সার্চ অপশনে লিখবেন আরজে স্পেস KEBRIA, নট KIB, আরজে স্পেস KEBRIA। এটা দিয়ে খোঁজ করার সময় দেখবেন যে পেজটিতে 3 লাখের ওপরে মেম্বার রয়েছে সেটি হচ্ছে হ্যালো 8920 পেজ, যেটা রয়েছে আরজে কিবরিয়া নামে। আপনি ফোন করেও আপনি আপনার হ্যালো 8920 তে অতিথি হয়ে আসতে পারেন আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। প্রথমে আপনার নাম ফোন করার পরে তারপর আপনার সেল নাম্বার, যে নাম্বারে আমরা যোগাযোগ করব সেটি খুব স্পষ্ট করে বলে ধীরে ধীরে বলতে হবে আপনার জীবনের গল্প 2 মিনিটের মধ্যে, এবং বলতে হবে আপনার সঙ্গে যোগাযোগ করতে, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব। ছোট্ট একটা বিরতির পর আমরা রুমা দাউদের জীবনের গল্পে আবারও ফিরে আসছি, আশা করছি সাথেই থাকবেন। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি হ্যালো 8920 তে। আরজি কিপটিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে হ্যালো 8920 টিম। আমাদের সঙ্গে আজকে তার জীবনের গল্প ভাগাভাগি করে নিচ্ছে রুমা দাউদ, যাকে আমরা পুরো অনুষ্ঠান জুড়ে রুমা বলে সম্বোধন করছি। আমরা রুমার জীবনের গল্পে আবারও ফিরে যাব। এই ফাঁকে আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি হ্যালো 8920 তে আপনার জীবনের গল্প বলার জন্য আসতে পারেন। আপনি যদি ফোন করতে চান, আমাদের ফোন নম্বর হচ্ছে 9116891 5668। ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলে বলবেন আপনার জীবনের গল্পটি। মাত্র দুই মিনিটে সারাংশটুকু বলতে হবে এবং শেষে গিয়ে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আর বহুল প্রচলিত পদ্ধতি আমরা বলে থাকি ফেসবুকে আমাদের মেম্বার হয়ে যাওয়ার জন্য, যারা এখন পর্যন্ত মেম্বার হননি আমরা একটা স্টুডিও ছবি দিয়ে দিব একটু পরেই আমাদের আজকের অতিথির, যারা রুমাকে দেখতে চান। আপনি চিন্তা করতে পারবেন না জীবনের গল্পটি কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আমরা রুমার জীবনের গল্পে আবারও ফিরছি। হ্যাঁ রুমা, তো আপনার সঙ্গে সবুজ বলল যে অন্য কোথাও দেখা করে কিছু একটা বলতে চায়। তারপর
সময়টা ফিক্সড করলাম শুক্রবার বিকেল তিনটায়।
ওকে,
আমাদের এখানে একটা ফার্সিটি আছে, ওইখানে আমি দাঁড়িয়ে থাকবো, উনি ওইখান থেকে আমাকে নিয়ে যাবেন। তো ব্যাপার যেটা হয় যে আমি গিয়ে দেখি যে ওইখানে আরো একজন ভদ্রলোক দাঁড়ায় আছেন। আমি তো ওইভাবে দেখি নাই, ভদ্রক আসতেছে না। তার আগে যেটা, আমার থেকে ঠিক 10 গজ কি 15 গজ দূরে একটা লোক দাঁড়ানো। তো লোকটাকে আমি খুব দেখতেছি, একদম সরাসরি দেখতেছি না, একটু চোখ বাঁকা করে দেখতেছি। মনে মনে আগে বললাম যে আমার মাকে এমন একটা ছেলে দেখতে পায় না আমার জন্য। খুব সুন্দর একটা ছেলে।
আচ্ছা আচ্ছা, ওই ছেলেটাকে আপনার পছন্দ হয়ে গেছে? আচ্ছা,
আমি যা চিন্তা করি তার সঙ্গে মিলে গেছে। ওরকমই সে দেখতে, সে কালো একটা ব্লেজার পরা, লেমন কালার টি শার্ট। তো 20 মিনিট পর যখন আমি সবুজ সাহেবকে ফোন দিলাম যে ভাই আমি কি চলে যাব না দাঁড়ায় থাকবো, আমি দাঁড়াইতে পারতেছি না, খুব বিরক্ত লাগতেছে। তো উনি আমাকে বললো কি যে আমি তো দাঁড়াইয়া আছি। আচ্ছা আপনি কোথায় দাঁড়ায় আছেন? আমি তো আপনার পাশে। কই আমার তো কেউ না, আমি একা দাঁড়ানো, আপনি যাকে দেখতেছেন আমি সেই সবুজ।
মানে ওই কোট পরা লেমন কালার,
ওটাই সবুজ।
শীতের
সকাল ছিল তো, গলায় মাফলার ছিল, কান মুখ সম্পূর্ণ ঢাকা ছিল।
ওকে, সো আপনি ওনাকে ভালো করে
আমি দেখিনি।
নেক্সট টাইম যখন তাকে দেখলেন আপনি
রাতের আধারে, আমাদের বাড়ি থেকে এসে বের হয়ে যাচ্ছে, ওই সময় তার কারেন্ট আসছে, তার পেছনের সাইড, তো ওর যে ছায়াটা ওই চেহারাটা আমি দেখছি।
মানে ওই সময়টাতে কি দাঁড়ালো, মনে হচ্ছিল খাটো খুটা বাপের চেহারার সাথে ম্যাচ করে,
চেহারার সঙ্গে ম্যাচ হয়নি।
থার্ড ডে তে এসে আপনি যেভাবে চিন্তা করছিলেন, যেরকম ভাবে আপনার একটা ছেলেকে মানে স্বপ্নের পুরুষকে চিন্তা করেন, সেভাবে ম্যাচ হয়ে গেল এবং আপনি তাকেই চিন্তা করছিলেন যে এই ছেলেটিকেই তো আমার মা দেখতে পারত। কিন্তু পরবর্তী দিকে দেখলেন যে এই ছেলেটি হচ্ছে সেই ছেলে।
তো যাই হোক, ও এখান থেকে একটা সিএনজি নিলাম, আমরা একটা সিএনজি নিলাম, নিয়ে গিয়ে চন্দ্রমাতে বসলাম, ওইখানে গিয়ে কথা বললাম। তো ফার্স্টে আমি ওনাকে একটা কথা বলিনি, তুমি দেখেন আপনি যদি আমাকে বিয়ে করেন আগে একটা কথা শুনে রাখা ভালো। কি বলো, সমস্যা নেই। তাহলে দেখেন আমাকে যে বিয়ে করবেন, আমার মার কিন্তু কিছু নাই, বিয়ে করার পর কখনো বলতে পারবেন না যে আমার শ্বশুর বাড়ি থেকে আমি এটা আনবো ওইটা আনবো, বা আমাদের বাড়ি থেকে যে আপনাকে যৌতুক দিবে এটাও আমার মা পারবে না। হ্যাঁ, এটা পারবে যে আপনি তার মেয়ের জামাই যতটুকু সমাদর করার দরকার বা আপনার সম্মান যতটুকু রাখার দরকার আমার ফ্যামিলি তা করবে।
ওকে,
ও আমাকে বলছে না আমার কোনো সমস্যা নেই, আমরা এটাই চাইছি যে মেয়ের ফ্যামিলিটা ভালো হয়, আপনাদের ফ্যামিলি দেখে আমার ভালো লাগছে, তোমাকে দেখো আমার খুব ভালো লাগছে। ও আমাকে একটা কথা বললো, সেটা আমার একটা অ্যাফেয়ার ছিল
ওই ছেলেটা বলছে আপনাকে সবুজ,
বাহিরে কোথাও না, মামাতো বোনের সঙ্গে।
ওকে,
ওর নাম ফারহানা। তো উনি আমাকে বললো যে আমাদের অ্যাফেয়ার ছিল, বাট 1 বছর হয় আমার সঙ্গে ওর কোন রিলেশন নাই, তুমি যদি আবার বিয়ের পরে ভুল না বুঝো তোমাকে আমি আগে বলে নিলাম। তাহলে ঠিক আছে, একটা ছেলে মানুষের লাইফে তো অ্যাফেয়ার থাকতেই পারে, স্বাভাবিক সেটা। তবে আমি আপনাকে এটা বলবো, যদি আপনি আমাকে বিয়ে করেন, বিয়ের পরার জন্য আমি এর কোনো প্রভাব আপনার মধ্যে না দেখি, তাহলে আমার আর ওদিকে কোনো প্রকারের কোনো যোগাযোগ নেই।
সবুজ বললো আপনি,
হ্যাঁ এদিকে নিশ্চিত থাকতে পারো। তো যাই হোক, আমাদের কথা ওদের ওই পর্যন্ত শেষ করলাম। তো 1 সপ্তাহ পর আমাদের ফ্যামিলি থেকে যেটা বলার কথা, এখন অপেক্ষা ওইটার যে আমার ফ্যামিলি থেকে কি বলে।
এবং আপনি চাচ্ছেন আপনার ফ্যামিলি ইয়েস বলে দেখে?
হ্যাঁ, তখন আমি চাচ্ছি। তখন মামি বলে যে কি ছেলে পছন্দ হয়েছে, তো মামিকে সরাসরি কিছু বলতে পারতেছি না। তারপর তোমাদের
কত সালের ঘটনা এটা?
এটা 2007।
2007
মামিকে আমি এভাবে বললাম যে তোমরা যদি এখন বিয়ে দাও তাড়াতাড়ি দিও।
ওকে প্রিয় শ্রোতা, ইটস আ সুইট অ্যান্ড বিউটিফুল মোমেন্ট। আমরা এই মোমেন্টে আমাদের যে অতিথি রুমা দাউদ, তার একটা ছবি আমরা আমাদের ফেসবুকে দিয়ে দিচ্ছি। আপনার তো কোনো আপত্তি নেই আপনার ছবিটা যদি আমরা স্টুডিও পিকচার হিসেবে দিয়ে দিই? আচ্ছা, রুমার কোনো আপত্তি নেই। আপনি যদি রুমাকে দেখতে চান তাহলে চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। একটু আগে ঠিকানাটা বলছিলাম, আপনি যদি খোঁজ করতে চান দুইভাবে খোঁজ করতে পারেন। একটা হচ্ছে আরজে কেবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে সার্চ করলে আপনি দেখবেন যে অনেকগুলো পেজ পাবেন আপনি। তার মধ্যে যে পেজটির মেম্বার সংখ্যা 3 লাখের ওপরে সেটি হচ্ছে হ্যালো ইট 920 পেজ। এবং আরেকটি উপায় আপনি করতে পারেন, সেটা হচ্ছে যেভাবে আপনি বিভিন্ন ইন্টারনেটের ওয়েবসাইটে ঢোকেন সেখানে গিয়ে আপনি লিখবেন www.facebook.com/hello8920। আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো ইট 920 মেম্বার হবেন। এবং আমাদের রুমার ছবি দিয়ে দেওয়া হয়েছে, আপনি গিয়ে এখন দেখতে পারেন। এবং কমেন্টস করলে আপনি করতে পারেন, আমরা এই কমেন্টসগুলো প্রশ্নগুলো নিয়ে আমরা জীবনের গল্প বলা শেষ হলে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, তারপর
তো 7 দিন পরে আমার বোনকেও ফোন দিল যে আপা আমি তো একটা প্রস্তাব আপনাদেরকে দিছি, তো আপনাদেরকে 7 দিন পর জানানোর কথা, আপনারা এখন কি বলেন, আমি কি আমার ফ্যামিলিকে আসতে বলবো? তো আমার বোন বলল যে না ভাই, আপনার ফ্যামিলিকে বলতে হবে না, আমাদের বাড়ি থেকে কেউ রাজি না এত দূরে বিয়ে দেওয়াটা। ওকে বলে দিল, অফিসে চলে গেল। আমি আমার অফিসে, ও অফিসে গিয়ে যেটা করলো দুপুরে আমাকে একটা ফোন দিল, তো আমাকে বললো তুমি 5টায় ছুটি হওয়ার পরে তুমি একটা কাজ করো, তুমি মালিবাগ মোড় যেটা, তুমি মোড়ে দাঁড়ানো থাকবা, আমি তোমাকে নিয়ে যাবো এখান থেকে। এসে অফিস থেকে বের হয়ে গিয়ে দেখেছি উনি ওইখানে দাঁড়ায় আছে। তো আমি এখানে গেলাম, দেখি মুখ কেমন একটু কালো কালো, অন্য মানুষকে
এতক্ষণ দাঁড়িয়ে রেখেছেন কালো কালো,
এটাই আর কি। তো একটা রিক্সা নিয়ে আমরা আবার চন্দ্রমার দিকে গেলাম। তো সে আমাকে বলতেছে যে আচ্ছা রুমা, যদি তোমার ফ্যামিলি আমাকে না করে তুমি কি করবা? অনেকক্ষণ পর দেখেন, যদি আমার ফ্যামিলি আপনাকে না করে আমার পক্ষে সম্ভব না বিয়ে করা, কারণ যেহেতু আমার বাবা নাই, আমার গার্জেন, আমার ফ্যামিলি এখন যারা আছে তারাই, তাদের মতের বাহিরে আমি বিয়ে করবো না। তাই আছে, হ্যাঁ তুমি সত্যি করবো না? আমার ফ্যামিলি আপনাকে কি বলছে আমাকে একটু বলেন তো, তোমার ফ্যামিলি আমাকে না করে দিছে, তোমাকে বিয়ে দিবে না।
ওহো,
তা আমার তখন মনটা একটু খারাপ হয়ে গেছে।
স্বল্প সময়ে প্রচন্ড ক্লাইম্যাক্স। জি,
ও তখন তুমি কি সত্যি আমাকে বিয়ে করবো না? আমি তোমাকে বিয়ে করবো, দেখেন না আমি তো আমার ফ্যামিলি বাইরে কিছু করতে পারবো না।
জি,
তো এই মুহূর্তে ও কি করলো, ও উঠে গিয়ে ও দৌড় দিয়ে একটা গাড়ি নিচে পড়ে যাবে। তো আল্লাহর রহমত এখানে একটা সার্জন ছিল, ওই ভদ্রক তার শার্টের কলার খেয়ে ধরছে।
এত শর্ট টাইমে এরকম এফেক্টেড হয়ে গিয়েছে আপনার প্রতি, সে দৌড় দিয়ে গাড়ির নিচে চলে
গেছে, পড়ে যাবে সে। ওই লোকটাকে তো ধরে বললো যে ভাই দেখেন, ফ্যামিলি ব্যাপারগুলো রাস্তায় না আনাটা ভালো, আপনার বাসায় গিয়ে আপনাদের প্রবলেমটা।
খুব ভালো একটা কথা বলেছে সার্জেন্ট, এবং এই সার্জেন্টের সাথে আমিও একটু গলা মেলাতে চাই। অনেক সময় আমরা বিশেষ করে এই অনভিপ্রেত ঘটনাগুলো দেখে থাকি, বিশেষ করে বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড যারা আছেন এখানে শুনছেন, আমরা আপনাদেরকে একটু রিকোয়েস্ট করতে চাই। এটা আসলে শুধুমাত্র আপনাদেরকে না, এটা হয়ে থাকে ইভেন আমাদের ব্যক্তিগত জীবনেও। বিশেষ করে অনেক সময় দেখবেন যে রাস্তাঘাটে না আমরা এত বেশি সিন ক্রিয়েট করে ফেলি যে হাতাহাতির পর্যায়ে পর্যন্ত চলে যায়, এবং এগুলো চারপাশে লোকজন দেখে খুব বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। তো আমার মনে হয় কি যে দুটো পদ্ধতি হতে পারে, একটা হচ্ছে রাগ যেটাতে হয় সে বিষয়টা রাস্তাঘাটে নিয়ে আলোচনা না করাটাই ভালো, আর একটা হতে পারে যদি আলোচনা করেন তাহলে মাথায় রাখা যে আপনারা এখন রাস্তার মধ্যে আছেন, পাবলিক প্লেসে আছেন, সুতরাং যাই করেন না কেন ওই সিন ক্রিয়েট লেভেলটাতে না যাওয়া, হুইচ ইজ রিয়েলি রিয়েলি হেটেবল, এবং এগুলো খুবই খারাপ লাগে, নিজেরাও কষ্ট পাবেন এবং পরবর্তীতে রাস্তাঘাটের মধ্যে কিন্তু ওই ছেলে মেয়ে থেকে শুরু করে এবারে সবাই থাকেন, খুবই অস্বস্তিকর। হ্যাঁ, আমি বেশ কয়েকটা এরকম দেখেছি, ঠাস ঠাস করে গালে জল লাগিয়ে দেয়। হ্যাঁ, তারপর
দেখে আমি একদম গা হাত পা উপর ঠান্ডা হয়ে গেছে। তো আমি মনে করি দেখেন রাস্তাঘাটে কোনো সিনক্রিয়েট করে না, আমার খুব ভয় লাগতেছে, তো তুমি আমাকে বিয়ে করবা কিনা সেটা বলো। তুমি ঠিক আছে, আপনি আমাকে একটা দিন সময় দেন।
আচ্ছা,
না একদিনও না, তুমি এখন কাজ অফিসে যাবা, আমি এখন বিয়ে করবো।
আচ্ছা
আচ্ছা, ঠিক আছে ভাই, আপনি আমাকে আজকে রাত সময়টা দেন, আমি আজকে রাতের মধ্যে আপনাকে আমি রেজাল্ট জানাই দেবো আমি কি করব। আমি বাসায় যাই, বাসায় গিয়ে আমার মা বোনের সঙ্গে আমি একটু কথা বলি, অনেক কষ্টে আমি ওকে কনফিউজ করি। বাসায় আসার পর আমি আমার মাকে বললাম যে মা, সবুজ ভাইকে কি বলছো তোমরা? তো আমার মা বলছে দেখ, তোর নানি রাজি না, মামা রাজি না, আমি তো এখানে কিছু করতে পারবো না। এর মা যেটা প্রথম থেকে বাধা, এটা না হওয়াটাই ভালো। তো আমি বলছি মা একটা কথা বল, রাগ করো না। আমি দেখো, আমার যদি কপালে সুখ থাকে তোমরা কেউ আটকে রাখতে পারবো না, আর যদি তোমার কপালে দুঃখ থাকে তোমরা কিন্তু তোমাকে সুখ দিতে পারবে না, যদি আল্লাহ না দেয় কপালে। কি ব্যাপার, কি তুই কথা বললি কেন? আমি মা আজকে উনি এই কাজটা করতে গেছে, গায়ের নিচে পড়তে গেছে, আমি কি করব? তো হ্যাঁ বোন, কি বলছে দেখ, ভালো মন্দ নিয়ে মানুষের জীবন। আমি একটা কাজ করি যে কি করবো আমাকে এটা বলে দাও। তো মা বলো যে দেখ ঠিক আছে, তুই একটা কাজ কর, তুই যদি ভালো মনে ছেলে এটা ভালো তাহলে তুই বিয়েটা কর, কারণ তোর কপালে যা আছে তাই হবে, তোকে আমি আল্লাহর উপরে ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, ও রাত 12টা বাজে আমাকে ফোন করছে। ফোন করার পরে আমি বললাম যে আমার মা বোন রাজি হয়েছে, আপনি বিয়ের যে কোনো একটা দিন ঠিক করেন। তো যে আমি কাল সকালে বিয়ে করবো, সকালে তো সম্ভব না, সকালে সম্ভব না, আপনি সন্ধ্যার সময়টা।
এই ছেলেটা যে এত ক্রেজি হয়ে গেল, আমাদের জানার ইচ্ছা হচ্ছে যে কতদিনের সম্পর্ক এটা? মাত্র দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ? না,
এক সপ্তাহ।
এক সপ্তাহ? এক সপ্তাহের মধ্যে ছেলেটা এত ক্রেজি হয়ে গেছে আপনার উপরে?
এক সপ্তাহ।
This is happening. Okay, তারপর
যাই হোক, তো পরের দিন সকালে আমি অফিসে গেলাম। অফিসে গিয়ে আমার এমডি স্যারকে বললাম, আমি অফিস থেকে ছুটি নিয়ে চলে আসছি, ওকে আমি ফোন দিলাম যে আমি অফিস থেকে বের হয়েছি, আপনি একটু মৌচাকে আসেন। তো মৌচাকে আসলো, মৌচাকে আসার পরে আমরা আর কি ওর জন্য যে কেনাকাটা গুলো করার দরকার এগুলো আমি করে নিলাম, কিন্তু আমার জন্য আমি কোনো কেনাকাটা করি নাই। আমাকে আমার এক ভাবি ছিল, আমার খুব ভালো একটা ফ্রেন্ড আমার ভাবিটা, তো উনি আমার জন্য একটা বিয়ে শাড়ি কিনলো। তো কেনাকাটা করে আমি আমার বাসায় চলে যাই, ওর বাসায় চলে যায়। আমাদের কথা সন্ধ্যায় আমরা একসাথে হব। আমাদের বাড়ি থেকে ওই
সন্ধ্যায় বিয়েটা আপনারা ঠিক করে ফেলছেন?
ওদিন সন্ধ্যায়।
সন্ধ্যায় বিয়ে করছেন?
হ্যাঁ সন্ধ্যায়।
আপনার ফ্যামিলি সবাই জানে কেনাকাটাও চলছে? সুজির ফ্যামিলি কি জানে?
তখন ও বলছে যে ও ফ্যামিলিতে বলছে,
ওই মুহূর্তে ও আপনাকে বলেছে যে
ওর ফ্যামিলিতে
বলা হয়েছে?
হ্যাঁ এটা বলছে। তো যাই হোক, সন্ধ্যায় আমরা বিয়ে করলাম মহাখালী কাজ অফিসে গিয়ে। আমার এক নানু ছিল, আমার বোন ছিল, আমরা চারজন যাই এখানে, আমার দুটা আঙ্কেল ছিল, ছয়জন ছিলাম এখানে, আমাদের বিয়েটা হয়।
সবুজের পক্ষ থেকে কে ছিল?
ওর পক্ষ থেকেও কাউকে নেয় নাই।
আপনারা জিজ্ঞেস করেননি যে?
হ্যাঁ, আমার বোন জিজ্ঞেস করছে তোমার এখান থেকে কেউ আসে না কেন? তো বলছে আমার বাবার অবস্থা খুবই সিরিয়াস, ওনার আমাদের আত্মীয়স্বজন কেউ আসার মতন এখন নাই।
নোবডি, কেউই আসেনি?
কেউ না।
এবং ওই ছেলের পক্ষ থেকে কেউই না?
কেউ না।
গল্পের মোড়টা আসলে কোন দিকে যাবে তারপর আমি বলবো, যে জীবনের গল্পে আজ করাটা খুবই মুশকিল যে আসলে জীবনের গল্প কোন বাঁকে গিয়ে কোথায় থামে। অনেকেই ফেসবুকে বিভিন্ন রকমের প্রশ্ন করছেন, কমেন্টস করছেন, সবগুলো প্রশ্নের উত্তরই আপনারা খুঁজে পাবেন। প্রিয় শ্রোতা, আপনিও যদি করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে, ঠিকানাটা আমি আরো একবার বলে দিচ্ছি, www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন, এবং আমাদের রুমার ছবি ওখানে দিয়ে দেওয়া আছে, আপনি চাইলে দেখতে পারেন স্টুডিও পিকচার। হ্যাঁ, তো আপনারা ওই ফ্যামিলি সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলেন ওই মুহূর্তে?
আমার যখন আমাদের সঙ্গে ফ্যামিলি বিয়ের কথা ফ্যামিলিতে বলে তখন আর কি আমার ফ্যামিলি খোঁজ নিয়েছে, ওর মামা ওর ভাই এরা সবাই মিরপুরে থাকে, মিরপুর 14 নম্বর আমার ভাসুর থাকেন, 10 নম্বর আমার শ্বশুর থাকেন, মামার শ্বশুর, এই খোঁজ খবর নিয়ে আছে। আমার ভাসুর ও যে অফিসে জব করতো আমাদের বাড়ির পাশে ওই অফিসে জব করেন, আর ও যে ডিপার্টমেন্টে জব করতো ডিপার্টমেন্টের চিফ ছিলেন আমার ভাসুর।
আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো যাই হোক, আমাদের বিয়েটা হয় সন্ধ্যায়। তো বিয়ে হয়ে যখন আমরা কাজ অফিস থেকে বের হয়ে যাই তখন আমাকে বলতেছে, রুমা তুমি আপাদের সঙ্গে বাসায় চলে যাও, আমি বাসায় যাব না। আচ্ছা কোথায় যাবেন? মিরপুর যাব আমার ভাইয়ের বাসায়, আমার দুটা ভাস্তি আছে, তো ওরা আমাকে না দেখে খুব কান্নাকাটি করে।
আচ্ছা।
আমি আবার আমার নানুকে বললাম যে আপা এই ব্যাপার, উনি তো বাসায় যাবে না। তো আমার নানু যে এটা কি কথা, আজকে বিয়ে করলো আজকে সে চলে যাবে
বাসায়? আপনারা আপনাদের বাসায় নিয়ে আসতে চাচ্ছিলেন?
হ্যাঁ আমাদের বাসায়, কারণ ওই মধ্যে আমি তো কোনো বাসা নেই নেই বা ও থাকে একটা মেসে থাকে। আপা বলছে যে আমি বাসায় গিয়ে জবাব দিব কি, যখন তোমা আমাকে জিজ্ঞেস করবে কি রে মেয়ে বিয়ে দিলি জামাই কই? তো এটা বলার পরও আমাদের বাসায় যায়, যাওয়ার পরে আমরা মোটামুটি সব আত্মীয় স্বজনই শুনে ফেলে যে রুমা বিয়ে করে ফেলছে।
আচ্ছা।
রাগ থাকা সত্ত্বেও আমার সব আত্মীয় স্বজন আমাদের বাড়িতে আসে, আইসা সবাই ওকে দেখে, আমরা সবাই সালাম টালাম করি, আমার নানুকে মামিদেরকে সালাম করে, সবাই দোয়া করে আমাদেরকে, যে ওই রাতে আমরা আমাদের বাসায় থাকি। একটা পর্যায়ে কথায় কথায় আমার মা বললো যে বাবা কোনোদিন আমার মেয়েকে তুমি ফেলো না, কারণ ওর কিন্তু বাবা নাই, এখন তুমি ওকে বিয়ে করছো তুমি ওর সব। তখন আমার মাকে উত্তর দিল কি যে মা আমাদের ফ্যামিলিতে দুইটা বিয়ে নেই কারো, আমাদের সবার একটা করে বউ, আমারও বউ একটা, আপনি এটাই থাকতে পারেন।
মানে সবুজ যাকে আপনি বিয়ে করেন আপনার জামাই সেটা বললো
মাকে কথা বলো? তা আমার মা এই কথাটা শুনে খুব খুশি হলো। তো যাই হোক, আমাদের বিয়ের দিন থেকে শুরু করে বিয়ের পাঁচ দিন ছয় দিন খুব ভালো সময় যাচ্ছে। এর মধ্যে একটা ব্যাপার যেটা, আমি সবসময় চোখে কাজল পরি, খুব মোটা করে টান করে চোখে কাজল পরি। তো বিয়ের দুই তিন দিন আমি কাজল পরি নাই বিয়ের পরে। একদিন সকালে আমাকে মুখের দিকে তাকায় আছে, তো বললাম যে কি ব্যাপার, কি দেখতেছো?
আপনাদের ওখানে থাকতো ছেলেটা?
হ্যাঁ, আমাদের বাসায় থাকতো। তো আমি কি দেখতেছো এভাবে? একটা ব্যাপার যেটা, যে তোর মুখে একটা জিনিস নাই, আমার মুখে একটা জিনিস নাই, আমার মুখে এক্সট্রা কি আছে? তো ওদের এলাকায় নাকি বউকে সবাই তুই বলে ডাকে। হ্যাঁ, তো ইয়া তো আমাকে তুই বলে ডাকতো।
আপনার অস্বস্তি লাগতো না?
খুব বিরক্ত লাগতো। প্রথম প্রথম কয়েকদিন খুব ঝগড়া করছি আমি। পরে আমার মামা, যে নানুটা ছিল আমাদের বিয়েতে, উনি আর ওনার হাজবেন্ড ও আমার নানা ভাই, এরা দুজন আমাকে বুঝাইছে। আমার নানু যখন বুঝাইছে আমাকে, আমি বুঝিয়ে নিয়েছি, আমি আর মন খারাপ করি না। তো এভাবে স্যার, এখানে আমাদের আর ইয়া বিয়ের পর দিন থেকেই ও খুব তাড়াতাড়ি বাসায় চলে আসতো, আমরা দুজন একসঙ্গে ঘুরতাম, আমাকে নিয়ে প্রতিদিন রাত্রে বের হতো ঘুরতে।
চমৎকার,
চলো আমরা ঘুরে আসি। তো একটা রিক্সা নিলাম, রিক্সা নিয়ে দেখা যেত যে দুই ঘন্টা তিন ঘন্টা আমরা টোটাল ঢাকা শহরটা করতাম। মাঝে মধ্যে একটা চার দোকানে থামতাম, রাস্তায় দাঁড়ায় দুজন দুই কাপ চা খেতাম, আবার ঘুরতাম, আবার যেতাম ফুচকা কোথায়, ফুচকা গাড়িটা দেখলো এখানে আবার দাঁড়াতাম, ওইখানে আবার ফুচকা খেতাম। ওগুলো করতে 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 ঘুরে টুরে দুই তিন ঘন্টা রাত্রে বারোটা একটা দিকে দুজন বাসায় ফিরতাম। তো যেটা ওই আয়নার সামনে দাঁড়ানোর পরে ও আমাকে বলছে যে তুমি চোখে কাজল পরো না। আমি বলছি না, আমি চোখে কাজল পরি নাই। দেখ, এই জন্যই তোকে মরা মরা লাগে, এটা আবার কি? হ্যাঁ, তুই চোখে কাজল না পরে তোকে মনে হয় যে ওই মরা মরা মানুষগুলো যেমন ওরকম দেখা যায়। তো ও যেটা করতো, ওই দিন থেকে যতদিন আমি ওর কাছে ছিলাম, প্রতিদিন সকালে সে ঘুম থেকে উঠেই কাজল নিয়ে দাঁড়ায় থাকতো আয়নার সামনে। এটা ছিল খুব একটা ভালো ইয়া, কাজল দিয়ে তুমি অন্য কাজ করো।
চমৎকার।
আমি প্রতিদিন সকালে চোখে কাজল পরতাম, গোসকেরা এসে চোখে কাজল পরতাম।
এখনো কাজল পরে আছেন?
হ্যাঁ, আমি এখনো কাজলটা পরছি। খুব ভালো লাগতো এই দিনগুলো, যে একজন লোক আমার জন্য কাজল নিয়ে দাঁড়ায় থাকে, যেটা আমি কোন কল্পনা করি নাই। সবার কাছে বলতাম, বিশেষ করে মামিকে বেশি করে বলতাম,
কারণ মামির
সঙ্গে আমার খুব ফ্রেন্ডলি একটা সম্পর্ক ছিল। তো মামি বলতো, আহারে তোর এই কপাল, এই কপালটা আমাদের নাই। খুব ই করতো আমার সঙ্গে। তো যাক, আমাদের বিয়ের সপ্তম দিনের কথা এটা। একদিন রাত বারোটার দিকে একটা ফোন আসতে, প্রতিদিন রাতে ফোনটা আসতো। ওই ফোনটা যখন আসতো, ফোনটা নিয়ে বাইরে চলে যাইত এবং কথা শেষ করে নাম্বারটা ডিলেট করে আসে। আমি অতটা মাথায় নিই নাই কখনোই। তো ওদের হাতে কয়েকবার এই ফোনটা বাঁচতেছে, আবার অফ হয়ে যাচ্ছে, আবার বাঁচতে, চার পাঁচবার মাথায় আমি গিয়ে ফোনটা রিসিভ করি, সালাম দিই। সালাম দেওয়া একটা মেয়ে কথা। তো উনি আপু কে? আমাকে মেয়েটা বলছে যে তুমি কে, এত রাতে এই ফোনটা ধরছো?
সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, শুরু হলো সাসপেন্স। দেখা যাক সামনে কোন দিকে যাই আমরা।
আমি তো পুরাত্থ, কি আমি কে মানে আপনি কে? আমাকে তুমি, আমাকে আগে এটা তুমি কে, আর এত রাতে এই ঘরে তুমি কেন? তাহলে এত রাতে একটা ছেলে ঘরে কে থাকতে পারে? এই বাড়িতে কেউ থাকে না। তুমি তোর বোন না, তুমি কে? আমি আমি ওর বোন না, কিন্তু আমি ওর বউ, আমাকে বিয়ে করছে। তোমাকে বিয়ে করছে, আমার ওর তো বিয়ে হবে আমার সাথে।
প্রিয় শ্রোতা, একটা জিনিস একটু লক্ষ্য করার মতো, দেখবেন যে একটা ছেলে এক সপ্তাহের মধ্যে একটা মেয়ের জন্য ক্রেজি হয়ে গিয়েছে, রাস্তাঘাটে মরতে গিয়েছে, এবং সেই মেয়েটা তার ফ্যামিলিকে জানিয়ে কোনো না কোনো ভাবেই হোক এই ছেলেটাকে বিয়ে করে ফেলেছে। এবং আমরা কিন্তু এখন আবিষ্কার করতে পারিনি এই ছেলের পার্টটা, বিশেষ করে সবুজের পার্টটা, যে এক সপ্তাহের মধ্যে সে কেন এরকম একটা মেয়েকে ভালো করে বুঝেই না, জানেই না, সেরকম একটা মেয়ের জন্য রাস্তায় চলে গেল মরতে এবং তাকে বিয়ে করতে, শেষ পর্যন্ত মেয়েটাকে বিয়ে করেই ছাড়লো। আমরা ঘটনার প্রাসঙ্গিকতায় এটাও মোটামুটি আবিষ্কার করার চেষ্টা করবো, যে আসলে সবুজ কেন এই কাজটি করলো। ওকে, তারপর?
তো ওই মেয়েটার সঙ্গে আর কি তখন আমার এক কথা দুই কথা অনেকটা তর্ক বিতর্ক হয়। পরে আমি বলছি, আপা আমি এখন ফোনটা রাখি, সবুজ আসলো আপনাকে ফোন করবে, আপনি ওর সঙ্গে কথা বললেন, আমি ফোনটা রেখে দিই। তো ঘরে আসা বলছে যে তুমি কার সঙ্গে কথা বলছিস? আমি, তোমার একটা ফোন আসছিল হাসিন আপাকে, তুমি একটু ওনাকে ফোন দাও।
জি।
তুই ফোনটা ধরছিস? আমি, হ্যাঁ ফোনটা আমি ধরছি। আমি বলছি তুমি ওয়াশরুমে আসো, তুমি এসে ফোন করবা তাকে। তা কিছু বলিস নাই? আমি না, আমি আর কিছু বলি নাই। আমাকে জিজ্ঞেস, আমি কে? আমি সুভাজ ওয়াইফ, এ কথা আমি তাকে বলছি। তো যাই হোক, ও মেয়েটাকে ফোন দিল, ফোন দিয়ে সে বাহিরে চলে যাবে ফোনটা নিয়ে। বাহিরে যাও তাকে, তুমি ঘরে বসে কথা বলো। তো মেয়েটাকে ও ফোন দিল, ফোন দিয়ে আর কি ও আপনি করে বলতেছে। তো ওর ফোনে স্পিকারটা একটু ভলিউমটা দেওয়া ছিল অনেক বেশি। তো ওরা যে ওই মেয়েটা যে ওকে যে খুব গালমন্দ করতেছে, তুই বললে ই করতেছে, এটা আমি শুনতেছি। তা আমি ওকে বললাম, তুমি ফোনটা একটু আউট স্পিকার দাও তো, আমরা কথাগুলো শুনি। তো ও ফোনটা আউট স্পিকার দিল না, আমি কি করলাম, ওর হাত থেকে ফোনটা নিয়ে আউট স্পিকার দিয়ে দিলাম। তো সেটা ওকে বলতেছে যে তুই আমার সঙ্গে চিটারি করলি কেন? তুই আমাকে বলি বিয়ে করবি, আমার ফ্যামিলির কাছে তুই বললি তুই আমাকে বিয়ে করবি, তুই আমাকে বিয়ে না করে আরেকটা মেয়েকে তুই কেন বিয়ে করলি? কালকে সকালে আমার মামা যাবে তোর অফিসে, আমার মামা গিয়ে তোর সঙ্গে কথা বলবে, তোকে যা কিছু করে আমার মামা করবে। ও বললো কি, ওই মেয়েটাকে বলছে আচ্ছা আপা আমি এখন রাখতেছি, আমি সকাল অফিসে গিয়ে আপনাকে ফোন করব। এটা বলো ফোনটা রেখে দিয়েছে, রেখে দিয়ে আমাকে বলছে কি ব্যাপার তুই এই ফোনটা ধরলি কেন? আমি ফোনটা বারবার বাজতেছে তুমি নাই এই জন্য আমি ফোনটা ধরছি, আমার কোনো অন্যায় তো নাই। তো আমার কাছে ফোনটা বাজবে তুই ধরলি কেন? আমি ফোনটা বাজবে ধরলি কেন, আমি তো তোমাকে বলে দিয়েছি যে ফোনটা আমি কেন ধরছি। তো এক কথা দুই কথা ওর সঙ্গে আমার খুব একটু কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কি করলো, ও আমাকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল।
ওকে,
ওর পরনে যে বেল্ট ছিল বেল্টটা খুলে নিয়ে আমার গায়ের মধ্যে কতগুলো বাড়ি দিয়ে দিল। তোর জন্য আমাকে কালকে সকাল অফিস থেকে অপমান হওয়া লাগবে, তুই ফোনটা কেন ধরলি?
অফিসে কি ছিল মেয়েটার?
ওর অফিসের উপরে আর একটা অফিস ছিল, ওই অফিসের ডাইরেক্টর ছিল মেয়েটার মামা।
আচ্ছা, তো ও যে অফিসে কাজটা করতো সেই অফিসের সাথে উপরের অফিসের কোন রিলেশন ছিল?
রিলেশন ছিল।
ওকে,
রিলেশন ছিল। ওই মেয়েটা ওই মামার কাছে যেত, তো ইয়াতে আগে ওদের
সাথে
পরিচয় হয়েছে এটা আর কি। তো যাই হোক, আমি তো জীবনে কোনোদিন মার খাই নাই।
বিয়ের কতদিন পর এটা?
বিয়ের সাত দিন।
বিয়ের সাত দিন পরে আপনার সাথে এই ধরনের ব্যবহার এবং আপনাদের বাড়িতে?
আমাদের বাড়িতে। তো আমি আর কি রাতে ওর সঙ্গে আর শুবো না, তাই আমার বোনের সঙ্গে গিয়ে আমি শুবো আমার বোনের কাছে, তুমি এখানে থাকো আমি ওই রুমে গিয়ে আমি আপার সঙ্গে ঘুমাবো। এই কথা বলে আমি ঘর থেকে বের হয়ে আমার গেটের সামনে যখন যাই, ও আমার চুলে ধরে আমাকে টেনে নিয়ে আসলো ঘরে, এনে ধাক্কা দিয়ে আমাকে খাটে আবার ফেলে দিল।
সবার মধ্যে এরকম করছে?
রাতে তখন প্রায় দেড়টা বাজে।
তাহলে তো সবাই জানার কথা, কারণ আপনাদের মধ্যে ধস্তাধস্তি হচ্ছে।
আমি কোনো শব্দ করতেছি না, কারণ আমার ফ্যামিলিতে যদি কেউ জানে যে এই একটা ব্যাপার, পুরো ফ্যামিলিতে আগুন ছড়ে যাবে। আবার খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে আমার ঘরের এক সাইডে ছাতা ছিল আমার ছোট একটা, ওই ছাতা দিয়ে আমাকে কয়েকটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার পর আমি আর আমার ঘর থেকে বের হয়ে যাই নাই। আমি একই সারাটা রাত্র আমি কান্না করছি, রাতে আর ঘুমাই নাই।
ও কি করলো?
ও ঘুমাই গেছে।
আচ্ছা, এই সাত দিনে আপনারা কি ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন?
হ্যাঁ, আমার নানু আমার মা কয়েকবারই বলছে তোমার মা বাবাকে ফোন করো। ওর বাবা আবার উনি ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস ছিল, কোনো কথা বলতে পারতো না। তো ওই মুহূর্তে উনি খুব অসুস্থ ছিল। তো মা দেখেন আমার বাবার অবস্থা খুবই সিরিয়াস, আমি যখন এই খবরটা নিয়ে কথা বলবো যে ওরকম কোনো পরিবেশ আমার বাড়িতে নাই, আপনি আমাকে কয়েকটা দিন সময় দেন, এটা বলে নিছে আমাদের ফ্যামিলিতে। পরের দিন সকালে আমি আমার নানা বাড়িতে যাই নাস্তা করার জন্য। আমাদের বাড়ি সবাই আমরা আবার একটা এসে সকালে যে খাবারটা আমরা সবাই একসঙ্গে বসে খাই। আমি ওখানে খেতে এসে আমার নানু দেখলো যে আমার গায়ে জ্বর। নানু তো মা তুই একটা কাজ কর মা, তুই একটু গোসলটা করে মাথায় একটু পানি দিয়ে তারপর দিয়ে চাটা খা। আমি যখন গোসল করে কাপড় চেঞ্জ করতে যাই, আমার মামি ফলো করছে যে আমার পিঠে অনেকগুলো কালো কালো দাগ। তো মামি বলছে মা তোমার পিঠে দাগ কিসে? আমি কই মামি কোন দাগ তো নাই। আমি দিদি তোমার পিঠে দাগ, তুমি বা দাগ নাই, দাগ কিসের এগুলো? তো আমি না মামি কোনো দাগ নাই, না মামি দাগ নাই বলে আমি কাপড় পরে ফেলছি। তো মামি আমার নানিকে বলতেছে মা আপনি দেখান তোর পিঠে দাগ কিসের? নানু দেখলো যে ওই যে বাড়িটা একটু জোরে পড়ছে ওই বাড়িটা কেটে পেকে গেছে, সাদা হয়ে গেছে। তো নানি বলছে বেল্টের বাড়ি, তোকে কে পিটেছে বেল্ট দিয়ে? তো তখন আর আমি কান্না আটকে রাখতে পারি না, নানি আমি কেঁদে ফেলছি ওই জায়গায়। আমার নানিকে বললাম মামিকে বললাম যে এই ঘটনা, ও কাকড়াটা আমাকে ভেবে মারছে। আমার নানু তো পুরো আগুন হয়ে গেছে, আমার মামার সবাই খেপে গেছে ওর উপরে। আমার মা নানু সবাই ওকে রাতে ডাক দিল আমাদের বাসায়। তো আমার নানা বাড়িতে গেল, মামার কাছে গেল। মামা জি শুনে দেখেন আপনাদের বিয়ে হয়েছে মাত্র সাত দিন, এখনো বিয়ের গন্ধ যায় না শরীর থেকে, আপনি এখনই মেয়েটাকে মারলেন? তখন মামা আমি তো অফিসে একটু সমস্যা হয়েছিল, তো আমার মাথা ঠিক ছিল না, আমি জন্য ওরে মারছি। এবারের মতো আপনার আমাকে মাফ করে দেন, আমি আর কোনোদিনই ওকে মারবো না। এই কথা বলে আমার মামার কাছে চলে আসছে। তো মামা বলছে ঠিক আছে জানাই শেষবার। আমিও বললাম যে মামা থাক এই ব্যাপারটা না, কোনো ঘাটাঘাটি করার দরকার নাই, সে যদি স্যারেন্ডার করছে তার কাছে বললেন না। আমি আমার মতো আমার বাসায় চলে আসলাম আমাদের ঘরে। তো ওদিন রাতে আমি ওর সঙ্গে কোনো কথা বলি নাই, আমি আমার মতো ঘুমাই আসি। পরের দিন সে অফিসে চলে গেছে। তো আরেকটা যেটা, আমাদের বাড়িতে বিয়ের পর আর কি আমাদের যে আত্মীয় স্বজন নতুন জামাই সবার বাড়িতে সবাই দাওয়াত দেয়, ও কোনো দাওয়াতে অ্যাটেন্ড করে না। সবাই রান্না করে বসে থাকে, খাবার নষ্ট হয়ে যায়, রাত দেড়টা দুইটা বাজে ওই লোক আসে না। তো এরকম আমার সবাই আর কি আমার উপরে ফ্যাটা,
পারিবারিক ভাবে একটা কালার হয়ে যাচ্ছে আর কি।
তখন কেউ দেখি আমার সঙ্গে কেউ ভালো করে কথা বলে না, তুই এটা কি করলি, তুই কি সমাজ ছাড়া না, তুই আমাদের ফ্যামিলি ছাড়া, তোর জামাই এটা কি, তোর জামাই কেউ দাওয়াত দিলে আসে না, কারো কাছে যায় না, এটা কি, আমরা তো এমন তো জামাই চাই নাই। তো যাই হোক, লাস্টে আমার ভাবি ওনার ছেলে মুসলমানি করাইছে, তো উনি দাওয়াত দিয়ে গেছে বাসায়, বলে সবুজ এটাই তোমার শেষ দাওয়াত, যদি আমাদের বাড়িতে তুমি না যাও আর কোনোদিন কোনো বাড়িতে উঠতে পারবা না। তো এটা বলে ভাবি চলে গেছে। তো ভাবি যাওয়ার পর বিকেলে আমি বললাম কি দেখো আজকে যদি আটটায় না যাই এটা কিন্তু খুব খারাপ দেখা যাবে, দুই দিন পর আমি কথাটা বলি। তো বলে তুমি রেডি হয়ে থাকো, আমি সন্ধ্যা এসে তোমাকে নিয়ে যাবো। তা আমি সন্ধ্যা হয়েছে আমাকে নিয়ে যাবে, সন্ধ্যা থেকে আমি রেডি হয়ে বসে আছি, আমাদের বাড়ির সবাই দাওয়াতে চলে গেছে, আমি যাইনি। রাত দশটা বাজে আমি ওকে ফোন দেই, আমার আর একটু দেরি হবে, তুমি থাকো আমি আসতেছি, না তুমি বাসায় চলে যাও আমি আসতেছি। আমি ওর বাসায় যাই না, আমি ও আসলাম না তুমি আসো একসঙ্গে যাব, আমার আধা ঘন্টা সময় লাগবে আসতে। আমার বাবা মা মামিরা সবাই তো দাওয়াতে গেছে, আমাকে যে যেভাবে পারছে আমার সঙ্গে বকবাদ্য রাগারাগি করে গেল ওর ব্যাপারটা নিয়ে। তো যাই হোক রাত আড়াইটা বাজে বাসায় আসছে, বাসায় আসা পর তুমি যে বললা আমাকে রেডি হয়ে থাকার জন্য, আমি পাঁচটা থেকে রেডি হয়ে আসা, এখন বাজে রাত দুইটা, তুমি এখন বাসায় আসছো, এটা কি হয়? ও আমাকে একটা কথা বলছে, আমার ভাল লাগলে যাবো ভাল লাগলে যাবো না, এক কথা বারবার বলবি না।
ও একটা পার্সোনাল লাইফ ছিল, যে পার্সোনাল লাইফে ও হ্যাপি ছিল না কোনো না কোনো ভাবেই। আমরা ওর কথা শুনে বুঝতে পারছি, ওর অ্যাটিটিউড শুনে বুঝতে পারছি যে ওর একটা ব্যক্তিগত জীবন ছিল, সেই ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনি তখনও স্পষ্ট করে কোনো কিছু জানেন না, একটু একটু আজ পাচ্ছেন, কিন্তু সেই ব্যক্তিগত জীবনে ও একেবারেই হ্যাপি না। ওকে, তারপর
তো যাই হোক ওই তখন ওই এক কথা দুই কথা ও আমাকে কি করে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় দিল দুই গালে, আমার গালে থাপ্পড় দিল। তখন আমি খুব কান্না করতাম, বললাম যে তুমি এসব কি শুরু করছো, তুমি বিয়ে কদিন, তুমি ওদিনও আমাকে মারলা আজকেও আমাকে মারলা, কোন একটা ফ্যামিলি কারোর সঙ্গে তোমার জন্য মুখ দেখাইতে পারি না। আমি তো এমন না, দুইটা নাতিন আমাদের বাড়ির, আমরা সবাই আমাদেরকে মাথায় করে রাখে। আমাদের নাতিন জামাই বলতে কি আমাদের বাড়ির সবার কাছে একটা মাথার মনি মনে নাতিন জামাইকে, তারা এত আদর করে, আর সেখানে তুমি কারোর সামনে ফেস হও না, সমস্যাটা কোথায়? যখন প্রবলেম থাকে আমাকে বলো। ওদিন হাতেও আমাকে মারছে, আমি ওরা কিছু বলি নাই। আমি পরের দিন সকালে আমার মামির কাছে আমি বললাম যে মামি ও তো গতকালকেও আমাকে মারছে। তা মামি শুনে নিজে একা খুব কথা রাগারাগি করলো আমার সঙ্গে, রাগ করে আমাকে বললো কি রুমা সব থেকে ভালো তুমি একটা কাজ করো, তুমি দূরে চলে যাও। কারণ কি যে দেখা যাবে যে একদিন দুদিন তিন দিন তোমার নানি তোমার মামা এরা কেউ শুনবে যে তোমার গায়ে হাত তুলছে, তোমার এরা সবাই খেপে যাবে, তখন হবে কি যে শ্বশুর জামাইয়ের মধ্যে একটা হাতাহাতি হবে, মানুষ হাসবে তখন শুনলে এটা। তো যাই হোক আমার মামি সবার কাছে বললো যে রুমাকে কিছু পানি জা কিনে দাও, আলাদা ঘর নিয়ে থাকুক, বাড়িতে রাখার দরকার নেই, মেয়ে বিয়ে দূষণ দূরে রাখাটাই ভালো। মামি আর ওই কথাটা বলে না যে কেন চলে যাচ্ছে, ফ্যামিলি থেকে ফার্স্ট থেকে ও রাজি হয় না, মামা রাজি হয় না, পরে মামির কথাতে সবাই রাজি হয়েছে, ঠিক আছে ও আলাদা বাসা নেই। তো তখন আমি আলাদা বাসা নেই, আমরা এক রুমের একটা বাসা ভাড়া নেই, মার্চের এক তারিখ আমরা বাড্ডা গিয়ে উঠি। নতুন বাসা ওঠার পরে পাঁচ ছয় দিন আবার সে খুবই ভালো, সেম আগের মতো, খুব তাড়াতাড়ি বাসায় চলে আসে, আমাকে নিয়ে ঘুরতে যায়, এক প্লেটে ভাত নেয়, ভাত নিয়ে ও নিজেও খায় আমাকেও খাইয়ে দেয়।
মানে একটা জায়গার একটা চেঞ্জ পেলেন।
হ্যাঁ, এর মধ্যে যেটা হয় আমি আমার বিয়ের এক মাস পরে আমার বাচ্চা কনসেভ করে,
এক মাস পরে,
এক মাস পরে।
ওকে,
তো বাচ্চা কনসেভ
তখন কি আপনি জবটা করছেন না ছেড়ে দিয়েছেন?
আমি জব করি তখন।
তখনও জব করছেন?
হ্যাঁ, বাচ্চা যখন কনসেভ হয় তখন আমি মামিকে বলি ফার্স্ট, মামি আমার মা নানু সবাইকে বলে, সবাই খুশি এটা শুনে। তোমার নানু ওকে ফোন দিয়ে বললো যে ওর মার বাচ্চা কনসেভ করছে, ও মা নানা
এক মাসের মধ্যে আপনাদের তখনও ওই ছেলের ফ্যামিলি সম্পর্কে আপনারা
জানি না,
কিছু জানি না, যোগাযোগ করেননি
না আমাদের বাড়ি থেকে, ওকে বলা হচ্ছে যোগাযোগ করানোর জন্য, ও করাই দিচ্ছে না,
which is truly truly bad।
এটাই আর কি, বাসায় গিয়ে যাওয়ার পর ও আমাকে জিজ্ঞেস করে যায় নানি একটা কথা বলো এটা কি সত্যি, আমি বলছি হ্যাঁ এটা সত্যি। তো আমি একটা দেখলাম যে একটা মানুষ যখন এই কথাটা শুনে সবার মুখে একটা হাসি উজ্জ্বলতা থাকে, আর ওর মুখটা জানি কেমন কালো করে ফেললো,
চুপ হয়ে গেল।
তো আমি কি ব্যাপার তোমার কোনো সমস্যা? বলছে না সমস্যা না আবার সমস্যা। বলছে যেমন? দেখ এখন আমার উপর আমার সংসারটা চলে, আমার বাবার অবস্থা খুবই খারাপ, আমার স্যালারিটা ওইখান থেকে বেশি নেই, এই মুহূর্তে বাচ্চাটা নেই আগে, ঠিক বাচ্চাটা আমরা আরো পরে নেই, তুমি কি করতে চাচ্ছ? তুই এটা নষ্ট করে ফেল, আমি তোমার মাথায় আকাশ ভেঙে পড়ছে, এটা কি বলেছি আমাকে?
প্রবলেমটা তো আসলে কোন জায়গায় ছিল না আপনাদের, আপনি জব করেন সেও জব করেন, আপনারা দুজনেই সচ্ছল।
তো যাক আমি আমার ফ্যামিলিতে বললাম, আমার নানু পরের দিন ওকে ডাকায় নিয়ে গেল আমাদের বাড়িতে, তো একই ভাবে আমার মা আমার নানিকে সে বুঝাইতেছে। তো আমার নানি বলে দেখ তোর যদি বাচ্চা পালতে সমস্যাই হয় তা তুই একটা কাজ করে বাচ্চার ডেলিভারি হওয়ার পরে আমাদেরকে দিয়ে দিস, আমরা ওকে লালন পালন করে যখন বড় হবে তখন আমি তোর হাতে দিয়ে দেব, কিন্তু বাচ্চা নষ্ট করা যাবে না, আর এটা ওর প্রথম বাচ্চা, এটা তো অসম্ভব। তোমার নানি মামি আমাকে বলছে খবরদার কোনোভাবে যেন আমরা না শুনে তুমি বাচ্চা নষ্ট করছো, তাহলে কিন্তু ফ্যামিলি থেকে একদম বের হয়ে যাবা তুমি, যদি এই কাজটা করো। তা আমি তো আমার জায়গায় অনর, যেহেতু আমার সাপোর্টে আছে আমার ফ্যামিলি, তো যাই হোক, তার আগের দিন আমি একটু বৃষ্টিতে ভিজছি, তো বৃষ্টিতে ভিজলে আমার একটু জ্বর আসে, জ্বর নিয়ে আমাদের বাড়িতে যাই মা বলছে থাকার জন্য। তো বলছে মা থাকার দরকার নাই, ও তো শরীরটাও ভালো না, তো আমরা আজকে চলে যাই, আমরা অন্য একদিন এসে থাকবো। এই কথা বলে আমাকে নিয়ে আসলো, আর আমরা বাসায় গেলাম। বাসায় যাওয়ার পর আমাকে ঘরে রেখে বলো কি তুমি ঘরে বস, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসি। আমি ঘরে শুয়ে আসি, ও ওষুধ নিয়ে আসলো, দুধ পাউডার নিয়ে আসলো, ও নিজের হাতে দুধটা গরম করলো, দুধটা গরম করে আমাকে দুধ আর রুটি খাওয়া দিলো। তো আমি গরম পানি খাই না, গরম পানিতে আমার অ্যালার্জি হয়, তো আমাকে গরম পানিতে বলছে যে পানিটা খা আর ওষুধটা খা। আমি তো গরম পানি খাই না, আমাকে ঠান্ডা পানি তো না, ঠান্ডা পানি ডাক্তার বলছে তোর ঠান্ডা জ্বর, তো গরম পানিতে ওষুধটা খাওয়া লাগবে।
প্রিয় শ্রোতা, আমরা খুবই খারাপ কিছু আজ করছি, এই খারাপ কিছু আজ করার আগ মুহূর্তে আপনাদেরকে আরো একবার বলতে চাই, আপনারা সবাই শুনছেন হ্যালো 8920 এবিসি রেডিও FM 89.2 বুধবারের রাতের প্রচারিত অনুষ্ঠান। এখন বৃহস্পতিবারে চলে এসেছি আমরা, বৃহস্পতিবারের রাত পেয়েছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে বলতে চাই হ্যালো 8920 এসে আপনিও আপনার জীবনের গল্প বলতে পারেন, এবং সেজন্য যেটা করতে হবে আমাদের ফোন নম্বর যেটা রয়েছে 24 ঘন্টা ডেডিকেটেড ফোন নম্বর 9115668, আমি আবারও বলি 9115668। এখানে ফোন করার পর আপনার নাম এবং আপনার সেল নাম্বারটি স্পষ্ট করে ধীরে ধীরে বলে বলবেন আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, এবং একই সাথে আপনার জীবনের গল্প বলতে চান। আর খুব ভালো হয় যদি আপনার জীবনের গল্পের খুব ছোট্ট একটা অংশ আমাদেরকে খুব অল্প করে বলে বলেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে, আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। তবে খেয়াল রাখবেন নাম এবং আপনার সেল নাম্বার যেটাতে আমরা ফোন করব সেটা খুব স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন। 9115668 হচ্ছে আমাদের নাম্বার। আর ফেসবুক হচ্ছে সবচাইতে জনপ্রিয়, বহুল প্রচলিত এবং সবচাইতে কনভেনিয়েন্ট, সুবিধাজনক পদ্ধতি। আপনার যদি ফেসবুক আইডি থেকে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাদের মেম্বার হয়ে যান এবং ওখানে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুক আইডি না থেকে থাকলে আপনার 5 মিনিট লাগে একটা আইডি খুলে ফেলতে, আপনি আইডি খুলে আমাদের মেম্বার হয়ে যোগাযোগ করুন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আমি আবারও বলি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি আমাদের হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি আরজে কিবরিয়া নামেও খোঁজ করতে পারেন, আরজে স্পেস KEBRIA, এটা দিয়ে সার্চ করলে আপনি দেখবেন আরজে কিবরিয়া নামে অনেকগুলো পেজ পাবেন। কিন্তু যে পেজটিতে 3 লাখের ওপরে মেম্বার রয়েছে সেটি হচ্ছে হ্যালো 8920 পেজ, যেটা রয়েছে আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA। ওকে, তারপর ওষুধটা খেলেন কি
খেলেন? ওষুধটা খেলাম
একদম সরল মনে,
আমি ওষুধটা খেলাম, তো জ্বর ওষুধ নিয়ে আসতো আমার জন্য। খাওয়া 2-3 দিন পরে আমি আমার শরীরে একটু পরিবর্তন দেখি, তোদের সঙ্গে সঙ্গে মামিকে আমি ফোন করি, মামি আমার তো এই প্রবলেম হচ্ছে, আমার জন্য এখন কেমন লাগতেছে, তো মামি তুমি বাসায় চলে আসো। তো এর মধ্যে যেটা আমার মামা মামি আমার ফ্যামিলি যখন বাচ্চাটা নষ্ট করতে না করলো, তখন থেকে আমাকে আমাদের বাড়িতে যেতে দেয় না। আর কি বাড়ি বলতে আমার মার কাছে, ও যেতে দেয় না আমাকে, একদম নিষেধ,
বাড়িতে যাবা না, এই সময়
কোথাও যাবা না।
3 দিন পরে আপনি খারাপ ফিল করছিলেন? 3 দিন আগে না
আমাকে একদম টোটালি নিষেধ, তুমি টিভি গেট যাবা না, যদি আমার কথা বাইরে তুমি টিভি গেট যাস তখন তালাক হয়ে যাবে,
এই ধরনের কথা বলতাম,
এই কথা আমাকে বলে গেছে। তখন আমার মামি যখন আমাকে বলছে আমি চলে গেছি, ওকে ওদের না কিছু বলি নাই। তো যাওয়ার পর আমার মামি বলে তোমার জামাকে তোমার কোন ওষুধ খাইতে দিছে? আমি হ্যাঁ, যাওয়ার পর তো আমাকে জ্বর ওষুধ দিছে। কি ওষুধ? আমি খামটা তো বাসায় আছে। তো যাই হোক, আমি ওই রাত্রে আবার বাসায় যখন যাই, বাসায় গিয়ে আমার মামিকে আমি ফোনে নামটা বলি যে আমাকে এই ওষুধটা খাইতে দিছে। তখন আমি বলি মা তুই তো সর্বনাশ করে ফেলছে।
তারপর মামি কিভাবে বুঝলো যেটা?
মামি তো একজন ম্যারিড পার্সন, তার একটা
উনি কখন অ্যাবর্ট করেছিল
ওই ওষুধটা, উনি দু একটা বার খাইছে।
ওকে,
তো যাই হোক, উনি দেখো যে মা তোমার তো সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? তোমার তো বাচ্চা নষ্ট হয়ে গেছে। যখন আমি এই কথাটা শুনছি আমার তো মনে হয় যে দুনিয়াতে নাই, এটা কি? তো ওদিন রাতে আমি খুব কান্নাকাটি করতেছি, ও বাসায় আসছে অফিস থেকে, তখন তো কি হয়েছে আমি কোনো কথা বলি না। তো যখন হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে বিছানায় বললো, পাওয়া কি তোর কি হয়েছে? আমার কি হয়েছে? তুমি তো খুব ভালো করে জানো যে আমার কি হয়েছে, এতটুকু বিশ্বাস তোমাকে আমি করি, আমার জীবনে ফার্স্ট একটা সম্পদ তুমি এটা কিভাবে নষ্ট করলা? যখন আমি কথা ওকে বলছি ও বুঝতে পারছে, ও বুঝে আমার কাছ থেকে সরে গেছে সঙ্গে সঙ্গে, আমার কাছে আর নাই, বাইরে চলে গেছে। কথা পর ঘুরে এসে বলতেছে দেখ আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমি আল্লাহ যা করে ভালোর জন্য করে মানে এটা কি ভালো? তুমি কাজটা করলা কেন? এক কথায় ওর সঙ্গে আমার খুব তর্ক হয়ে বিরাত, তো তর্ক হলো ওদিন আর আমাকে গায়ে হাত তোলে না। তো পরের দিন সকালে ওর ভাবি ফোন করছে, যে মিরপুর চোদ্দ নাম্বার আমার ভাসুর থাকেন, তার ওয়াইফ নাগেল ভাবি, ফোনটা আমি ধরছি। তো আমি ধরার পর ভাবি আমাকে খুব গালিগালাজ করতেছে, আপনার দেবর সঙ্গে আপনি কথা বলেন তো ভালো কথা, তার সঙ্গে আপনি কথা আপনি আমাকে বকাবদ্ধ করতেছেন কেন। তো যাক এক কথা দুই কথা আমার ওই জালের ফোনটা ধরা নিয়ে ওর সঙ্গে আমার খুব ঝগড়া হয়, তখনও আমাকে প্রচুর মারছে। আমাদের বাড়িতে যে একটা জাম গাছ ছিল, জাম গাছের ডাল ভেঙে ওই ডাল দিয়ে আমাকে সে পিটাইছে। কে মারধর করে ঘরে ফেলে রেখা সে শার্ট প্যান্ট পরে সে চলে গেছে ঘর থেকে। এদিকে আমার ঘরে যে বাজার সদাই কিচ্ছু নাই, ওদিকে তার কোনো খেয়াল নাই। এখন আমি আমার মার বাড়িতেও যাইতে পারি না, যদি ওর কথা ছাড়া আমি টিভি গেট যাই আমি তালাক হয়ে যাবো ওর কাছ থেকে। এই একটা কথা ছাড়া আমি টিভি গেট যাইতে পারি না।
টিভি গেট
মহাখালী টিভি গেট যেটা, যাই হোক আমি ওই রাস্তায় দাঁড়ায় থাকি তখন দিনের বেলা, কারণ আমাদের মহল্লা অনেকগুলো ফেরিওয়ালা দেখতাম যারা এদিকে এসে ফেরি করতো। তো যাক আমি একটা ফেরিওয়ালাকে পাইলাম, কাকা আপনি একটু আমার মামিকে গিয়ে বলেন বা আমার নানিকে বলেন যে রুমা বসে যে বাড্ডায় যাওয়ার জন্য কাউকে, তো উনি গিয়ে আমার বাড়িতে খবর দেয়। তো তখন আর কি আমার বাসা থেকে সবাই আসে, তো আসে দেখা যায় আমি বিছানায় শুয়ে কান্না কাটে। তো আমার নানি দেখলো যে ঘরে কোনো রান্না বান্না নাই, তো আমার নানি বুঝতে পারছে যে ঘরে কি চলতেছে। তো যখন বাচ্চাটা নষ্ট হবে তখন আমার নানি খেলে আমাকে একটা কথাই বললো যে এই জন্য না করছিলাম এই ছেলেকে বিয়ে করার জন্য, তোমার নিজের সর্বনাশ নিজেরাই কানছো, এখানে আমাদের কিচ্ছু করার নেই, আমাদের কারোর হাত নাই। তো যাই হোক ওদিন আমার ফ্যামিলি দেখে আমার নানুরা দেখে চলে গেল, বাসা বাজার সদায় করে দিয়ে গেল। মিরপুর থেকে তিন দিন পরে বাসায় আসছে, বাসায় আসার পর আমি তিন দিন কোথায় ছিলাম, তো আমাকে কোনো উত্তর দেয় না, আমি জিজ্ঞেস করি না, দরকার নেই। তিন চার দিন আমি এভাবেই ছিলাম, ও ওইভাবেই ছিল, ওর মতো আমার মতো আমি। একদিন হঠাৎ করে আমার দেবর, আমি একটু ছোট যেটা রিপন ভাই, উনি বাহিরে থাকেন, উনি ফোন করছে, ফোনটা ধরছে বলছি একটু সবুজ ভাইকে দেন। তাই আমি ওকে ফোনটা দিলাম, দেওয়ার পর কথা বলতেছে বাহিরে গিয়ে। তো আমি শুনতেছি একে যেটা ওকে যেটা বলা হয়েছে যে আপনি কি বউ ছাড়বেন না কিছু করবেন, আমরা অন্য কিছু চিন্তা করব। তো ওকে দেখ আমি যা কর তো করে ফেলছি, তুই দেশে আস, তুই দেশে তুই বিয়ে কর, তুই বিয়ে করে তুই বাবা মার সঙ্গে থাক, আমি বাড়িতে যাবো না। কথাবার্তা বলে ঘরে আসলো, আমি ওকে ভাত খেতে দিলাম, সকাল টাইমটা তো ভাতটাই খায় বেশি। যে আমার ইয়ে দুজন তো একসঙ্গে নাস্তা খাই প্রতিদিন, একই প্লেটে ভাত খাই, তো ওই দিনও সেম একই হবে। তো ওকে যখন আমি খাবারটা দিলাম, ও কি করলো ওই খাবারটা একা একাই খেলো, ওই দিন আমাকে বললো না যে ভাত খেয়েছো কিনা, আমি আর সারাদিন রাগ করে ভাত খাই।
This track was downloaded from fusionbd.com.
তো রাতে যখন সে বাসায় আসছে, বাসায় দেখতাম মুখটা একটু অন্যরকম, তো আমি কি ভাবো শরীর অসুস্থ কিছু হয়েছে, আমাকে কিছু বলে নাই। ফেসে আসার পরে ঘরের মধ্যে বসে আসতাম, কিছু হয়েছে তোমার, হলে আমাকে বলো কি হয়েছে। তো বলো কি যে তোরে বিয়ে করে আমি সব থেকে বড় বউ করছি, এটা কেমন কথা, আমি তো তোমাকে ইচ্ছে করে বিয়ে করি নাই, এই বিয়েটা তো তোমার জন্য হয়েছে, আর তুমি যে কি করে বিয়েটা করছো তুমি তো জানো সেটা, আর আমি তো আমার ফ্যামিলির কথা বলেই নিয়েছি তোমাকে, এখন এগুলো কেন। তো এক পর্যায়ে যাক ও আমাকে অনেক খোটা দিল, আমার এখানে বিয়ে করে ও কোনো কিছু পায় নাই, ও সব থেকে বঞ্চিত হয়ে গেছে, ওর কোনো সকাল রাত পূরণ হয় না। তো রাতে আমি কানতে কানতে আমি শুয়ে পড়ছি যে এত কিছু বললো, তো আমার কাছে খুব খারাপ লাগছে। তো পরের দিন সকালে যেটা ওর হাতের একটা ঘড়ি ছিল, তো ঘড়ির বেল্ট ছিঁড়ে গেছে এটা আমি জানি না, যে ওর ঘড়ির বেল্ট ছেঁড়া। তো অফিসে যাওয়ার সময় বলতেছে যে এমনই একটা ফকির নিয়ে বিয়ে করলাম যার পর্যন্ত আমাকে একটা ঘড়ি কিনে দিতে পারলো না, এভাবে বলতেছে। আমার কাছে খুব খারাপ লাগছে, তুমি তো আমার কোনোদিন বলো না যে তোমার ঘড়ির বেল্ট ছিঁড়ে গেছে বা তোমার একটা ঘড়ি লাগবে, আমাকে বললে তো আমি দিতে পারি, আমার ফ্যামিলিও তো লাগে না, আমি দিতে পারি তোমাকে। তো যাই হোক ওই দিন আরো আমার সঙ্গে কি কথা বাড়াবাড়ি করে ও একা একাই চলে গেল, যাওয়ার সময় আমাকে বলো না যে আমি চলে যাচ্ছি, ওনারা যদি আমাকে বলে যায়। আমি আমার মাকে ফোন দিলাম, মামাকে ফোন দিয়ে বললাম যে একটা ঘড়ি কিনে তোমরা নিয়ে আসো, ওর হাতে ঘড়িটা ছিঁড়ে গেছে। তো পরের দিন আমার মা আমার মামা একটা ঘড়ি কিনে নিয়ে আসছে রাতে, ঘরে শুয়ে আছে। তো মামা এসে কথা কথা পর এক পর্যায়ে ওকে ঘড়িটা দিল, বলছে আমার ঘড়িটা নেন, ঘড়িটা আপনি পরেন। না না আমার ঘড়ি লাগবে না, আমার ঘড়ি আছে, আমি ঘড়ি বেশি একটা পরি না, আমার ঘড়ি পকেটেই থাকে। তোমার সঙ্গে না আপনার ঘড়ি আমি শখ করে আপনাকে দিচ্ছি, আপনি এটা পরেন, সে রাখবে না, দিয়েই দিবে। তো আমাদের সমস্যাটা কি, মামা দিছে ঘড়িটা রাখো না পরো ঘরে রাইখা দাও। তো ঘড়িটা রাইখা দিছে ও তখন বলার পরে, তো মামা আমার মা যখন চলে গেল যাওয়ার পর সে আমাকে বলতেছে যে গতকালকে তোরে আমি ঘড়ির জন্য খুঁটা দিছি, তুই তো মামার কাছে বলছিস তাই না,
আচ্ছা
তোর মারাই দে মামাই দে আমাকে ছোট করাই দি, দরকারটা কি ছিল, তা তো আমি ছোট করাইছি, একটা ঘড়ি তোমাকে দিয়ে গেছে ছোট হওয়া তো না। এক কথা দুই কথা এই ঘড়ি দেওয়াটা নিয়ে সেই তর্ক করতে করতে আমাকে আবার সে পিটানো শুরু করলো।
মানে প্রচুর পরিমাণে গায়ে হাত তুলতো,
ওই জন্য আমি আর কোন সঙ্গে কোন কথা বাড়াবাড়ি করি নাই। পরের দিন আমি আমার মতো অফিসে চলে গেছে, ওর মতো অফিসে চলে গেছে, ও আর বাসায় আসে নাই ওই দিন। একটানা চার দিন পার হয়ে গেছে বাসায় আসে না। তো ওর এক কলিগ ছিল টনি দাদা, দাদাকে আমি ফোন করলাম, দাদা আপনার ফ্রেন্ড তো বাসায় আসে না স্যার, তিন চার দিন হয়ে গেছে, আপনি কিছু জানেন? তো পর উনি বললো যে মা ওর তো মা আসছে বাড়ি থেকে, আমি শুনলাম হয়তো বা ওইখানে যাই। ঠিক আছে, মা যেটা আমাকে বলতে পারতো যে আমার মা আসছে, এ বাসায় আনবো না, ঘরে পড়বে যে মা কষ্ট পাবে, এই জন্য আমি বড় ভাইয়ের বাসায় রাখছি। ও আমার কাছে কোনো কিছু না বলে ও গিয়ে ওর মার কাছে থাকে। এর মধ্যে আরেকটা ব্যাপার যেটা, এটা ছিল আপনার এপ্রিল শেষ হয়ে গিয়ে মে মাসের ইয়েতে। তো ওই সময়টাতে যেটা হয় যে তখন আমার সেকেন্ড বেবিটা কনসেভ করে,
এর মাঝখানেও আপনি একবারও যোগাযোগ করেননি ওর বাড়ির সঙ্গে?
আমি মোবাইল থেকে নাম্বার নিয়ে চুরি করে ফোন,
ও চাইতো না আপনি একেবারে যোগাযোগ করেন,
ও চাইতো না। ও কি করতো, ফোনটা আমাকে ধরতে, ও যে বাসায় আছে ফোনটা যে কোথায় রাখতো আল্লাহ জানে, একদম হাওয়া। ওর ফোনে কোনো রিংটোন ছিল না, কোনো ভাইব্রেশন ছিল না, কোনো কিছু ছিল না। ও যে ফোন কোথায় রাখতো
সন্দেহ ঘনীভূত হতো না,
প্রচুর সন্দেহ করতাম আমি ফ্যামিলিকেও বলছি।
আপনার মেজাজ খারাপ থাকতো না?
হ্যাঁ, খিটখিটে, মানে প্রচন্ড খিটখিটে হতো, এগুলো না আমাদের বাধাবাধি হতো। কিন্তু আমার একটা যেটা কি, আমি কাউকে বুঝতে দিতাম না, কারণ নিজের ঘরের অশান্তি গুলো বাইরের মানুষ ঘরে কি, যেটা যে অন্য কেউ যদি শোনে এটা নিয়ে হাসি ঠাট্টা করে সবাই,
হেল্প তো কেউ করবে না বরং সুযোগ নেই।
হ্যাঁ, আমি যেটা করতাম সেটা হচ্ছে যে ও যখন অফিসে চলে যেত, ওর পার্সোনাল যে ডায়েরি গুলো ছিল ওইখান থেকে আমি ওর ফ্যামিলি কিছু নাম্বার কালেক্ট করছি। ওই নাম্বার কালেক্ট করতে গিয়ে আমি একদিন দেখি যে আমার বিয়ের কাবির নামার অ্যাড্রেস আর ওদের বাড়ির অ্যাড্রেস দুইটাই আলাদা,
কিছু করতে গিয়ে সব বেরোচ্ছে।
আর ওই যে ওর মামাতো বোন ছিল ফারহানা, ওই ফারহানাকে দেয় অনেকগুলা চিঠি, ফারহানার ছবি, এগুলো আমার কাছে চলে আসছে। আমি ওকে কিছু ওকে বলি নাই। তো সেকেন্ড টাইম যখন আমার বাচ্চাটা কনসেভ করে, এটা আমি ওকে প্রথম দুই মাস বলি নাই,
যাতে আমার বাচ্চাটার কোনো ঝামেলা না।
হ্যাঁ, আমার মামিকে আমি বলছি, আমার ফ্যামিলিকে আমি বলছি, তো জামাইকে আগে কিছু বলিস না। তো দুই মাস পরে অটোমেটিক ভাবে ও ব্যাপারটা বুঝতে পারছে। তো একদিন ও হুট করে অফিসে গেছে, অফিসে গিয়ে কি মনে করে জানি দুই ঘন্টা পরে বাসায় চলে আসছে, তুমি অফিসে যাও নাই, কারণ শরীরটা ভালো লাগতেছে না, তোকে দেখতে ইচ্ছে করতেছিল ওই জন্য চলছিলাম। বাবা এটা কি শুনলাম? তখন আমি যখন ঘরে যাই তখন আমাকে ওর পাশে বসায়, বসায় একটা কথা জিজ্ঞেস করে, আর সত্যি একটা কথা বলবি? আমি বলছি কে, তুই কি আবার বাচ্চা কনসেভ করছে? খুব আস্তে বলবে না তো।
আমি একটা গল্প শুনেছিলাম এরকম, যে বাঘিনী যখন প্রসব করে, করার পরে বাঘের কাছ থেকে বাচ্চাগুলোকে দূরে রাখে, কারণ ক্ষুধা পেলে বাঘ যদি খাবার না পায় তাহলে অনেক সময় নাকি বাচ্চা খেয়ে ফেলে, এরকম একটা গল্প আমি শুনেছিলাম। মানুষ কতটা অসহায় হলে এরকম কাজ করতে পারে, নিজের সন্তানের খবর সে যে সন্তান নিয়ে আসলো দুনিয়াতে তাকে দিচ্ছে না। চিন্তা করে দেখুন, সিচুয়েশন ইজ টু টাফ, বাট ও বলে যাচ্ছে খুব সহজ সরল ভাবে। তারপর
দুইবার আমি ওকে না করছি, তিনবারের মাথা আমাকে বলতেছে কি যে তো যদি পেটে বাচ্চা থাকে তো সে বাচ্চার কসম, তুমি মিথ্যা কথা বলো, তো মরা বাচ্চা হবে। তখন আমি বলছি হ্যাঁ আমার বাচ্চা কনসেভ করছে। অনেকক্ষণ চুপচাপ ছিল, জোরাটা শ্বাস নিল, মা আমি কি এতটাই খারাপ যে তুই বাচ্চা কনসেভ করছে খবরটা আমাকে দিলি না? আমি তোমাকে জানাই নাই তো, তুমি কি করছো তুমি জানোই সেটা। তখন সঙ্গে সঙ্গে ও আমার জারকে ফোন দিছে, ফোন আসছে যে ভাবি সুখবর আছে। কি সুখবর? ভাবি আপনি তো আবার জিঠি হইতেছেন। তো আমার জাল উনি শুনে আর কি না খুশির মধ্যে বললো ভালো তো, না ওই দিন থেকে আর আমাকে সে কোনো কাজ করতে দেয় না ঘরের, এভরিথিং সবকিছু ও করে। তিনবেলা ও ভাত মুখে তুলে দেয়, তিনবেলা আমি ভাত খাই,
অন্যরকম
অন্যরকম একটা ইয়ে আমাদের তখন আর কি। আমি এতটুকু বুঝতে পারছি না ও এবার কোন ই করতে চাচ্ছে না,
ধরনের বিশ্বস্ততা তৈরি হয়েছে আপনার তারপর
এরকমই আর কি। তো দুই তিন দিন পরে আমার শ্বশুর বাড়িতে গেল, শ্বশুর বাড়িতে যাওয়ার পরে এখান থেকে ফিরে আসলো। এর মধ্যে যেটা হয়েছে, আমার শাশুড়ি যেটা বললাম যে মাঝখানে যেটা বললাম ওটা আগে বলে ফেলছিলাম, এগো তিন চার দিন বাসায় আসলে আবার টনে দাদাকে ফোন, দাদা ও তো বাসায় আসে না, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন। দাদা বলে যে ওর মা আসছে শুনলাম, হয়তো বা ওই জন্য ওইখানে আসছে। তো আমি বললাম যে মা আসছে তো আমাকে বললেই পারতো। আমার শাশুড়ি তখনই সেই করছে, আসার সময় ওই গ্রাম দেশে যে বনাজি ওষুধ দেয়,
মানে এক ধরনের
বনাজি
ওষুধ
গ্রামে দেয় বাচ্চা নষ্ট করার জন্য, ওই ওষুধটা সে সঙ্গে করে নিয়ে আসছে একটা পত্রিকাতে পেঁচানো। আট দশটা
প্রথম আপনার শাশুড়ির সাথে আপনার দেখা হচ্ছে?
না,
তাহলে এর আগে হয়েছে?
তার আগে হয়নি, আমার শাশুড়ি উঠছে আমার ভাসুরের বাসে, আমাদের বাসায় না।
মানে শাশুড়িকে আপনার সঙ্গে দেখা করার জন্য আসছে নাকি তাকে খবর দেওয়া হয়েছে আপনার সঙ্গে আসার জন্য?
না না, আমার সঙ্গে খবর, সে আসছে বাচ্চা নষ্ট করা ওষুধটা নিয়ে।
শাশুড়ি কে জেনেছে যে তার ছেলে বিয়ে করেছে?
হ্যাঁ, সে জানছে এটা, কারণ আমার ওই আমাদের বাড়ির পাশে ওই দুটো অফিস কলিগ থাকতো, ওরা ওর বড় ভাইকে বলছে ভাইয়া সুবস্ত বিয়ে করে আমাদের এখানে থাকে। আর আমি যে বললাম যে ওর কিছু কিছু নাম্বার আমি কালেক্ট করছি, তো কালেক্ট করে আমি নাম্বার গুলোতে আমি কথা বলতাম পরিচয় দিয়ে। তো এখান থেকে আমার মামা শ্বশুর ছিলেন একজন মামা।
আপনার শাশুড়িকে আপনার জামাই এক ধরনের ম্যানেজ করেছে এবং তার মাধ্যমে কাজগুলো করাচ্ছে, তাই তো?
এটা আর কি। তো যাই হোক, তিন দিন পর যখন ওই বাসা থেকে চলে আসে, বাজার নিয়ে আসছে অনেকগুলো হাতে করে, তো আনাবার আমি সবগুলো একটা একটা করে নামিয়ে দিয়েছি ব্যাগ থেকে। তো দেখলাম যে একটা ব্যাগ পটলার মতো বাঁধা, পত্রিকার মধ্যে পেঁচানো। তারপর এইটার মধ্যে কি কয়, এটা একটা ওষুধ। এটা কিসের ওষুধ? কয় ওষুধটা এখন তোকে খেতে হবে। কেন? কয় যে এটা বাচ্চা পেটে আসলে গ্রাম দেশে বৌদেকে খাওয়ায় আমাদের এদিকে, যাতে বাচ্চা ভালো থাকে। হ্যাঁ, এটা হলে কোন অসুখ বিসুখ হয় না, ভালো থাকে বাচ্চাটা, তাই নাকি? হ্যাঁ, এটা তোকে খেতে হবে। কিভাবে খেতে হবে? সকাল একটা, হাতে একটা, পাঁচ দিন। ওদিন রাত সে নিজের হাতে রান্না করছে, কোন মাছ
প্রথমে আপনার মধ্যে একটা বিলিফ তৈরি করেছে সে।
রান্না করে একই প্লেটে ভাত নিছে, ও নিজে খাচ্ছে, আমাকে খাওয়া দিচ্ছে। তো খাওয়া শেষে যেটা হচ্ছে, ও আমাকে বলতেছে যে ওষুধটা খা। তো যখন বলছে ওষুধটা খায়, আমার ভেতর একটা
ভয়, একটা
ভয় ঢুকে গেছে, আবার ওষুধ খাবো? আমি জানি আমি ওষুধটা খাই, আমি কোন ওষুধ খাবো না, আমার খুব খারাপ লাগতেছে। কেন এত ওষুধটা খা, এসব ওষুধ খাওয়া লাগে? তো যাই হোক, আমি ওর সামনে ওষুধটা খেলাম। খাওয়া বলতে কি, মুখে পানি নিছি, ওষুধটা দিয়ে ওষুধটা আমি গিলি না, ওটা মুখে এক সাইডে আমি রেখে দিছি। একটু পরে আমি বাইরে গিয়ে ওটা ফেলে দিছি।
ওকে,
খুব কষ্ট করে আমি তিন দিন পার করলাম। তিন দিন পরে যেটা করছি, আমি সব যে কটা বাকি উঠেছিল আমি একসঙ্গে বাথরুমে ফেলে দিছি, না খাওয়া লাগে জানতে না। তো এর মধ্যে আমার বাচ্চা তখন চার মাস গিয়ে পাঁচ মাসে পড়ে গেছে।
ওকে,
তো একদিন আর কি ওর সঙ্গে আমার খুব ঝগড়া হয়েছে এই ভাবির বাসায় যাওয়া নিয়ে। তো ওদিন রাতে খুব বৃষ্টি হচ্ছিল, ও বৃষ্টির মধ্যে আমাকে মারধর করে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঘর থেকে। সারা রাত আমি বৃষ্টিতে ভেজি, আমাকে ঘরে উঠতে দেয় না। যখন ফজরের আজান দেয় তখন আমার মার বাসায় আমি গেলাম। আমার মার বাসায় আমি যাই, মা তো দেখে জামা পুরো গা ভেজা, এই অবস্থা আমি বাসায় আসছি। তো সঙ্গে সঙ্গে ওখানে মা কাপড় চোপড় চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে কিছু বলছে মা এই ব্যাপার,
এই ওষুধটা
না খাওয়া নিয়ে। তো যাই হোক, ওই দিন যখন আমি বাসায় চলে আসি, আমাদের বাড়িওয়ালা ছেলে বউটা ছিল আবার খুবই, আমাকে উনি খুবই আদর করতো, বাড়িওয়ালা ছেলে বউ আমাদের আন্টিটা খুবই আদর করতো। তো ভাবি আমাকে বলতো, রুমা তুমি একটা কাজ করো, সেটা হচ্ছে তুমি একটু তোমার শ্বশুর বাড়িতে যাও,
গিয়ে তুমি এই ব্যাপারগুলো
ব্যাপারগুলো একটু বলো, যে তোমার এখন বাচ্চাটা পেটে, তোমারও তো একটা ভবিষ্যৎ আছে, বাচ্চাটা তুমি কি করবা। তো যাই হোক, আমি আমার শ্বশুর বাড়িতে গেলাম। বিয়ে তো যে ঠিকানাটা দিছে ওই ঠিকানা মতো আমি গেছি। আমি তো ফেনীতে নেমে ওইখানে আমি কিছু চিনি না। তারপর আমার একটা নিশানা যে ঠিকানা তো একটা আছে, আমি খুঁজে বের করতে পারবো, বাবার নাম জানি। তো ফেনে যাবো, ওখানে যাওয়ার পরে ঈশ্বরকে বললাম যে কোথায় যাবেন, আচ্ছা আমি ভূয়া বাড়ি যাবো। তো ওইখানে ভূয়া বাড়ি আছে ঠিকই, কিন্তু এদের বাড়ি না, এটা অন্য ভূয়া বাড়ি। তো একদম মাগরিবের আজান দিয়ে দিচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি কি পরে, আমি আমার ওই মামা শ্বশুরকে ফোন দিলাম, মামুন মামাকে, মামা আমি তো ফেনীতে আসছি, তো এখন আপনার ভাগিনা তো সাথে আসে না, আমি তো বাড়ি খুঁজে পাচ্ছি না। তুমি কই? আমি ফেনী ভূয়া বাড়ি। তুমি ফেনী ভূয়া বাড়ি গেছো কেন? তুমি যাবো কাজীরহাট ভূয়া বাড়ি। আমি ঠিকানা পেয়ে গেছি। তো যাক, আমি একটা বাসে উঠলাম, বাসে উঠে ওই আমি বললাম যে আমি কাজীরহাট নামবো। তো আমার বাসে যে আমার সঙ্গে মহিলা বসেন, একজন ভদ্রমহিলা, তো উনি আমার জাল, আমার চাস্ত জাল, আমি জানি না সেটা। তো আবার আমি একটু অসুস্থ, মহিলাটা দেখো বোন তুমি কোথেকে আস, তুমি কি এদিকে নতুন? হ্যাঁ আপা, আমি আজকেই প্রথম আসছি। তো যাবা কোথায়? যে আমি কাজীরহাট যাবো। কাজীরহাট কার বাড়িতে? যে ভূয়া বাড়িতে। কোন ভূয়া বাড়ি? আবার আমার শ্বশুরের নাম বলছি। উনি তোমার কি হয়? আমি আমার শ্বশুর হন। তুমি কোন ছেলের বউ একটু বলো তো আমাকে। তা আমি বললাম যেমন আমি মেজো ছেলে সবুজের বউ। সবুজ বিয়ে করছে? আমরা তো জানি না।
কতদিন পরে ঘটনাটা?
এটা হচ্ছে আমার বিয়ে নয় মাস পরে।
বিয়ে নয় মাস পর, ওকে।
তো যাই হোক, আমার ওই জাল আমার ভাসু আমাকে নিয়ে বাড়িতে গেল রাত্রেবেলা। তো আমার শাশুড়ি যখন শুনছে যে তার ছেলে বিয়ে করছে, বউ বাড়িতে, আমার শাশুড়ি এখানেই ফিট হয়ে পড়ে গেছে।
তাহলে শাশুড়ি কি
জানতো না কিছু?
এই ওষুধগুলো কিভাবে নিয়ে
আসছে? ওই ওষুধগুলো নিয়ে আসছে, কিন্তু আমি যে ওইখানে যাব এটা ওরা জানতো না কেউ।
ওকে, মানে শাশুড়ি ওই যাওয়ার কারণেই আলটিমেটলি
ফিট হয়ে গেছে সে। তো যাই হোক, ওকে তো সঙ্গে সঙ্গে আমার চাচু ফোন দিল যে তোর বউ চলে আসছে বাইখানে, এখন কি করবি বল, গ্রামে তো মান সম্মান থাকবে না। তখন থেকে ও আমাকে ফোন দিচ্ছে, তুই এখন ঢাকায় তো যা কিছু কর, তুই ঢাকাতে কর, কিন্তু তুই গ্রামে কিছু করিস না। বলছে না তোমার এইসব অত্যাচার আমি সহ্য করতে পারবো না, তো তোমার ফ্যামিলি আমাকে একটা সিদ্ধান্ত দিচ্ছে আমি কি করবো। প্রায় দেড়টা দুইটা পর্যন্ত ওই বাড়িতে ধর্ম মহরম চললো আমাকে নিয়ে, উনি আমাকে বাসায় থাকতেই দিবে না। লাস্ট পর্যায়ে আমার চাচা শ্বশুর ছিলেন আমাদের বাড়ির পাশে একজন, তো ওনার বাসায় আমি থাকলাম।
তখনও আপনি কনসিভ করা, চার মাস চলছে
আমার। তো এই অবস্থায় আমি ছিলাম এক রাত। তো থাকার পরে পরের দিন সকালে ও আমাকে ফোন দিয়ে খুব মাপ চাইতেছে আমার কাছে, যে দেখ আমি তোর কাছে মাপ চাই, আমি নিজে তোকে নিয়ে যাবো আমাদের বাড়িতে, তুই একা চাস না, আমি নিয়ে যাবো, তুই তখন যা।
তখন আপনি যান নাই শ্বশুর বাড়িতে?
বাড়িতেই আমি। আমি যদি ব্যাক করে ঢাকা ফিরে আসি, ও আমাকে ঢাকা থেকে ওদের বাড়িতে নিয়ে যাবে, এটাও চাচ্ছে। তো যাই হোক, আমি তখন ওর কথা বিশ্বাস করছি, সত্য তো তুমি আমাকে নিয়ে আসবে বাড়িতে, হ্যাঁ আমি আগামী শুক্রবারের মধ্যে আমি তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। তো যাই হোক, আমি ওইখান থেকে সকালে চলে আসছি ঢাকা, আসা দেখি সে আমার মামা মা সবার কাছে এত কিছু বলে রাখছে, আমার বাড়ির সবাই আমার উপরে ফাটা। তো যখন বাসায় গেছি, আমার বাসায় কেউ আমার সাথে কথা বলে না, কিভাবে কি হয়েছে, তুই এইসব কাজ করতে গেলি কেন, কেন করছো, তোমাকে জিজ্ঞেস করো, ও এই কাজগুলো করছে, তারপর আমি কাজটা করছি। কই না, ও তোমাকে এগুলো কিছু বলে নাই? ও তো বলছে তুই নাকি ওর সঙ্গে রাগারাগি করে তুই চলে গেছিস ওদের বাড়িতে। আমি বলছি না মা, রাগারাগি করে জানি, মারছে তারপর আমি গেছি।
এবং এই জন্যই কখনোই একপাক্ষিক ভাবে কোনো কিছু শুনে কোনো মতামত দেওয়াটা একেবারেই অন্যায়, সেটা অফিসিয়ালি হোক, পার্সোনালি হোক, বা যে কোনো জায়গাতেই হোক না কেন। কেউ যদি আপনার কাছে কোনো কিছু সে বলে, সে বন্ধু হলেও, যার বিরুদ্ধে বলছে তার কথা না শোনা পর্যন্ত কোন ধরনের মন্তব্য করা একেবারেই উচিত না। হ্যাঁ, তারপর
ওদের রাত্রে আমাকে এসে বাসা থেকে নিয়ে গেল। তো রাতের বেলা যেটা হলো, ওদের বাড়িতে যাওয়া নিয়ে কথা কাটাকাটি, আমি একা কেন বাড়িতে গেলাম, তুই কার কাছে জিজ্ঞেস করে বাড়িতে গেছিস, তুই আমাকে জিজ্ঞেস করছিস, আমি তুমি যে ভুল ঠিকানা দিছো এটার উত্তর আগে আমাকে দাও, তুমি কাবিনা আমায় কেন ভুল ঠিকানা দিতে গেলাম, তোমার উদ্দেশ্যটা কি? ও আমার ওই কথা কোনো উত্তর না, তুই আমাকে আগে উত্তর দে, বাড়িতে গেলি কেন আমার, কথাগুলো বলেই তো আমাকে মারা শুরু করছে। তখন তাহলে আমি একটা কথা, সবুজ আমাকে তুমি আর মাইরো না, কারণ আমার এই একটা অবস্থায় তোমার এই মারার যে ইয়াটা, এটা আমি নিতে পারতেছি না, আমার খুব কষ্ট হয় এখন। এক পর্যায়ে আমি ওর পায়ে ধরে খুব কান্না করলাম, দেখো তুমি আর যাই কিছু কর, তুমি আমাকে মাইরো না এভাবে, আমি এখন আর সহ্য করতে পারতেছি না। তো আমাদের বাড়ি এলি, আন্টি উনি এটা শুনছে, থাপ্পড় দিচ্ছে, থাপ্পড় সাউন্ডটা শোনা যাচ্ছে। তো আন্টি শুনে ঘরে আসছে, কি ব্যাপার, তুমি কি শুরু করছো, এই মেয়েটার এই একটা অবস্থা তোমাকে এভাবে মারো, এটা পশুও তো মনে হয় এভাবে এরকম আচরণ করে না, যে তুমি এটাকে না রাখো, ওর ফ্যামিলিকে ডাক দো, ওর ফ্যামিলি এসে ওকে নিয়ে যাক, আর ওর একটা কিছু হয়ে গেলে তখন তো পুলিশ আমাকে এসে আগে ধরবে, কারণ আমার বাসায় তোমার ভাড়া থাকো। তো ঠিক আছে আন্টি, আমি ওকে মারধর করবো না, আমাদের আর কোনো কিছু হবে না, আপনি শুনবেন না। তো এটা পর আন্টি চলে গেছে, চলে যাওয়ার পর পরের দিন সকাল অফিসে গেছে। তো বাসায় আসার পর আমি খাটে শুয়ে আছি, ও হাত মুখ ধুল, হাত মুখ ধুয়ে বা পান খেত, তো খাটে বসে বসে পান খাইতেছে, আমি ওর পায়ের কাছে বসা। তো কথা কথা বলছে কি করবি, আমি বলছি কি করবো, বাচ্চা তো নিলি, কিভাবে চালাবে, কিভাবে জানতে, কেন তুমি চাকরি করো, আমি চাকরি করি, বাচ্চা তো সুন্দরভাবে মানুষ করতে পারবো, একটা কাজ কর, আমি তোকে 10,000 টাকা দিই, তুই কোনো মেডিকেলে গিয়ে কথা বল।
মেডিকেলে গিয়ে কথা বল, কি কথা,
বাচ্চা নষ্ট করার জন্য।
প্রিয় শ্রোতা, এ পর্যায়ে আমরা আরেকটা বিরতি নিতে চাচ্ছি। আপনি বুঝতেই পাচ্ছেন যে কত বড় এবং কত নৃশংস এবং কত ভয়াবহ রকমের ঘটনার মুখোমুখি হচ্ছি আমরা, এবং এত কিছু জানার পরও একটা মেয়েকে মুখ পুজে সবকিছু মেনে নিয়ে এই মানুষের সাথে সংসার করতে হচ্ছে, যে মানুষটি হচ্ছে তার স্বামী। আমরা ফিরে আসছি একটু পরই, আমরা এমন একজন মেয়ের জীবনের গল্প এখানে তুলে নিয়ে আসছি যে মেয়েটি বাংলার নারী, এবং বাংলার নারীদের যদি পরিসংখ্যান নেওয়া হয়, আপনি দেখবেন যে গড়ে 10 জনের মধ্যে কয়জন সংখ্যাধিক্ষই হবে যারা কোনো না কোনোভাবে এরকম নিজের উপরে ত্যাগ, তিতিক্ষা, অন্যায়, অত্যাচার সহ্য করে বছরের পর বছর মুখ পুজে সংসার করেন। আমরা ছোট্ট একটা বিরতি নেব, এটা কিন্তু সংবাদের বিরতি না, খুবই ছোট্ট একটা বিরতি বিজ্ঞাপনের জন্য, এবং তারপর আবারও ফিরে আসবি ফাঁকে আপনাদেরকে বলে দিই, আপনারা চলে আসতে পারেন আমাদের এই বন্ধুটিকে আজকে দেখবার জন্য আমাদের ফেসবুকে, ওর ছবি, ওকে নিয়ে রেডিও স্ট্যাটাস এবং যে ডকুমেন্টসগুলো সেগুলো ফেসবুকে দেওয়া আছে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। অথবা আরেকভাবে খোঁজ করতে পারেন আরজে কিবরিয়া নামে, কারণ পেজটি আছে আরজে কিবরিয়া নামে, আরজে স্পেস KEBRIA। আবারও বলি আরজে স্পেস KEBRIA, নট KIB, KEBRIA। এটা দিয়ে সার্চ করার পরে আপনি অনেকগুলো পেজ পাবেন আরজে কিবরিয়া নামে। শুধুমাত্র যে পেজটিতে 3 লাখের ওপরে মেম্বার রয়েছে সেই পেজটি হচ্ছে হ্যালো 8920 পেজ। এই পেজে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। ছোট্ট একটা বিরতির পরই ফিরছি, সাথেই থাকুন। প্রিয় শ্রোতা, বিরতির পর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো 8920-তে। আপনি শুনছেন আপনার প্রিয় স্টেশন এবিসি রেডিও FM 89.2 হ্যালো 8920, জীবনের কথা বলে, জীবনের গল্প বলে, এবং সেই সব জীবনের গল্প যেখানে কোনো প্রেতাত্মা নেই, ভৌতিক ব্যাপার নেই, যেখানে কোনো অতিমাত্রার রংচং দিয়ে প্রচার করা কোনো গল্প নেই, জীবনে যা ঘটে তাই। এবং আমরা বলে থাকি জীবন নাটকের চেয়েও নাটকীয়, জীবন জীবনের মতো, এবং সেই জীবনকে আমরা আমাদের যে ক্যানভাস হ্যালো 8920 ক্যানভাস সেখানে তুলে ধরার চেষ্টা করছি। আমরা বলি হতে পারে আপনার ভালোবাসার গল্প, হতে পারে আনন্দের, হতে পারে সফলতার, হতে পারে ব্যর্থতার, হতে পারে সবকিছুর বাইরে, একেবারে ইকুয়েশনের বাইরে, দুঃখের কষ্টের, যেটাই হোক না কেন আপনার জীবনের গল্প, সেই জীবনের গল্প থেকে কেউ যদি কিছু শিখতে চায় তবে যে কোনো বিষয় নিয়ে আপনি আমাদের এখানে আসতে পারেন। আমাদের এখানে আসার জন্য আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668। এই ফোনে আপনি ফোন করা মাত্র আপনার ফোনটি রিসিভ করলেই তখন থেকে রেকর্ডিং শুরু হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে আপনার কথাগুলো এখানে রেকর্ড করা হয়। সুতরাং ফোন করার পর একটা বিষয় লক্ষ্য রাখবেন, প্রথমে আপনার নামটা স্পষ্ট করে বলবেন, তারপর আপনার সেল নম্বরটি স্পষ্ট করে ধীরে ধীরে বলবেন, এরপর যে বিষয়ে আপনার জীবনের গল্প সে বিষয়টি সংক্ষিপ্ত করে দুই মিনিটের মধ্যে বলে বলবেন। আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল আপনার সঙ্গে যোগাযোগ করবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলি 9115668। আর ফেসবুকের ঠিকানা আবারও বলে দিচ্ছি, ফেসবুক হচ্ছে আমাদের সবচাইতে সবকিছুর কেন্দ্রবিন্দু। যারা হ্যালো 8920 শোনেন তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাই এখানে এসে মেম্বার হয়ে যাওয়ার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920, আবারও বলি www.facebook.com/hello8920, ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 মেম্বার হয়ে যাবেন। আপনি আরজে কিবরিয়া নামেও খোঁজ করতে পারেন, RJ space KEBRIA, এটা দিয়ে খোঁজ করলে আপনি যে পেজটিতে 300,000 ওপরে মেম্বার পাবেন সেটি হচ্ছে হ্যালো 8920 পেজ, যেটা আছে আরজি কিপ্রিয়া নামে। ওকে রুমা, তারপর কি হলো? আপনাকে বলল 10,000 টাকা দিচ্ছি, কোন একটা মেডিকেলে গিয়ে ব্যবস্থা কর। তারপর
তো ওই মধ্যে আমাকে না করি সম্ভব না, আমি বাচ্চা নষ্ট করব না, আর তুমি যদি না রাখতে পারো তাহলে আমি বাবা বাড়ি চলে যাই। তো এক কথা দুই কথা ওর সঙ্গে আমার খুব তর্ক হয়। তর্ক হওয়ার পরে যেটা, আমি বসাছিলাম খাটের এক কোণাটাতে, ও খুব জোরে একটা লাথি দেয় আমাকে।
জোরে একটা লাথি দিল?
জোরে একটা লাথি দেয়, লাথিটা গিয়ে লাগে আমার পেটের এক সাইডে গিয়ে, আমার নিচের সাইডটাতে। আমি আমার খাট থেকে ছিটকে গিয়ে আমার ঘরের দরজার কাছে গিয়ে পড়ি।
মাই গড!
তো আমার পায়ে নাড়া লেগে আমার ঘরে লোহার যে সেফটা ছিল ওইটা আমার গায়ের উপরে পড়া, পেটের উপরে পড়ে।
ও,
আমি ওই পর্যন্ত বলতে পারবো, তারপর আমি কিছু বলতে পারবো না। যখন আমার সেন্স চলে আসে, এর মধ্যে আমার যে বাইরে আন্টি ছিল উনি আমাকে নাকি মেরেই চলে গেছে, ও ঘরে ছিল না, আমার প্রচন্ড ব্লিডিং হচ্ছিল। আমার বাইরের আন্টি আমার মাকে ফোন করার পরে আমার মা বোন এসে দেখে যে আমার এই অবস্থা, ওনারা আমাকে বাসায় নিয়ে যায়। ওখানকার এক নানু ছিল, উনি আবার একটা সরকারি হসপিটালের নার্স, তো নানুকে নিয়ে আসে। ওই নানু দেখে যে আমার বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, মাকে বলল যে দেখ ওর বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এখন যদি আমার না করে ও ব্লিডিং এ ও মারা যাবে। বাসা থেকে হসপিটালে ওই ধরনের কোনো অবস্থা আমার ছিল না তখন, তো ওই নানুই আমার বাসায় আমার বাচ্চাটা আমার করে। তো করার পর যখন আমি একটু সুস্থ হই, আমার ব্লিডিংটা যখন কমে, তখন আমাকে ডাক্তার দেখায়। এর মধ্যে ওর কোনো যোগাযোগ নাই, না থাকার পর আমি আবার আমার বাসায় চলে যাই, মা এখানে কদিন থাকবো। তো আমার নানুরে দেখতাম যে সবাই আসে যায় আমাকে দেখে, কিন্তু আবার কটু কথাও বলে, একের জন্য এক এক ধরনের মন্তব্য, ওইটা আমাকে ভালো লাগতো না। তো বাসায় ফিরে যাই, ফিরে যাওয়ার পরে এর মধ্যে যেটা করছে, যে বাসায় আমি আরো ভাড়া থাকতাম ওই বাসার রুমটাও ছেড়ে দিছে। তো বাড়িওয়ালা টুরে লাগাই দিছে, ঘর দেখতে আসে, কি ব্যাপার আমার ঘর দেখবে না, তোমার যে আমার তো ঘর ছেড়ে দিছে। দিন পর ও বাসায় আসছেন, কি তুমি যে ঘর ছাড়ছো আমাকে তো একবার বলো তুমি ঘর ছেড়ে দিছো, কারণ এই বাসাটা থাকবো না আমরা, একটু ভালো বাসায় থাকবো। আমি তখন ওর সঙ্গে স্বাভাবিক আচরণ করি, ও যে এত বড় একটা কাজ করে ই করছে আমাকে, আমি ওর কোনো কিছু বলি নাই। আমার যে ও বাসায় আসুক, শান্ত হোক, তারপর আমি জিজ্ঞেস করবো যে তুমি কেন এই কাজটা করলাম। তো যাই হোক, ওদিন রাতে আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা একটা কথা বলো, তুমি যে এই বাচ্চাটাকে নষ্ট যে করলা, তোমাকে একটুকু খারাপ লাগে নাই? তুমি তো বলছো যে তুমি যদি তোমার বাবার পরিচয় পাও তোমার সন্তান তোমার পরিচয় পাবে, এই বাচ্চাটা তুমি নষ্ট করলা কেন? ওহার কোনো কথা উত্তর দেয় নাই, উত্তর না দিয়ে আমাকে বললো যে চুপ করে শুয়ে থাক, মাথা এমনিতেই খারাপ আছে, কোনো কথা বলবে না। আমি আমার শুয়ে পড়ছি, আমি কোনো কথা বাড়ি নেই। তিন চার দিন পরে একটা ঠিকানা দিছে আমাকে, এই ঠিকানাটা নেই। আচ্ছা এই ঠিকানাটাই কি? এর মধ্যে আমি আমার বাচ্চাটা কনসার্ভ হওয়ার পর আমি চাকরিটা ছেড়ে দিছি আমার। তো যাই হোক, আমাকে ঠিকানা দিচ্ছে কি যে তুই এই ঠিকানা যাবি, এখানে তোর একটা চাকরির কথা বলা আছে, এটা খুব ভালো একটা কোম্পানি, তোর একটা চাকরি হবে এখানে গেলে। এটা উত্তরাতে, 100 টাকা গাড়ি ভাড়া দিয়ে দিছে আমাকে উত্তরা যাতায়াত করার জন্য। তো যাই হোক, আমি উত্তরাতে গেলাম। তো ভালুচুরে যে অফিসে অ্যাড্রেসটা আমাকে দিছে, আমি এক চাচাকে বলছি, চাচা এই অ্যাড্রেসটা কোথায় একটু বলবেন, এই ফ্যাক্টরিটা কোথায়। তো উনি আমার মুখের দিকে তাকায় আছে, চাচা কুমার তোমাকে এখানে কে পাঠাইছে? আমার হাজবেন্ড আমাকে এখানে পাঠাইছে, এই অফিসে আমার একটা চাকরি কথা বলা আছে। কোন অফিসে চাকরি কথা বলা? এই অফিস আছে 5 বছর যাবৎ বন্ধ।
আপনাকে চাকরি জন্য কেন পাঠাবে? আপনার তো চাকরি ছিল সেই সময়টাতে।
না, আমি একজন বাচ্চাটা কনসেপ্ট হয় তখন আমি চাকরিটা ছেড়ে দিয়েছি।
ওকে,
মা এখানে আমাদের এই আশেপাশে যে পাখাটে ছেলে পেলে গুলো আছে, ওরা এখানে বসে নেশা টেশা করে, এই জায়গাটা ভালো না, তুমি এখানে থাকো।
এটা কোথায়? উত্তরাতে?
উত্তরা থেকে আরো অনেক ভেতরে এটা।
ওকে,
বালুচর একটা জায়গা আছে ওইখানে। ও চাচা আমাকে বলার সঙ্গে সঙ্গে আমি এখান থেকে চলে আসছি। ও আমাকে কেন পাঠালো? আমার ভেতরে তখন টার্গেট একটা, আর আমি যে তখন যে উত্তরা থেকে বাসায় আসবো আমার সঙ্গে টাকা নাই, এক টাকা আমাকে 100 টাকা দিছে, এই পর্যন্ত আস্তে আস্তে 100 টাকা শেষ। আমি কি করবো আমি বুঝতে পারতেছি না। তো যাই মনে থাক, কোন আল্লাহ ভরসা, আমি উত্তরা থেকে হাঁটা শুরু করলাম বালুচর থেকে। যখন মাগরিবের আজান দেয় তখন আমি মহাখালী আমার মার বাড়িতে।
মাই গড,
এই অসুস্থ শরীরে সারাদিনের না খাওয়া। আমি আমার মা তো আমাকে দেখে এসে ই হয়ে গেছে, কে তুই কোথেকে আসলি? যে মা তুমি কথা বলো পর আগে আমার কিছু খাইতে, আমার খুব খারাপ লাগতেছে। তো আমার মামাকে খেতে দিল, খাওয়া দাওয়া শেষ করবো, মা আমাকে 3000 টাকা দো। কেন কি করবো? আমি কালকে তো বাসা চেঞ্জ করবো, টাকা লাগবে আমার, আমার কাছে টাকা নাই। তো মা আমাকে 3000 টাকা দিয়েছে, টাকাটা নিয়ে আমি বাসায় গেছি। বাসায় গিয়ে দেখি যে আমার ঘরটা আর কি ভিতর থেকে ছিটকে নিয়ে দেওয়ার মতোই দেখা যাচ্ছে, কিন্তু বাইরে থেকে আটকানো, তালা দেওয়া নাই। তারপর আমি ও হয়তো বা বাসায় শুয়ে আছে লাইট অফ করা। তো আমি ডাকতেছি, দরজা নক করতেছি, কেউ দরজা খোলে না, অনেকক্ষণ হয়ে গেছে। আমাদের বাড়িওয়ালা ছেলে বউ দরজা খোলে, কি ব্যাপার তুমি নক করতেছো কেন? আমি বলছি ভাবি আপনার ভাই কি বাসায় আসছে? কখন আসছে? বাসা আসবে কোথায়? তোমার জামা তো বাসায় নেই। আমি বলছি নাই মানে? তুমি যখন বাইরে গেছো তোমার জামা তো তখনই ঘরে সবকিছু নিয়ে চলে গেছে। আমি দরজা খুলে দেখি যে আমার ঘরে কিচ্ছু নাই। শোনো, আমার যে জিনিসগুলো এগুলো ঘরে পড়া, ওরা আমার ছবি ছিল একটা ফটো ফ্রেমে, ওইখানে আমার ছবিটা আছে, ওর ছবিটা নাই,
সবকিছু প্রিপ্ল্যান।
ওই অবস্থাটা দেখে আমি আবার দৌড় দিলাম। তখন প্রচন্ড বৃষ্টি হইতেছিল, বৃষ্টিতে ভিজে আমি আবার আমার মার বাড়িতে গেলাম আর কি। মা বলে একটা চিৎকার দিয়ে আমি পড়ে গেছি গেটের সামনে। আমার মা বোন দৌড় আসছে, কি কি হয়েছে? মা সবুজ নাই। সবুজ নাই মানে? আচ্ছা মা, ও ঘরে নাই, ঘরের সবকিছু নিয়ে ও চলে গেছে।
এত কিছুর পর ওই মানুষটার জন্য আপনার এত মায়া? ইউ ফিল লাইক দ্যাট? ওকে, নো প্রবলেম। হ্যাঁ,
কি বলিস? কিচ্ছু নাই মা, কিচ্ছু নাই আমার ঘরে। আমার মামাকে বললো, তো সঙ্গে সঙ্গে আমার মামা আমার বাসায় গেল, গিয়ে দেখা যায় কিচ্ছু নাই।
ও কোথায় জব করতে এটা জানতেন আপনি?
হ্যাঁ, এটা আমি জানি।
ওকে,
ও জবটা ও ছেড়ে দিচ্ছে তখন, এটাও আমাকে সে বলে নাই, সে চাকরি ছেড়ে দিচ্ছে।
ওকে,
যাই হোক, আমি আমার যে ভাসুর ছিল মুরাদ ভাই, তারপরে ওনার বোন নার্গিস ভাবি, আমি ওনার কাছে ফোন করলাম, মুরাদ ভাইকে ফোন করলাম যে ভাই আপনার ভাই কোথায় গেছে, এটা আপনি জানেন, দুনিয়ার কেউ না জানো আপনি জানেন, আপনি আমাকে একবার বলেন যে ও কই গেছে। আমাকে তারা বললো না, বললো না, বললোই না। আমি এত হাতে পায়ে ধরলাম তাদের, এত কান্না করলাম, আমাকে বলে নাই। ওর পরিচিত জায়গাগুলো ছিল প্রত্যেকটা জায়গায় গিয়ে আমি খোঁজ করছি, কোথাও নাই। আবার গেলাম আমার শ্বশুর বাড়িতে। শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমার শ্বশুরবাড়ি গিয়ে উঠলাম, আমার জেঠা শ্বশুরকে বললাম। তো আমার জেঠা শ্বশুর আমাকে দেখে ফার্স্টে খুব রাগারাগি করছে, রাগারাগি করে রোজার দিন ছিল, আমাকে ইফতার করতে দিল, আমি ইফতারটা খাই নাই, ইফতার খাওয়ার মন মাসে তখন আমার ছিল না। তো যাই হোক, আমি ইফতারের পর সে আমাকে বলতেছে যে মা তোমাকে তো আমার বাড়িতে রাখতে পারবো না, মানলাম তুমি আমার ছেলের বউ, কিন্তু আমার ছেলে সহকারে তুমি আসো নাই। আমার ছেলে যদি আমাকে এখন ফোন করে বলে যে আপনার বউকে আপনি রাখেন, আমি তাহলে রাখিয়া দেবো, তুমি সবুজকে বলো আমাকে ফোন করতে। আমি ও তো ফোন বন্ধ, ও সিম চেঞ্জ করে ফেলছে ওই দিনে। তো ওই মুহূর্তে আমার শ্বশুর আগে আমাকে বাড়িতে রাখবেই না, ঠিকই করলো। তাদের সোনাগাজী থানা যে পুলিশ ওখানে ফোন করলো, থানায় এসে ফোন করলো, পুলিশ আসার বয়সে বলতেছে যে দেখেন আমাদের ছেলে বউ, হ্যাঁ মানতে পারো যদি আমার ছেলেদের বিয়ে করে থাকে তো হয়তো বা করছে, বাট আমরা জানি না। আর এই মেয়ে এখন এইভাবে আমার বাড়িতে আসছে, এই মেয়েকে তো আমি রাখতেও পারবো না, তো তার থেকে ভালো ওকে আপনারা আপনাদের কাছে নিয়ে যান, আপনাদের হেফাজতে রাখেন, কালকে আপনারা ওকে ওর মার কাছে পাঠিয়ে দিন। তো পুলিশ যখন বলে দেখেন একটা মেয়ে মানুষকে তো আমরা থানায় রাখতে পারি না, কোনো বিনা ইয়াতে নোটিসে ওকে থানায় রাখতে গেলে আমাদের একটা জবাবদিহিতা করতে হবে, আমরা রাখতে পারবো না, আপনার অন্য কোন ব্যবস্থা নেই। তখন কি করলো ওই পুলিশ, ওনারই একটা রেফারেন্সে গ্রামে যে পাহারাদে চৌকিদার গুলো, ওনাকে খবর দেন, বলে তোমার তো দুইটা মেয়ে আছে, তো এই মেয়েটাকে তোমার মেয়ের সঙ্গে আজকে রাতটা রেখে দাও, পর কালকে ওকে যা ব্যবস্থা করো সেটা আমি আমার দায়িত্ব করব, কারণ আমারও বাসায় একটা মেয়ে আছে। তো চৌকিদার বাড়ি যাওয়ার পর যেটা আমার সঙ্গে একজন দেখা করতে গেল সমীর ভাই নামে এক ভদ্রলোক। উনি সবুজের দুঃসম্পর্কে চালাত ভাই হন। তো উনি বলে যে বোন কি আমাকে বলো তো, তোদেরকে দেখো ওদের সঙ্গে আমি কথা বলি না, কারণ ওদের সঙ্গে জায়গা নিয়ে একটা বিরোধ আছে, কিন্তু তুমি যেভাবে আসছো, তুমি যেটা বোকামি করছো, তুমি তো ওকে নিয়ে আসতে পারতা। মানে ভাইয়া ও তো নাই, ও এইভাবে চলে গেছে। তো পরের দিন সে আমাকে বলো ঠিক আছে তুমি ঢাকাতে যাও, ঢাকা গিয়ে তুমি আমার সঙ্গে যোগাযোগ রেখো, যদি কোনো কিছু হেল্প করতে তোমাকে আমি সাপোর্ট করবো। ওনার ফোন নাম্বারটা আমাকে দিয়ে দিল, ওনার মোবাইল থেকেই আমি সবুজের সঙ্গে কথা বললাম। তো আমি ওনার মোবাইল থেকে রাতে বেলা ফোন দিলাম, দেশের নাম্বারটা খোলা। পরে আমাকে বলছে তুই বাড়িতে গেছিস কেন? আমি তো বাড়িতে যাই, আমি তো ঢাকাতে আসছি। তো ঢাকা ঢাকা এসে আমাকে ফোন দেয়, আমাকে তুই পাবি। পরের দিন ঢাকা ফিরে আসছে, এসে মাকে বললাম যে মা এই অবস্থা, আমি কি করবো কিছু বুঝতে পারতেছি না। এদিকে বাসার আশেপাশের লোকজন একইজন একই রকমের কথা বলতেছে আমাকে। সাত দিন পরে আমাকে একটা ফোন দিল, ফোন দিয়ে বলে তুই আমার সঙ্গে দেখা করবি কোথায়? গুশানাকে। তো গুশানাকে আমি গেলাম, ওইখানে দাঁড়ায় আসছি, এক ঘন্টা পরে ও আসছে। তো এক ঘন্টা আমাকে অবজারভেশন করে আমার সঙ্গে ও অন্য কেউ আসছে কিনা দেখার জন্য,
আপনার হাজবেন্ড?
হ্যাঁ, ও আশেপাশেই ছিল আমার। এক ঘন্টা পরে আসে, ও বলে দেখ যা করার তো হয়েছে, আমি একটা ভুল করে ফেলছি, তো আর একটা সুযোগ আমাকে দে, তো কি করবা, যে চল আমরা আবার একটা ঘর নিই।
ও এক ধরনের আপনার কাছ থেকে পালিয়ে বাঁচতে চেয়েছিল বা আপনার কাছ থেকে দূরে সরে যেতে চেয়েছিল, কিন্তু সে আবার ফিরে আসলো, এবং আমি ঠিক জানি না আপনি সেই মুহূর্তে কি বললেন।
তো যে ঠিক আছে আমি বাসায় যাই, বাসায় গিয়ে মার সঙ্গে কথা বলি। তো বাসায় গিয়ে মাকে আমি বললাম যে সবার সঙ্গে দেখা হয়েছে, আবার ঘন দিতে আছে, তো আমি ঘরটা নেই। আমার মা না করেছে, মা দেখো আশেপাশে মানুষ যে কথা বলে, এই কথাগুলো শোনার থেকে আমি আমার সংসারে থাকি মা, সেটাই ভালো, কিন্তু মানুষ আমাকে কিছু বলতে পারবে না আঙ্গুল তুলে। তো যাই হোক আমি আবার ঘর নিলাম, ওইখানে গিয়েও সেম সে আগের মতনই ভালো, কোনো সমস্যা নেই। পনেরো দিন পরে আবার সে নাই, ফোন টোন বন্ধ, বাসায়ও আসে না, এখন তো আমি কোথাও তাকে পাই না।
জি,
তো এইভাবে কতদিন যাবো? তো আমি এখানে ঘর ভাড়া জমে যাচ্ছে, আমি চাকরি করি না, তখন অর্ধেক মাসে ঘর ভাড়া আমার মায়ের দিল। তা আমি ওই বাসায় আছি, এক মাস পর সে আমাকে ফোন দিয়ে তুই কই? আমি বাসায়, কোন বাসায়? তুমি যে বাসায় রেখে গেছো আমি ওই বাসায় আসছি। তো ওইখানে আসছে, আসার পর আমাকে বললো কি যে দেখ আমার একটু সমস্যা হয়ে গেছে, মা বাড়িতে খুব প্রেশার দিচ্ছে আমাকে, তো আমি একটা কাজ করতে পারবো, আমি কন্টিনিউ তোর কাছে থাকতে পারবো না, আমি যখন সময় পাবো তখন আমি তোর কাছে হয়তো সপ্তাহে একদিন সপ্তাহে দুই দিন এইভাবে আসবো, তুই কি পারবি থাকতে? হ্যাঁ আমি থাকতে পারবো, কিন্তু তুমি আমাকে ছাইরা যাবে না কোথাও।
এত কিছু করার পরও এই মানুষটার সাথে আপনি থাকতে চেয়েছেন?
হ্যাঁ।
তো যাই হোক, এটা শুধু ফিলিংস এর জায়গাটা থেকেই নাকি কোন ধরনের কোন অব্লিগেশন বা কোন ধরনের কোন অল্টারনেটিভ কোন ব্যবস্থা ছিল না আপনার সামনে?
অল্টারনেটিভ কোন ব্যবস্থা ছিল না, আর ওকে আমি খুব বেশি একটা ই করতাম,
খুব বেশি ভালোবাসতাম,
লাইক করতাম, এই একটাই ছিল আমার। তো যাই হোক, ওইভাবে ও এক মাস যাতায়াত করে, আবার এরকম খোঁজ খবর নাই। তো যখন দেখলাম আবার খোঁজ নাই, তো আমি বাসাটা ছেড়ে আমি চলে গেছি আমাদের বাড়িতে। তিন মাস পরে একবার আমাকে ফোন দিয়ে বলতেছি কি, হঠাৎ করেই আমি তখন চাকরি নিয়েছি, চাকরি করি ঘোষণা একটা অফিসে, আমি অফিস শেষ করে বাসায় যাচ্ছি, তখন আমাকে বলতেছে রেনে কথা বল, কার সঙ্গে কথা বলবো, কিছুদিন পরে মেয়েটাকে আমি বিয়ে করবো, তোর সঙ্গে কথা বল। তো একটা মেয়া ফোন ধরলো, ফোন ধরে বলতে কি তুমি তো সংসার করতে পারলে না, দেখো আমি সংসার করে তোমাকে আমি দেখাই দেবো, আমি তো বড় থ।
আর কত সারপ্রাইজ পাবেন জীবনে?
আগে নিজের কাছে কেমনটা ঘৃণা লাগতেছে যে যার জন্য আমি এত কিছু করি সে মানুষটাই আমার সঙ্গে এমন করতে পারে, প্রত্যেকটা ধাপে ধাপে আমাকে যা বলতেছে আমি তাই করতেছি, তারপরেও কেন আমার সঙ্গে এমন করে? যাওয়ার সময় আমি আগে দেখে যে রাস্তায় যে ফুটপাতে ইজুমারা যে ওষুধগুলো গাড়িতে করে বিক্রি করতেছে, তা আমি দুই প্যাকেট ওষুধ কিনে এনেছি। ওষুধ কিনে এনে আমি বাসায় ঢোকার আগে আমি এক বোতল ওষুধ পুরাটাই খেয়ে ফেলছি। আমি খেয়ে যখন বাসায় ঢুকছি, আমার বোন আমার চেহারা দেখে বুঝতে পারছে আমার মার মা তো বিষ খাইছে।
চেহারা থেকে কিভাবে বুঝলো?
আমি বমি করতেছি, আমার বমি টো না,
মানে কিনে ওইখানে খেয়েছেন?
আমার বাসার এখানে গিয়ে খাইছে, রাস্তাটার সামনে গিয়ে। তো হ্যাঁ,
টেস্টটা কেমন ছিল?
আর কি আমার দুনিয়ার কোনো, আমার দুনিয়ার কোনো কিছু আমি বলতে পারবো না, আমি যে কোথায় আছি আমি জানি না সেটা।
আমি শুনেছি বেশ, মানে যারা এরকম খান
তাদের কাছ থেকে শুনেছি, আমার ভেতর থেকে সব জ্বলে যাচ্ছে, আর বমিটা যে হচ্ছে খুব বিচ্ছিরি একটা কথা। ওই আতে আমি আরো আমার চোখ মুখ মনে হয় যে আর কি আমি একজন মানুষকে আমি চারজন।
আমরা একটু কেন বলছি, আমরা আমাদের শ্রোতাদেরকে বলছি এই কারণে, যারা অনেকে এরকম জীবনে বাধাগ্রস্ত হয়ে বিপদগ্রস্ত হয়ে এরকম চিন্তা ভাবনা করেন, একটু টেস্টটা বলি। পৃথিবীর জঘন্যতম টেস্ট নাকি এটা, এবং ও যেটা বলছিল যে যখন বমিটা হচ্ছিল যে কম লাখ, ওকে, তারপর
আমার কোনো সেন্স নাই, আমার মা বোন আমাকে ওই বাসায় যতটুকু পারছে আমার মুখে লেবু কাঁচা হলুদ তারপরে তেঁতুল এগুলো দিয়ে মুখে পানি দিয়ে পেটে চাপ দিয়ে বমি করাইছে, অনেকক্ষণ নাকি বমি টমি করায় আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেছে, ওইখানে গিয়ে আমাকে অস করাইছে। পরের দিন সকাল আমাকে বাসায় নিয়ে আসছে। এর মধ্যে আমি অনেকবার ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা, কিন্তু ফোন ধরেই না। তো পরে আমাদের এক ভাড়াটিয়া ছিল, ওই ফেনি ওদের পাশাপাশি বাড়িতে সুমন নামে একটা ছেলে, ওর মোবাইল থেকে ও ফোন দিচ্ছে, মেয়ে আপনি কি মানুষ না জানোয়ার? যে মেয়েটা আপনার জন্য আজকে মরতে বসে, আপনি তাকে একটাবার দেখতে আসলেন না? ওই উত্তর দিল কি যে ওকে আর দেখতে আসবে কি, আমার যা দেখার আমি তো দেখছি, আমি দাওয়াত দিব আমার বিয়েতে আইসো। তো সুমন ভাই আমাকে বকা দিতেছে যে আপনি কার জন্য মরতে গেছেন, ওরা আসে আপনি একদম ছাইড়া দেন, মনে করি সবুজ মরে গেছে আপনার লাইফ থেকে। যাই হোক, ও আমার সঙ্গে আর কোনো যোগাযোগ না, ও আমার ফোন ধরে না। আমি বাসায় থাকতেছি, চাকরি করি, এইভাবে ছয় মাস পরে একদিন আমাকে ফোন দিছে, ফোন দিছে, ফোন দিয়ে বলে তোর সঙ্গে আমার কথা বলছে, হ্যাঁ বল কথা বলো। ফোন দেওয়া বলছে তুই আমার সঙ্গে দেখা করবি কোথায়? মিরপুর এক নম্বর মাঝারে, আমি ছয়টা বাজে মাঝারে থাকবো, তুই এখানে চলে আসবি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তুমি আমার কোনো এখানে কোনো সিনকেট করবা না তো, কারণ আমি কোনো সিনকেট করবো না, তুই আয় আমি তোর সঙ্গে দেখা করবো, তোকে একটু দেখবো।
আচ্ছা রুমা, আমার একটা প্রশ্ন আমার শ্রোতাদের পক্ষ থেকে, সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমি ফেসবুকে দেখছি হাজার হাজার কমেন্টস আসছে, একটা প্রশ্ন সবাই করেছে যে এত অপরাধ করার পরেও, এত ভুল করার পরেও আপনার পেটের সন্তানকে লাথি দিয়ে মেরে ফেললো, সে প্রথম জনকে সে আপনার কাছ থেকে ছিনিয়ে নিল, এক ধরনের সংসার ভেঙে দিল, পালিয়ে আপনার কাছ থেকে বাঁচতে চাইছে, সবকিছু সে স্ম্যাশ করে দিল, চাকরি থেকে শুরু করে সবকিছু, ক্যারিয়ার, তারপরও এই লোকটার কাছে আপনি কেন ফিরে যাচ্ছেন?
আমার মনের টানে।
Still you love him, right? আপনি তখনও তাকে লাভ করেন। প্রিয় শ্রোতা, লাভ ইজ ব্লাইন্ড, এখানে কোন লজিক খাটে না। একটা মেয়ে যদি এক মুহূর্তের জন্য চিন্তা করে যে আমি একটা ছেলে সন্তান নিয়েছি, সেই সন্তানটা হচ্ছে আমি যাকে লাভ করি তার এবং পিতা, সে কখনো ভুল করতে পারে না, সন্তানের ক্ষেত্রে অন্তত পক্ষে। পেটে যে আসতেছে অনাগত, ফার্স্ট টাইম তো ভুল করেছে, সেকেন্ড টাইম চার মাস বয়স হয়ে গেছে বাচ্চাটা, লাথি মেরে ঘর থেকে পালিয়ে চলে গেছে এবং সেই বাচ্চাটা মারা গেছে, ওই মোমেন্টটা চিন্তা করলেই তো ওই ছেলেটাকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। কিন্তু তারপরেও কোন কোন মানুষের লাভ এতটা পরিমাণে হতে পারে, এটা আসলে আমি জানি না লাভ কি, আপনি কোন জাজমেন্টের ক্ষেত্রে আপনি এটাকে লাভ বলবেন বা আপনি বলবেন কিনা বা এক ধরনের বোকামো বলবেন, যাই বলুন না কেন একটা জিনিস মেনে বলবেন, সেটা হচ্ছে পৃথিবীতে 600 কোটি মানুষ, এই 600 কোটি মানুষের অন্তরের ফিলিংসটা 600 কোটি রকমের, লাভটা 600 কোটি রকমের। সুতরাং আপনার লাভস দিয়ে, আপনার ফিলিংস দিয়ে রুমার ফিলিংসকে জাজ করার কোন সুযোগ নেই। কিন্তু ও যেগুলো বলেছে সেগুলোকে যদি আপনি ভুলের ক্যাটাগরিতে মাপেন তাহলে আপনার জীবনে অনেক কিছু শেখার আছে। হ্যাঁ, তারপর
তো যাই হোক, আমি ছয়টা বাজে মিরপুর এক নম্বর গেলাম, মাঝারের সামনে গিয়ে আমাকে ফোন দিলাম, আমি তো মাঝারে চলে আসছি, তুমি কোথায়? তুই একটু দাঁড়া, আমি আসতেছি, আমি গাড়িতে। তো এটা বলে তো ফোনটা বন্ধ করে দিল, মাগরিবের আজান দিয়ে দিল, এশার আজান দিয়ে দিল, ওর কোন আসার খবর নাই। তো ফোনে ট্রাই করি ফোন বন্ধ, পরের বার যখন ফোনটা খোলা পেলাম তো আমি তখন বলি তুমি কোথায়? আমি তো দাঁড়ায় আছি এখনো, আমার দাঁড়া করে আসো, তুমি কি আসবা না? না আমি চলে যাই, না না তুই দাঁড়া আমি আসতেছি, আমার একটু ঝামেলা হয়েছে আমি আসতেছি। আমি তখনও দাঁড়ায় আছি, এবং করতে করতে রাত 11টা পর্যন্ত আমি ওই এক নাম্বার মাঝারের সামনে আমি দাঁড়ানো। তো 11টার সময় লাস্ট টাইম আমি ওকে ফোন দিলাম যে তুমি কি আসবা না আমি চলে যাব। ও বলে না আমি তো আসতে পারবো না, মামা আমাকে ঘর থেকে বের হতে দিচ্ছে না, আর আসতে গেলে খুব সমস্যা হয়ে যাবে, তুই বাসায় চলে যা। আমার তো শুনে একদম পায়ে নিচে মাটি সরে গেছে। তো যে দোকান থেকে আমি ফোন করি, দোকানদার বলছে আপা আপনি যেখানে একটু দাঁড়ায় থাকেন, এখানে ছেলে পেলে গেলে আপনাকে ধরে ফেলবে, আপনার কোনো অস্তিত্ব থাকবে না এখানে আর। তার থেকে ভালো আপনি আমার সঙ্গে আসেন, আমি দোকানটা বন্ধ করে দিচ্ছি, আমি আপনাকে এক জায়গায় রেখে যাই, আপনি এখানে আজকে রাতটা থাকেন, সকালে আপনি বাসায় চলে যান। পরে আমাকে ওইখানে একটা বাহিরে কি কয়েকটা সংস্থা মিলে একটা আসো, ওইখানে বলতে খুব খারাপ লাগতেছে আমার কাছে, তাও আমি বলি কলগাল যে মেয়েগুলো থাকে ওদের একটা থাকার এটা কয়েকটা দেশ মিলে আর কি এটা দেখে একটা এনজিওর মতো, ওদের থাকার একটা ব্যবস্থা করে দিছে। ওইখানে যে সুপারভাইজার ছিলেন মহিলাটা, ওই আপার কাছে আমাকে রেখে যায় ভদ্রলোক। তো আমি রাতটা কোন রকম কষ্ট করে দিদির সঙ্গে ওইখানে ছিলাম, থেকে সকালে আমি বাসায় না গিয়ে আমি অফিসে যাই, অফিস থেকে পরে আমি বাসায় আসছি। তো ওর মধ্যে আমাকে ফোন দিয়ে বলেন দেখো তুমি যে আমাকে গতকাল যে কাজটা করছো তার থেকে তুমি আমাকে মেরে ফেলতা আমি কষ্ট পাইতাম না, তুমি জানো তুমি আমাকে কই পাঠাইছো কালকে, তোমার যে আমাকে কই থাকতে হয়েছে, বলছে কোথায় থাকছিস তুই? আমাকে আমি কালকে এই একটা জায়গাতে ছিলাম। এটা বলে আমি খুব কান্নাকাটি করছি, কান্নাকাটি করে আমি ফোনটা রেখে দিছি, ওর সঙ্গে এখনো যোগাযোগ করি না। তো তার কয়েকদিন পরে ও আমাকে ফোন দিছে, আবার ফোন দিয়ে বলতেছে যে তুই বাসায় থাক, আমি তো বাসায় আসতেছি। আমাদের বাড়িতে তো আসছে, আসার পর এখানে আমার মা বোন সবার কাছে সে মাপ চাইছে যে দেখেন আমি এ পর্যন্ত যা করছি আমি খুব ভুল করছি, আমি এতটুকু বুঝতে পারছি যে ওরা ছাড়া আমি থাকতে পারবো না, আমাকে ছাড়া ও থাকতে পারবে না।
সবুজ,
হ্যাঁ আর যদি দুজনে যে আলাদা থাকতে যায়, যে কোনো একজন মারা যাবে, হয় ও মারা যাবে আর নয় আমি মারা যাবো,
এই ফিলিংসটাও আবার কাজ করছে এর মধ্যে। এটাই বললাম যে মানে মেজার করা খুবই ডিফিকাল্ট যে এই লাভের মধ্যে কি হতে পারে আর কি হবে না, এটা খুবই ডিফিকাল্ট। দুজন দুজনে কি অসম্ভব ভালোবাসে এই পর্যায়ে মনে হচ্ছে, আবার মনে হচ্ছে দুজন দুজনের চির শত্রু, আমরা ঠিক জানি না লাস্ট ডেস্টিনেশনটা আসলে কোন জায়গায়। হ্যাঁ, তারপর
যাই হোক, এটা বলে আমার মার সঙ্গে কথা বলো, কথা বলে চলে গেল, বলে মা আমি আগামী সপ্তাহে আসবো, আগামী সপ্তাহে এসে আপনার সঙ্গে কথা বলবো। পরের দিন আমি রাতে ওকে ফোন দিছি, তো রাতে ফোন দিলেও আমার সঙ্গে খুব বাজে বিহেভ করতো, কেন করতো আমি বুঝতাম না। তো একদিন ওর নাম্বারটা নিয়ে ওর এক রুমমেট আমাকে ফোন দিছে, ফোন দেওয়া যাবো আপনি ওনার কি হন? আমি ভাই আমি ওনার বউ হই। বিবাহিত? আমি কে? হ্যাঁ, কয়েকটা লোক বিবাহিত, সে আবার বিয়ে করতে যাচ্ছে।
ওর রুমমেট বললো আপনাকে?
ওর রুমমেট আমাকে বললো। তো যাই হোক, ওই লোকটা আমাকে বলে ভাই ও বিয়ে করতেছে, উনি তো আবার একটা বিয়ে করতেছে, আমাদের পার্শ্ববর্তী একটা মেয়ে থাকে, ওই মেয়েটাকে। তো ওই ভদ্রের কাছে আমি অনেক অনুরোধ করলাম ওর ঠিকানাটা বলার জন্য কোথায় থাকে, সে আমাকে বলে নাই। আপা যেদিন বিয়ে করবে আমি আপনাকে সময় মতো জানাই দেবো যে কখন কি করতেছে না করতেছে। তা আমি যখন ওকে পরের দিন সকালে জিজ্ঞেস করলাম, আমাকে অস্বীকার করেছে, কয় না আমি তো কাউকে বিয়ে করতেছি না, তোকে স্যার আমি কাউকে নিয়ে সংসার করবো না, বউ থাকলে তুই আমার থাকবি। তখন আমি ওই কথাটা ধরে বিশ্বাস করিনি, হয়তো বা একসঙ্গে থাকে, কে কাউকে দেখতে পারে না, মিথ্যা কথা বলতে পারে। তো একদিন আমি অফিসে গেছি, আমার লাঞ্চ হওয়ার আগে ভদ্রলোক আমাকে ফোন করছে, যা আপনি কোথায়? আমি আমি তো অফিসে। আপনি যদি আপনি সংসার রাখতে চান আমি আপনাকে একটা ঠিকানা বলে আপনি এখানে এখন চলে আসেন, আপনার হাজবেন্ডের বিয়ে।
আপনাকে তখনও ডিভোর্স দেয়নি?
না,
কাবিনের কপিটা আপনার কাছে ছিল?
হ্যাঁ। তো কোন জায়গায়? তো আমাকে বলে যে আপনি ছয়তলা বিল্ডিং এ যাবেন, ছয়তলা একতলা একটা মেয়ে থাকে, ওর নাম লুবনা, ওই মেয়ের সঙ্গে ওর বিয়ে।
অ্যাড্রেস দিয়ে দিয়েছে আপনাকে?
অ্যাড্রেসটা দিয়ে দিল। তো যাই হোক, আমি ওই বিল্ডিং এ গেলাম, ওই বিল্ডিং এ গিয়ে যখন নক করলাম, প্রথম যে বিল্ডিংটা যে রুমটাতে গেলাম ওটাই ছিল সবুজের রুম, কিন্তু ওই মহিলা আমাকে চেনে না, যে মামি কথা বলছে থাকে ওই মামি আমাকে চেনে না, সে বুঝতে পারে না যে আমি ওর খোঁজ করতে ওই বাড়িতে গেছি। যাই হোক, উনি আমাকে লুবনার বাসাটা দেখাই দিল, ওদের পেছনে যে কোয়ার্টারটা ওই কোয়ার্টারে লুবনা থাকতো। লুবনাতে ফ্ল্যাটে যখন কলিং বেল দেয় তো লুবনায় দরজাটা খুলছে, এখানে লুবনা থাকে? হ্যাঁ, এখানে লুবনা কে? আমি জানি লুবনা। তো যাই হোক, আমি ও বাসা ভেতরে নিলাম, ওর সঙ্গে ভেতরে গেলাম। তো যা অবস্থা আপু আপনি কেন আসছেন? সরাসরি অবস্থা আপনার কথা বলে কিছু মনে কষ্ট নেন না, আপনাকে বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ আমার বিয়ে ঠিক হয়েছে। ছেলে কি করে? ছেলে সোনাগা হোটেলে চাকরি করে। আমাকে এটাও বলো নাম কি? নাম এটা আমি আপনার কি আপনি ডিটেলস খোঁজ নিয়ে দেখছেন যে ওর কি আছে না আছে? হ্যাঁ, বাড়িতে বাবা আমার ভাই বোন সঙ্গে, তার বউ বাচ্চা? না, তা এখনো বউ বাচ্চা নাই। যখন সে না করছে তখন আমার দেখেন আপা আমি ওর বউ স্টিল নাও আপনার সামনে। মেয়ে তো বিশ্বাস করে না। তোমার প্রমাণটা কি? আমি চাই আমার কাবিনের কাগজ দেখাইতে পারি, ওর কি আছে না আছে আমি সবকিছু বলছি। পড়াতেও মেয়েরাও বিশ্বাস করলো। তো মেয়ের ভাই আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা সবুজ ভাই আমার বোনটাকে বিয়ে দেওয়ার আগে আরেকবার জিজ্ঞেস করি, আপনি সত্যি বিবাহিত? না, আমি তো বিয়ে করি নাই। তো ওই মেয়ের বড় ভাই আমাকে ঘরে নিয়ে গেল ওর রুমে। তো দেখো কি তুই এখানে কি করিস? আমাকে দেখেই বলতেছে
আপনার হাজবেন্ড?
হ্যাঁ। আপনি কি চিনেন? হ্যাঁ আমার বউ।
ডাইরেক্ট
ডাইরেক্ট কথা কথা চলে আসছে মুখ থেকে এটা। এই তুই না বিয়ে করিস নাই
ওই মেয়েটা?
মেয়ের বড় ভাই।
মেয়ের বড় ভাই? আচ্ছা।
এটা কি? তো যাই হোক, ওখানে প্রচন্ড গন্ডগোল হয়েছে, ওকে অনেক মারধর করছে। তো যাই হোক, এক পর্যায়ে ওখান থেকে ও পালায় গেছে।
আপনি কি করলেন?
আমাকে ওই মেয়ের বড় ভাই একটা রিক্সা তো বোন তুমি, তোমার তো কোনো দোষ নাই, বরঞ্চ তুমি আমার বোনের জীবনটা বাঁচাই দিছো। ওই মেয়ের বাবা মা ভাই সব আমাকে বলতেছে তুমি ওর সংসার করো না, তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও। দেখেন আপনারা বলতে পারছেন সহজ করে, কিন্তু আমি সহজ করে পারবো না। তো ওইখান থেকে আমি বাসায় চলে গেলাম। আমি শুধু ওকে ফোন দিয়ে একটা কথাই বলছিলাম, দেখো যদি তুমি কোনোদিন মানুষ হও, যদি মনে করো যে না আমি আমার বউ নিয়ে সংসার করতে পারবো সবকিছু ছেড়ে দিয়ে, ওদিন তুমি আমাকে ফোন দিবা, তার আগে একদিন আমাকে ফোন দিবা না।
আপনি বলবেন?
তো বলাই ফোনটা কেটে দিছে। কেটে দেওয়ার 15 দিন পরও আমাকে ফোন দিছে। ফোন দেওয়ার জন্য মা আমি যা করছি সব ভুল, তুই সব ভুলে যা, আমিও সব ভুলে গেছি, আমরা একসঙ্গে সংসার করব। আমার বাসায় আসছে সবার কাছে ভাবছে, ওদিন থেকে সে আমাদের বাসায় থাকে, আবার আমাদের সংসার শুরু আগের মতো। ও আমি একসাথে থাকি, আলাদা একটা বাসা ভাড়া নিয়েছি, ও অফিসে যায় বাসায় আসে। তো
এত কিছুর পর আবার পরিবর্তন,
আগের পরিবর্তন,
দিস ইজ কল লাইফ। আমি এই জন্যই বলি যে মানে আপনি চিন্তাও করতে পারবেন না হ্যালো 8920 জীবনের গল্প কোথায় গিয়ে আপনাকে কোন জায়গাটা নিয়ে দাঁড় করিয়ে দেবে। আপনি কি চিন্তা করতে পারতেন যে এই যে বিয়ের আসরে যে ছেলেটিকে গিয়ে ও পরিচয় দিল যে আমার বউ আমার হাজবেন্ড, ওর হাজবেন্ডও বলছে আমার বউ, সেই ছেলেটি কোথায় চলে যেতে পারতো? আর কিছুক্ষণের বিরতি হলে হারিয়ে যেতে পারতো। তারপরও বারবার চলে যাচ্ছে, বারবার ডিজাস্টার হচ্ছে, আবার ফিরে আসছে। মানে বন্যার পানি যেরকম ভাসিয়ে দেয় দুকুল, স্ম্যাশ করে দিচ্ছে, কিন্তু নেমে যাওয়ার পর পলি মাটি, উর্বর মাটি, সেরকম ভাবে যখন দুজন দুজনের কাছাকাছি আসছে ফিলিংসটা কিন্তু অসাম হচ্ছে, যখন ঝগড়া হচ্ছে নৃশংসতম, এবং আবার যখন কাছে আসছে অদ্ভুত রকমের কাছে থাকা। কিন্তু এই দুটোর ব্যালেন্সটা খুবই জরুরি একটা সাস্টেইনেবল রিলেশনশিপের ক্ষেত্রে। রাস্তায় হাঁটছেন, হঠাৎ করে একটা মেয়েকে দেখে আপনার ভালো লেগে যেতে পারে, কিংবা শপিং মলে ঢুকেছেন, কোন একটা মেয়ের বা কোন একটা ছেলের চলন বলন দেখে তাকে আপনার ভালো লেগেই যেতে পারে, হয়তো আপনার ঘরে একজন মানুষ রয়েছে আপনার, কিংবা আপনি হয়তো অন্য কারো প্রেমে পড়ে আছেন। এখন ওই ভালো লাগাটাকে বড় করে আপনি যদি আপনার জীবনের একেবারে বর্তমানটাকে একেবারে নাড়াচাড়া দিয়ে ফেলেন, সেটাই হচ্ছে বড় বোকামি। এই রিলেশনশিপের ক্ষেত্রে কি হয়েছে সেটার জাজমেন্টে আমরা যাব না, কিন্তু একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত যে ব্যালেন্সলেস, এই ব্যালেন্সটা করাটা রিলেশনশিপের ক্ষেত্রে বোধ হয় খুবই জরুরি। তারপর
তিন মাস পার হয়ে গেছে, এর মধ্যে কোনো প্রকার কোনো সমস্যা নাই। তো একদিন হঠাৎ করে যেটা ফোন আসলো বাড়ি থেকে, ওর বাবা খাট থেকে পড়ে গিয়ে ব্যথা পাইছে, ওই মুহূর্তে বাড়িতে যেতে হবে ইমিডিয়েটলি। ও বাবা আমি এখন যাবো না, আমি দুদিন পরে যাই। তো আমার মা বলে দেখো তুমি এখন যদি না যাও তোমার বাড়ি থেকে হয়তো বা যখন জানবে তুমি আবার একসঙ্গে ওর সাথে আসো ওকে একটা দোষারোপ করবে যে ওর জন্য তুমি যাও নাই বা ও তোমাকে যেতে দেয় নাই। তারপর যে ও বাড়িতে গেল, বাড়িতে গিয়ে তিন চার দিন ছিল, ও আমাকে ফোন দিল।
আচ্ছা,
ফোন দেবো যে আমি তোর সঙ্গে একটু কথা বলবো, আমি ফোনে টাকা ভরছি অনেক, তুই একটু কথা বল সময় নিয়ে। তো ওই মুহূর্তে আমি ওর সঙ্গে কথা বলতেছি, কথা বলতেছি আমার আর কি, ও বলতেছে দেখ তোর সঙ্গে আমি এই পর্যন্ত যা কিছু করছি সব পর্যন্ত আমাকে মাফ করে দিস, তুই মনে কোনো কষ্ট রাখিস না, তুই আমার মা আমার বোন সবার কাছে মাফ চেয়ে নিচ্ছে। তো যাই হোক, আমার মার কাছেও সে মাফ চেয়ে নিল ওই রাতেই, কেন চাইছে আমি নিজেও জানি না, সবার কাছে সে মাপ চাচ্ছে। তো মাপ ঠাপ চেয়ে মাকে বলতেছে যে মা রুমাকে আমাকে দেখতে ইচ্ছে করতেছে, আপনাকে একটা গাড়িতে উঠা দেন, ও ফেনে চলে আসুক, রাস্ট্যান্ড থেকে আমি ওকে বাড়িতে নিয়ে যাব। তো মা বলছে রাত্রে বাজে এখন 11:30, একটা মেয়ে মাস কিভাবে এত দূরে ফেনেতে যাবে, দরকার নেই, তুমি তো কালকে ঢাকা আসবে, ঢাকা আসলে তোমাদের দেখা হবে। তো ও যে কথা বলতেছে আমার সঙ্গে, আমার ঘুমে আমি তাকাইতে পারতেছি না, ওর কথা বলা অবস্থাতে আমি ঘুমাই গেছি, ফোন ধরে কথা বলতেছে আমি ঘুমাই গেছি। ফজরের নামাজের পর যখন ফোনটা আমি খুললাম, খুলে দেখি যে ওর ফোনটা আগে ঠকলো, তুই আমাকে সারা রাত পুকুরে বসায় রাখিয়া তুই ঘুমাই গেলি। তুই দেখ আমার সঙ্গে একটু রাগারাগি করলো, তখন রাগারাগি করবো যে আমি 9:00 ঘর থেকে বের হবো, 10:00 আমার গাড়ি। তো 9:00 বাসা থেকে বের হয়েছে, বের হয়ে আমাকে ফোন দিল, আমি বাসা থেকে বের হয়েছি, 10:00 বাজে গাড়ি ছাড়লো, আমাকে ফোন দিল, 11:00 বাজে আমাকে সে ফোন দিল যে আমি কুমিল্লার দাউদকান্দিতে রাস্তা ফ্রি আসতে ঢাকা আসতে আমার 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তুমি রান্না কর আমি একসঙ্গে এসে ভাত খাবো দুপুরে। ও যা যা পছন্দ করে এগুলো আমি রান্না করে রাখছি। তো ওই মুহূর্তে ওর ফোন বন্ধ, আমার ভেতরে খুব একটা অস্থিরতা ভাব কাজ করে, আমি এত অস্থির লাগতেছে আমি বুঝতে পারছি না কেন লাগতেছে এরকম, চোখ মুখে শুধু কান্না আসতেছে, আমি কোনো কথা বলতে পারতেছি না। তারটার দিকে আমার ভাসুর সময় ভাই যিনি, উনি আমাকে একটা ফোন করলেন, রুমা তুমি কি বাসায় আসো? হ্যাঁ ভাই আমি বাসায়। খবর শুনছিলাম যে কে সুভস্ত মারা গেছে।
ও মাই গড,
ডাইরেক্ট ভাই আপনি কি বলেন? ও তো ঢাকা আসতেছে, আমাকে ফোন দিয়ে বললো রান্না করতে, আমি রান্না করে আসছি একসঙ্গে ভাত খাবো, না ও মারা গেছে। তো ভাইয়ার সঙ্গে যখন আমি কথা বলি ওই মুহূর্তে আমার মামা সুরজিনি মামুন মামা ওনার ফোনটা ঢুকছে, তো ভাই আপনি ফোনটা কাটেন, মামা ফোন দিচ্ছে আমাকে বাড়ি থেকে, মামার সঙ্গে একটু কথা বলি। তো মামা ফোনটা রিসিভ করলাম, তো মামা বলছে মামা আপনি কই? মামা আমি তো বাসায়, আমার মহাকালীতে আমার বাসাতে, মামা আপনি একটা গাড়িতে উঠে ফেনে চলে আসেন, বুঝছি কেন সবুজ মামার শরীরটা ভালো না আপনাকে দেখতে চাইছে। তো মামা যখন এই কথা বলতো তখন আমার ভেতরে একটু নারাজ কিছু একটা হয়েছে এখানে, সঙ্গে সঙ্গে মামা ফোনটা কেটে আমি আমার জালকে ফোন দিলাম, ভাবি তোমার দেবর কই, আমার জাল খুব কান্নাকাটি করতেছে, তখন আমার শাশুড়িকে ফোন দিয়ে আমার শাশুড়ি খুব কান্নাকাটি করতেছে, কেউ কথা বলতে পারতেছে, তখন আমি বুঝতে যে না একটা কিছু হয়ে গেছে। তো আমি আবার সুমি ভাই সত্যি গন্ধ কি হয়েছে, মা ও দুপুরে অ্যাক্সিডেন্ট করছে, ও সন্ধ্যায় মারা গেছে, তুমি দেশে আসো। ওই রাত্রেই আমি একা একাই বাড়িতে গেলাম, রাত্রের 2:30 আমি ফেনে গিয়ে নামলাম। আমি বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত বিশ্বাস করি না যে ও মারা গেছে, যখন আমাদের পুকুর পাড়ে ঘাটে গেলাম তখন দেখি যে আমাদের বাড়ি একদম ঠান্ডা, যে একজন খাটাহাটি করতেছে, আমাকে দেখে বলতেছে যে কে সবুজের বোন এটা? তো বাসায় ঢুকলাম, দেখি যে আমার ভাসুর মুরাদ ভাই, আমাদের বাড়ি ঘরে যে সিঁড়িটা, এক সাইডে মুরাদ ভাই বসা, এক সাইডে আমার দেবর লিটন বসা, দেবর দুজন বসে। তো বলছে ভাই আপনি ভাই কই? বলছে তুমি ভেতরে যাও, ভেতরে গিয়ে দেখো। ঘরের ভেতরে যখন গিয়ে দেখি আর কি, যখন আমি তাকালাম আমার এত খারাপ লাগছে যে একটা চাদর দিয়ে ঘুরে রাখছে ওকে, জাল বলতেছে যে মুখটা দেখানোকে, আর মুখটা দেখলাম প্রতিদিন রাত্র যেভাবে ঘুমায় থাকে, এতটুকু মনে হলো যে এরা তো ঘুমায় আছে এভাবে। ওর ডান দিকে গালে একটা কালো স্পট পড়ে আছে, হাত পা গুলো একদম শক্ত ঠান্ডা হয়ে আছে। ওই রাত থেকে সকাল পর্যন্ত আমি একটা কথাও বলতে পারিনি কারোর সাথে। সকাল নয় আটটা বাজে, মামুন মামা ওনার আমার মামিকে নিয়ে ওনার বউকে নিয়ে আসলো। মামি গিয়ে তখন আমার এক ফুপু শাশুড়ি বলতেছে যে মেয়েটা তো কাঁদে না, ওকে আপনারা একটু সবাই ধরেন, তো একটু কান্নাকাটি করো, কিন্তু ওর একটা অসুখ হয়ে যাবে, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তা আমার মামি আমাকে চড়াইতে বলছে, মা তুমি একটু কাঁদো, তুমি আরেকটা বার গিয়ে সবুজের মুখটা দেখো। আমার মামি শাশুড়ি আমাকে নিয়ে গেল মুখটা দেখানোর জন্য। যে মানুষটা আমার রান্না করা ভাত খাবে, ওই ভাতও খেতে পারে নাই। আমি সারাদিন ভাত খাই নাই, ও আমার সঙ্গে ভাত খাবে দেখে আমি একা একা ভাত খেয়ে ফেলো রাগ করে, যেরকম যে আমি একা ভাত খেয়ে ফেলছি ওই জন্য আরো ভাত খাই নাই আমাকে ছাড়া। মামি আমাকে লাশটা আরেকবার দেখাইল, আমি ওখানে আর কি ওই লাশটা দেখে আমি খুব জোরে কান্না করলাম, পুরো জড়ায় ধরে। পরে আমার জাল আমাকে বলতেছে যে কান্নাকাটি করিস না, ও কান্নাকাটি করলে লাশ মধ্যে কষ্ট পায়, তুই কাঁদিস না। তখন মামি আমাকে ধরে পাশের রুমে নিয়ে গেল। আমার নেওয়ার একটু পরেই ওকে গোসল করায় যে বের করে নিয়ে আসে সবাই। তো গোসল করা যখন ওকে নিয়ে যায় জানাজা দেওয়ার জন্য, তখন হুজুর বলতেছে যে ওনার কে কে আছে, ওনার মা বোন ওনার বউ সবাইকে নিয়ে আসেন, দেখাইতে হবে। আমার শাশুড়ি গেল, সবাই গেছে, আম্মা শ্বশুর আমাকে নিয়ে গেল। আমার মা শ্বশুর যখন আমাকে নিয়ে যায়, তখন মুরাদ ভাইয়ের আম্মা আমার সামনে এসে দাঁড়ায়। ওকে দেখতে দিবা না, ওর কোন অধিকার নাই আমার ছেলে মুখ দেখার।
মুরাদ ভাই মানে কোন মুরাদ?
আমার ভাসুরি, আমার চাচা শ্বশুরের ভাসুরি ছেলে এটা, মিরপুর যিনি থাকতেন যার বাসা।
কেন না করলো আপনাকে দেখাতে?
আমাকে দেখতে দিবে না।
বাট হোয়াট, কেন?
এটা আমি নিজেও জানি না। আচ্ছা আমার দোষটা কি বলেন? আমার ছেলে বউ হিসেবে তোমাকে আমরা আগেও মানি না, এখনো মানি না, তো ওই ক্ষেত্রে তুমি আমার ছেলে মুখ দেখতে পারবে না। আমাকে লাশটা দেখতে দেয় নাই, ও লাশ জানাজা দেওয়ার জন্য নিয়ে গেছে। ও লাশটা নিয়ে আমাদের পুকুর পাড়ে যখন যায়, ওই পর্যন্ত লোকজন যাচ্ছে, তো আমার দুঃসম্পর্কের ননাস আমাকে এসে বলতেছে যে তুমি বোরকাটা পরো। তোমার কেন, তুমি বোরকাটা পরো, তোমাকে নিয়ে আমরা একটু বাহিরে যাবো। তো আমি বোরকা বললাম, বোরকা পরে উঠানে আসলাম। উঠানে আসার পর মুরাদ ভাইয়ের আম্মা, মুরাদ ভাইয়ের বউ নার্গিস ভাবি, ওরা তিন চারজন বলতেছে যে এখন এই মুহূর্ত থেকে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবা, এই বাড়িতে তুমি এক পা থাকতে পারবো না, ছেলে নাই তুমি এখন আমার বাড়িতে থাকতে পারবো না।
তারপর আপনি কি করলেন?
আমি তো যাবো না, বলছে মা আমি কোথাও যাবো না, আমি এখানে থাকবো। তর্ক করার এক ফাঁকে মুরাদ ভাইয়ের মা যিনি, উনি একটা আমাদের সম্পর্কের একটা নার্স ছিল, ওনাকে বললো যে এভাবে তো যাবে না, ধাক্কা দিয়ে বের করে দে। ওই মহিলাটা আমার হাত ধরে টেনে নিয়ে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দিল। আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম, ওইখান থেকে ওর কবর যাওয়ার পথে ওকে যখন মাটি দিচ্ছে, তখন আমি কবর এখানে যাই। পরে বললাম যে ভাই আমাকে একটু মাটি দিবেন, আমি কবরে থেকে যাই না। তো কবর থেকে আমার জালের যে ভাই, ও আমাকে এক ফুট মাটি এনে দিয়েছে যে বিয়েন আপনি মাটিটা হাতে নিয়ে দেন, আমি ভাইয়ের কবরে দিয়ে দিই সবুজ ভাইয়ের। তো ওই মাটি যখন আমার হাতে নিয়ে আসছে, আমার দেবর ওই মাটিটা আমার হাত থেকে ফেলে দিয়েছে, ওই মাটিটাও আমাকে দিতে দেয়নি। তুই এখন এখান থেকে চলে যা, তোর এখন খুন করে ফেলবো, মাথা গরম আছে। ওইখান থেকে একটা সিএনজি নিয়ে আমি সোজা ফেনি, ফেনি থেকে একটা সিএনজি নিয়ে আমি ঢাকা আসছি। ঢাকা এসে আমি বাড্ডা যাই, ফার্স্টে লুবনাদের বাসায় যাই। লুবনার বাসায় গিয়ে আমি ওর কাছে আগে মাফ চেয়ে নিয়েছি যে দেখো তোমার সাথে ও যা করছে, ও ভুল বুঝে অন্যায় গুলো করছে, তুমি কোন দাবি রাখো না,
যাকে বিয়ে করার কথা ছিল।
হ্যাঁ, ওই মেয়েটার কাছে গিয়ে আমি মাফ চেয়ে নিয়েছি যে ও মারা গেছে, তুমি ওর উপর কোন দাবি রাখো না, ওকে তুমি মাফ করে দিও।
সো দিস ইজ ইয়োর লাইফ স্টোরি। আপনি একদম লাস্টলি একটা কিছু বলবেন যে আপনি এখন কিভাবে আছেন?
আমি এখন আছি এখানে, আমরা তিন ভাই বোন আছি, আমার বাবা তাকে মারা গেছে, থাকার মধ্যে আমার মা ছিল, আমার মা সেও মারা গেছে।
কবে মারা গিয়েছেন তিনি?
আমার মা গত মাসে মারা গেছে।
ওকে,
এখন আর মারা কেউ নেই।
আপনি একবারে একা?
একা।
আপনি কি করেন এখন?
একটা জব করতাম, জবটা ছেড়ে দিয়েছি তিন মাস আগে। আমার মা অসুস্থ ছিল, মাকে দেখাশোনা করার জন্য কেউ ছিল না, যার জন্য চাকরিটা ছেড়ে দিতে হয়। তো চাকরির জন্য অনেক জায়গাতে আমি ট্রাই করছি, এক জায়গায় আমার সঙ্গে কথা হয়েছিল, ওনারা আমাকে ভালো একটা অ্যামাউন্টের স্যালারি দিবে, কিন্তু ওনাদের কিছু কন্ডিশন ছিল, ওইটা মেনে কাজ করা সম্ভব না।
কি ধরনের কন্ডিশন?
কন্ডিশন ছিল এখানকার এমডি চেয়ারম্যান, এদেরকে আমার সময় দিতে হবে, ওনাদের যে ক্লায়েন্ট গুলো থাকে তাদেরকে আমার সময় দিতে হবে,
সময় দেওয়া এক ধরনের ফিজিক্যাল,
হ্যাঁ সবকিছুই করতে হবে, এই জন্য তারা আমাকে খুব ভালো অ্যামাউন্টের একটা স্যালারি দেবে। তো ওইটা আমি
রাইট নাও আপনি পুরোপুরি একদম নিঃস্ব একা একটা মানুষ এবং আপনার মান্থলি ইনকাম কোন কিছুর কোন ব্যবস্থা নেই?
এখন আমার কোন সোর্স নাই। আমি এর মধ্যে যাই পর্যন্ত চলা হয়েছে সেটা হচ্ছে, আমি যখন চাকরি ছেড়ে দিয়েছিলাম আমার অফিস থেকে, আমি অগ্রিম দুই মাসের স্যালারি, ঈদ বোনাস, এক্সট্রা সহকারে যা টাকা পাইছি ও দিয়ে আমি নিজে চলছি, আমার মায়ের চিকিৎসা করছি, আমার নিজে কিছু জমানো টাকা ছিল ওগুলো আমি আমার মায়ের চিকিৎসার ক্ষেত্রে খরচ করছি, আমি কারো কারো কাছ থেকে সুদের টাকা নিয়ে আমার মায়ের চিকিৎসার জন্য খরচ করছি, এভাবে
কোন রকম ভাবে বেঁচে আছেন। আপনি লাস্ট আমাকে বলবেন আপনি হ্যালো ইট 920 তে কেন আসলেন?
এখানে আসা বলতে এই প্রোগ্রামটা আমি আমার মা আমরা একসঙ্গে শুনতাম, আমার মা এই প্রোগ্রাম খুব মন দিয়ে শুনত, ওনার কাছে খুব ইয়া লাগতো প্রোগ্রামগুলো, বুধবার হলে আমার মা বলতো যে আজকে প্রোগ্রামটা শুনতে হবে। এখানে একটা আপু ছিল যে বর্ষা আপু যে প্রোগ্রামটা হয়, তো বর্ষা আপু প্রোগ্রামের পর আমার মা আমাকে বলল যে মা দেখ মেয়েটা কিন্তু তোর থেকেও অনেক কষ্ট করছে কিন্তু ও কিন্তু বেঁচে আছে, তুই একবার ট্রাই করে দেখ, হয়তোবা মানুষের ওসিলা মানুষের ভালো হয়, দশজন মানুষ দশজন মানুষের জন্য দোয়া করে তাদের ওসিলা তো দশজন মানুষের ভালো হয়, হয়তোবা তোর জীবনটাও ঘুরে যাবে। আমি ওই তখন থেকে আমি এখানে আসার জন্য ট্রাই করি আমার মার কথা থেকে।
ওকে প্রিয় শ্রোতা, এই হচ্ছে আমাদের রুমা দাউদের জীবনের গল্প। রুমার জীবনের গল্প এখানে শেষ হলেও প্রশ্ন হল আজকের এই গল্প থেকে কি শিখবেন আপনি? পুরো ঘটনাটিকে যারা শুধুমাত্র ঘটনা হিসেবে নিয়েছেন তাদের জন্য আমাদের কিছুই বলবার নেই, কিন্তু যারা ঘটনার ভেতরে ঢুকেছেন তারা একটু এভাবে চিন্তা করেছেন কি, যে এই মানুষটি দুদুটো সন্তানের জননী হবার কথা ছিল, সে জননী সে হতে পারেনি, জননী যে কারণে হতে পারেনি, মা যে কারণে হতে পারেনি, সেই কারণটা ছিল তার স্বামী যাকে সে ভালোবাসত, সেখানে সে চোখের পানি ফেলেনি। বর্ণনায় বাবার মৃত্যুর কথা এসছে, সেখানে সে চোখের পানি ফেলেনি। বর্ণনায় মায়ের মৃত্যুর কথা এসছে, এখানেও চোখের পানি পড়েনি। যে মানুষটিকে পুরো গল্প জুড়ে এক ধরনের ভিলেন হিসেবে আমরা পেলাম সেই মানুষটির জন্য সে শেষমেশ এসে চোখের পানি ফেলেছে। ভালোবাসা এরকমই অন্ধ হয়। আপনি সেই ভালোবাসাটিকে কোন মাপে মাপবেন, কিভাবে আপনি দেখবেন, সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সকল যুক্তির ঊর্ধ্বে হচ্ছে ভালোবাসা অন্ধ। এই মানুষটিকে নিয়েই, এই খারাপ মানুষটিকে নিয়েই, এই ভালোবাসার মানুষটিকে নিয়ে সে বাঁচতে চেয়েছিল এবং শেষ পর্যন্ত এই মানুষটিও তার কাছে নেই। আমরা পুরো ঘটনা নিয়ে এবং ঘটনার সাথে জড়িত যারা রয়েছেন তাদের ব্যাপারে এই মুহূর্তে শাকিলের কাছ থেকে একটা প্যাকেজ শুনব এবং তারপর প্রিয় শ্রোতা ফেসবুকে যে কমেন্টসগুলো এসছে সেগুলো নিয়ে ফিরে আসব। আমরা এই পর্যায়ে বলতে চাই আপনারা সবাই চলে আসুন আমাদের ফেসবুকে, ওখানে রুমা দাউদের একটি ছবি দেওয়া আছে, ওখানে তার ডকুমেন্টসগুলো দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। রুমার চোখে যে অসাধারণ পুরুষ ছিল, রুমার চোখে তার জীবনের জন্য যে হিরো ছিল, যে মানুষটিকে সে রোড অ্যাক্সিডেন্টে হারিয়েছে, যে মানুষটিকে সে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসত, যে মানুষটিকে আপনারা পুরো গল্পে ভিলেন হিসেবে পেয়েছেন, সেই মানুষটি তার হাজব্যান্ডের ছবি আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি, আপনারা চলে আসুন তার ছবি দেখার জন্য। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আবারও বলছি www.facebook.com/hello8920। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন, লাইক দেবার সঙ্গে সঙ্গেই আপনি হ্যালো 8920-র মেম্বার হয়ে যাবেন। আমরা চলে যাচ্ছি শাকিলের কাছে।
রুমা চঞ্চল স্বভাবের এই মেয়েটির ছিল দুরন্তপনা আর আনন্দে ভরা এক বর্ণিল শৈশব, কিন্তু দুর্ঘটনা যে শব্দটির সাথে সে আর সবচেয়ে পরিচিত তা কেড়ে নিয়েছে রুমার সবকিছুই। সেই সুদূর কৈশোরে সাপ ধরে ভয় পেয়েছিল রুমা, এরপর পঞ্চম শ্রেণীতে গাছ থেকে পড়ে পা কেটে যায়, ক্যান্সারে বাবার মৃত্যু হলে পরিবারের নামে বিপর্যয়, চাকরির সন্ধানে গেলে 2003 সালে সড়ক দুর্ঘটনায় হন ক্ষত বিক্ষত। কিডনি নষ্ট হয়ে মারা গেছেন জন্মদায়ী মা। দুর্ঘটনা কখনো বলে কই আসে না, তবে রুমার জীবনে দুর্ঘটনার আসা যাওয়া একটু বেশি বেশি। দুর্ঘটনার গতিতেই আচমকা রুমার জীবনে আসে সবুজ নামের মানুষটি। বিয়ের পর তাদের সংসারে চলে নানা ঘটনা ঘটনের খেলা, আর এই খেলাও শেষ হয়ে যায় সড়ক দুর্ঘটনায় স্বামী সবুজের মর্মান্তিক মৃত্যুর মধ্য দিয়ে। কে ছিল এই সবুজ, কিংবা রুমা সবুজের সম্পর্কের কথা জানেন এমন নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশী বললেন,
পরে আর বাড়িতে জায়গা দিলাই না,
বলতে চান না। তবে সবুজ রুমা সম্পর্কেই তিনি জানেন। সবুজ সম্পর্কে সবচেয়ে যিনি ভালো জানেন তিনি সবুজের মা।
আমার ছেলে কোনাটুকা, আমার ছেলে সৎ, আমার ছেলে বুদ্ধিমান, আমার ছেলে জ্ঞানী, শিক্ষিত, লম্পা, সোড়া, সুন্দর।
রুমার সাথে মেজো ছেলে সবুজের বিয়ের কথা তিনি জানেন কিনা
সে সম্বন্ধে জানি না, তবে উবা মানুষের মুখে শুনছি, কিন্তু ছেলের মুখে কোনোদিন শুনি না, সত্য কিনা মিথ্যা জানি না। আবার এই কথা শুনছি দূর পুত্র নাকি একটা মেয়েকে বিয়ে করছে, দুই মাস না তিন মাস তার সংসারে ছিল, কিন্তু বাবা তুমি যে তালাক দিয়ে ফেলছি,
ছেলে মারা যাবার শোক কোনোদিনও ভুলবার নয়, তাই মায়ের কণ্ঠে আর্তনাদ। কিন্তু স্বামী হারা রুমাকে ছেলের বউ বলে স্বীকৃতি দেবার প্রসঙ্গে তিনি যা বললেন,
না না কোনো অবস্থায় না, আমি এটা তো মানি না, আমার ছেলে থাকলে ছেলে যদি স্বীকার দিত তাহলে আমি আমার ছেলে কুদ্রিলাম, বুঝে কোনো বিপদে পরে কই ফেলছে স্বীকার দিতাম, কিন্তু এখন তো না, এখন আমার ছেলে নাই, আমি ওকে আমার ছেলে তো বিয়ে করাই না, বুঝে না আমার ছেলে, আমি তারে স্বীকার দিই। এই ছেলে আমি তো পাগল হলে পড়তে দেয় আমার ছেলে যখন দিয়েছে বেশি জন্য।
মায়ের চাওয়া সবুজ পরপারে সুখে থাকুক, আর রুমা বেঁচে থেকেও যে মৃত তার কি হবে সেই প্রশ্নের কোনো উত্তর নেই। রুমার জীবনে বড় ভুল ছিল কোনরূপ খোঁজ খবর না নিয়েই অজ্ঞাত ছেলেকে বিয়ে করা, আর এই কাজে সাথে ছিল রুমার যমজ বোন সোমা।
সবুজের খোঁজ খবর নেওয়া হয়নি, তারা ওর বলে যে আপা আমার তো বাবা অসুস্থ, আমার বাবা বিছানায় পড়া, আমার দুই ভাই দেশের বাহিরে থাকে, আমি এখানে জব করি, বোনটা কলেজে পড়ে, আর আপনি যদি আমার গার্জিয়ান হিসেবে চান, ভাই ভাবি মিরপুর থাকে, আমি তাদেরকে নিয়ে আসবো, আমি যে নোয়াখালী একটা মানুষ পাঠাবো বা খোঁজ খবর নিব, এরকম যাওয়ার মতো কোনো মানুষ আমার ফ্যামিলিতে নাই, কারণ আমার ভাইটাও তখন একেবারে ছোট, এছাড়া আমাদের কোনো পুরুষ মানুষ নাই।
রুমাকে তার শ্বশুর বাড়ির অধিকার ও স্বীকৃতি পাইয়ে দেবার ব্যাপারে সোমার মতামত,
স্বামী থাকতো স্বামী দিয়ে তো এবার যেতে পারতো, আমার বোন কষ্ট করতেছে এটা ভালো, ওর কপালে যা আছে তা হইব, কিন্তু ওই ফ্যামিলিতে যাওয়ার কোনো ইয়ে আমাদের নাই, এখানে নাকি একটা মেয়ে মানুষের মূল্যবোধ থাকে না, সেখানে না যাওয়াই ভালো, আমাদের কোনো ইচ্ছা নাই এই ফ্যামিলিতে যাওয়ার।
সবুজ নেই তাই রুমারও কোনো প্রাপ্তি নেই, তবে কি হবে রুমার ভবিষ্যৎ,
ভালো একটা মানুষ হয়তো কপালেই করুক, যে একটা ভালো সংসার হোক, যেখানে সুন্দর ভাবে থাকতে পারবো, কিন্তু আমাদের এখন আপন বলতে কেউ নাই, মা বাবা দুনিয়াতে কেউ নাই, সবাই শুধু এইটুকু দোয়া করবেন যাতে আমরা ভালো থাকি।
সামনের দিনগুলোতে রুমা সুখে থাক, এটা আর সবার মতো টিম হ্যালো 8920 আশা করে, কিন্তু রুমা সুখ যার কপালেই টেকেনি। রুমাকে দুঃখ দেবার একজন মানুষ ছিল যার নাম সবুজ, সেও আজ গত। নিঃস্ব রুমার জীবন থেকে সব দুঃখ মুছে যাক এই কামনাই আমরা করি।
পাথর পাহাড় দুঃখ
হ্যালো ইট নাইন টু জিরোতে আরো একবার স্বাগত। একটা বাজে চুয়ান্ন হচ্ছে সময়। আর জি কি প্রিয়া আপনার সঙ্গে রয়েছে, আমার ডান পাশে রয়েছে শাকিল এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আপনার প্রিয় স্টেশন। প্রিয় শ্রোতা, অসংখ্য অসংখ্য কমেন্টস আমরা পেয়েছি আমাদের ফেসবুকে আমাদের বন্ধু রুমা দাউদকে নিয়ে। চলুন কিছু কমেন্টস আমরা পড়তে চাই। মাকসুদ চৌধুরী লিখেছে, রুমা আপু তুমি তোমার হাজবেন্ডের ফ্যামিলির যে শাইনা করে চরম ভুল করেছে বা কিছু একটা হবে, তোমাকে বিয়ের আগে এটা জানা উচিত ছিল বা কোন জানার ব্যাপারে আপনি বলেছেন। রানা ইমাজিন লিখেছে ইনফেনি থেকে, নট আ সিঙ্গল পার্সন অ্যাড্রেস হিজ ওয়াইফ অ্যাজ এ তুই ইজ টোটালি আ রং ইনফরমেশন অ্যাবাউট ফেনি অ্যান্ড ইস ইনহ্যাবিটেন্স নেচার। আই স্ট্রংলি অবজেক্ট। আপনি যেটাকে স্ট্রংলি অবজেক্ট করেছেন সে ব্যাপারে আমি বলতে চাই যে আপনার ব্যাপারে অনেকেই অবজেক্ট করেছে এখানে, মানে আপনি যেটা অবজেক্ট করেছেন সেটার ব্যাপারে অবজেক্ট করেছে অনেকে এখানে, কারণ ফেনির প্রত্যেকটা পরিবার নিয়ে আপনি স্টাডি করেননি, রিসার্চ করেননি। তবে আপনার ব্যাপারে আমি মানে আপনার মতামত প্রকাশের জায়গা থেকে আপনাকে আমি রেসপেক্ট করতে চাই। যেমন আমি যশোরে দেখতাম, খুব আমাদের আত্মীয়র মধ্যে একজন ছিল, সে তার ওয়াইফকে তুই করে বলতো। তুই বা তুমি জায়গাটা আসলে খুব বেশি ক্ল্যাশে যাওয়ার কোন দরকার নেই। ওকে, সেলিম লিখেছে আমার খুব কষ্ট হচ্ছে, এরকম অসংখ্য অসংখ্য বন্ধু লিখেছেন যে খুব কষ্ট হচ্ছে। আল হাবিব ইসলাম লিখেছে, কিবরিয়া ভাইয়ের মাধ্যমে সবাইকে সতর্ক করতে চাই, এই ধরনের বিয়ে থেকে সবাই সতর্ক থাকবে, প্লিজ প্লিজ। কামরুল হাসান কামরুল লিখেছেন, শাকিল লিখেছেন যে কারোর সাথে আপনার অনুভূতি শেয়ার করুন আর নাই করুন, কার অনুভূতিকে ছোট করে দেখার অধিকার আমার আপনার কারো নেই। কাউকে ভালোবাসতে পারেন আর না পারেন, কিন্তু কারো ভালোবাসাকে অসম্মানিত করার কোন অধিকার আমার আপনার কারোরই নেই। অনেক ধন্যবাদ। তহিন আহমেদ লিখেছে, রুমা আপু তুমি এত ভালো তবে কেন এমন হলো। হাফেজ হুজাইফা অনেক সুন্দর একটা নাম লিখেছে, একটা মেয়ে এত কষ্ট করে কিভাবে জীবন কাটালো, সহ্যের একটা সীমা থাকা চাই, আপুকে কিভাবে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। সুজন বাপ্পি সুজন লিখেছে, কি বলবো কি প্রিয়া ভাই, ভাষা হারিয়ে ফেলেছি, ফুল শক খেলাম। রোকসানা রিচি লিখেছে, রুমা আপু আল্লাহ তোমার সহায় হোক এই মন থেকে দোয়া করি। শাফাত আবরা লিখেছে, রিয়েলি সরফুল হিস্ট্রি, সত্যি রুমা কান্না করার সময় আমার চোখের পানি চলে এসছে। অচেনা নিশাত নামের এক বন্ধু লিখেছে, স্যালুট আপু, আল্লাহর কাছে দোয়া করি তুমি ভালো থাকো। দুর্লভ আলামিন লিখেছে, ভাইয়া আমি আর শুনতে পাচ্ছি না, আমার খুব 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 খারাপ লাগছে এই মুহূর্তে, আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। এরকম অসংখ্য অসংখ্য কমেন্টস দিয়ে আমাদের ফেসবুকের পেজটি এই মুহূর্তে ভরে গিয়েছে, আপনি চাইলে ওখানে চলে আসতে পারেন এবং দেখতে পারেন। আসলে সব কমেন্টস পড়ে শোনানো সম্ভব নয়, ওখানে এক ধরনের ডিবেটও হচ্ছে, বিতর্ক হচ্ছে। আমাদের ফেসবুকের ঠিকানা আরো একবার বলছি আজকের অনুষ্ঠানের শেষবারের মতো, আপনি কালকে সকালবেলা যদি সময় পান তাহলেও চলে আসবেন, এই অনুষ্ঠান ওখান থেকে ডাউনলোডও করতে পারবেন। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। হ্যালো 8920 বানানে ডাব্লিউ নেই, এটা যেভাবে লিখতে হবে HELLO8920, অর্থাৎ www.facebook.com/HELLO8920। গত পর্বে আমাদের এখানে উপস্থিত ছিলেন মনি, 69তম পর্বে। আমরা উই আর ট্রুলি হ্যাপি যে আমরা এক এক করে দেখতে দেখতে প্রায় 70টি পর্ব হ্যালো 8920 পার করে ফেলেছি। ভাবলেই অন্তরের ভেতরে একটা অন্যরকম শান্তি বয়ে যায়, 70টি পর্ব, কান্ট ইউ ইমাজিন। লাস্ট এপিসোডে এসেছিল মনি এবং মনি তার জীবনের গল্প বলার পরে কি প্রতিক্রিয়া আমরা ফোনে পেয়েছি তার কিছু অংশ অনুষ্ঠানের শেষের দিকে এসে চলুন শোনা যাক।
আমি রোশন বলছি সৈয়দপুর থেকে। মনি আপুর পুরো গল্পটা শুনে যতটা কষ্ট লাগলো তার চেয়ে বেশি কষ্ট লাগলো তার বায়ের কথা শুনে। মনি আপুর বাই কোনো মানুষের ভিতরে পড়ে না। মনি আপু আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করছি।
আমার নাম সুমি। মনে আপুর কথাটা শুনে খুব কষ্ট লাগে। আমার মেয়ে হয়ে জন্ম হয়েছে বলে আমাদের সাথে সবাই এরকমই করতে চায়। কে এসে বলেছে যাতে অনেক মানুষের শিক্ষা হয়ে যাবে যারা কিনা মেয়ে জাতির সাথে এরকম করতে চাইবে না। আর মনি আপু প্লিজ প্লিজ কন্ট্যাক্ট নাম্বারটা আমাকে দাও, আমি তোমার একটা ভালো ফ্রেন্ড হতে চাই।
মাসুম বিল্লা বলছি কলকাতা থেকে। মনির কাহিনীটা শুনলাম, ও জীবনে শান্তি করতে পারেনি, আমার কাছে খুবই কষ্ট লাগলো। সেই কারণে আমার মন চায় ওকে আমি আমার জীবনের সাথী করে অর্থাৎ বিবাহ করে ওর সুখ শান্তি আর তাই আমি তা পূরণ করতে পারি।
আমার নাম সাকেরা। মানুষের জীবনে অনেক কিছুই ঘটে কিন্তু মনিয়াপুর ভাইয়ের এই আচরণটা করা উচিত হয়নি। পৃথিবীর সবাইকে আমি বলে দিচ্ছি, কোনো ভাইয়ের জন্য কোনো বোনের সাথে এরকম আচরণ না করে। মনিয়াপুর জন্য আমার দোয়া এবং ভালোবাসা রইল।
আমি উত্তরা থেকে ইতি বলছি। মনি তোমার জীবন গল্প শুনে তোমাকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার নেই। তোমার এই 17 বছর বয়সের অভিজ্ঞতার কাছে লজ্জাপাত আমাদের সমাজ ও জীবন ব্যবস্থা, লজ্জাপাত মানুষরূপী নরপশুগুলো যারা তোমার মতো মনিদেরকে তিলে তিলে ধ্বংস করে দিচ্ছে।
একজন ভালো মানুষ চাই আমি, খাঁটি মানুষ চাই যে বলে আমার কোনো দ্বিধা নাই,
আমি ভালো এই মনেতে সন্দেহ নাই, আমি ভালো মনেতে দ্বিধা নাই, এমন মানুষ আমি কোন জন্মে পাই।
শেষ হয়ে গেল আজকের মতো হ্যালো ইট 920। আগামী বুধবার পর্যন্ত অপেক্ষা করবেন আরো একজন বন্ধুর জন্য, যিনি আসবেন মন খুলে উজাড় করে বলবেন তার জীবনের গল্প। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আর জি কিবরিয়া এবং হ্যালো ইট 920 টিম, আর জি শাকিল এবং বাকি যারা রয়েছেন তাদের সবার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভরাত্রি, ভালো থাকুন, এবিসি রেডিওর সাথেই থাকুন।
কালে জীবন গেল হইল না ভালো, ওরে অন্তরে তোর সবের ক্ষমা, মুখেতে আলো রে বন্ধু মুখেতে আলো। কালে কালে জীবন গেল হইল না ভালো, ওরে অন্তরে তোর সবের ক্ষমা, মুখেতে আলো রে বন্ধু মুখেতে আলো।
This track was downloaded from FusionBD.com.